This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতের অনুষ্ঠান হ্যালো 8920-তে। বরাবরের মতোই কিপ্রিয়া আপনার সঙ্গে আছে এবং কিপ্রিয়ার সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে এমন একজন বন্ধু উপস্থিত আছেন যিনি তার জীবনের গল্প বলবেন। তার নাম এবং তার কিছু বেসিক পরিচয়, যেটাকে আমরা বলি মৌলিক কিছু জিনিস আমরা প্রথমে জেনে নিই, সেটা আমরা জানবো। তবে তার আগে হ্যালো 8920 সম্পর্কে বলে নিই। হ্যালো 8920 সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা হচ্ছে আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম, এবং আমরা এক কথায় বলে থাকি এটা হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। লাখো বন্ধু এই মুহূর্তে এবিসি রেডিও শুনছেন, তাদের মতো যে কোনো একজন, যে কেউ এসে তার জীবনের গল্পটা অকপটে বলে যেতে পারেন। তেমনি একজন আজকে উপস্থিত আছেন এবং তার গল্প আমরা শুনবো। আর আপনি যদি আমাদের এখানে আসতে চান, সেজন্য দুটো নিয়ম আছে। প্রথম নিয়মটা হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন, ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668, মুঠোফোন থেকে করলে 02 যোগ করে নেবেন। এবং ফোন করার পর আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বার, আমি আবারও বলছি আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, যাতে আমরা আপনার ফোন নাম্বারটি বুঝতে পারি। তারপর আপনি যে গল্পটি বলতে চান আপনার জীবনে, সেটা খুব সংক্ষিপ্ত করে 2 মিনিটে বলবেন, বলে আপনি আমাদেরকে যোগাযোগ করতে বলবেন এবং আমাদের হ্যালো 8920 যে টিম রয়েছে সেই টিম মেম্বাররা আপনার সঙ্গে যোগাযোগ করবে। এছাড়া আরেকটি পদ্ধতি রয়েছে, ফেসবুক। আমরা সবাইকে বলে থাকি, সবসময় উৎসাহ দিয়ে থাকি, হ্যালো 8920 একটি ফেসবুক পেজ রয়েছে। যারা হ্যালো 8920 পছন্দ করেন, যারা হ্যালো 8920 শোনেন, তারা প্রত্যেকেই ওই পেজে লাইক দিয়ে মেম্বার হয়ে যাবেন। কারণ পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে আমাদের অতিথি সম্পর্কে যাবতীয় তথ্য জানা থেকে শুরু করে অতিথির সাথে সরাসরি যোগাযোগ এবং যাবতীয় তথ্য হ্যালো 8920, এছাড়া আপনি যদি অনুষ্ঠানে আসতেও চান সে ব্যাপারেও আপনি ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। হ্যালো 8920 মাঝখানে কোন স্পেস নেই, বানানটা হচ্ছে hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। চলুন আজকে যিনি আমাদের এখানে এসছেন আমাদের অতিথি, তার সঙ্গে আমরা একটু পরিচয় হই এবং আমরা মূল গল্পে যাচ্ছি। আপনি আপনার নামটা একটু বলবেন প্লিজ।
আমার নাম সোহেলি সুলতানা শান্তা।
আচ্ছা, সোহেলি সুলতানা
শান্তা,
তাহলে আমরা শান্তা হিসেবে আপনাকে ডাকছি। ওকে, আজকের গল্পটি প্রচারিত হবার আগে আমরা আমাদের শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই গল্প যিনি এখানে বলতে এসছেন শান্তা, শান্তার অভিযোগগুলো আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে এবং শান্তা আজকে যে কথাগুলো বলবে সেগুলো শান্তার সম্পূর্ণ নিজস্ব কথা। এবিসি রেডিও এটি নিরপেক্ষভাবে প্রচার করছে এবং শুধুমাত্র শান্তা না, শান্তার গল্পের শেষের দিকে শান্তাকে নিয়ে যারা আদালতে শরণাপন্ন হয়েছেন তাদের কথাও আমরা শুনব এবং গল্পের শেষে গিয়ে আমরা ব্যাপারটি আদালতের কাছেই ছেড়ে দেব এবং আমরা অপেক্ষায় থাকব আদালত কি রায় দেয় সেটার জন্য। চলুন আমরা গল্পে ফিরে যাই। শান্তা, আপনি তো আমাদের হ্যালো 8920 শুনেন, কত পর্ব শুনেছেন এই পর্যন্ত?
চারটা
শুনেছেন। আচ্ছা, কিছু বেসিক নিয়ম আছে আপনি নিশ্চয়ই জানেন, যেহেতু চারটা আপনি শুনেছেন। আপনার বয়সটা কি আমাদের শ্রোতাদেরকে একটু বলা যাবে?
অবশ্যই, আমার বয়স বর্তমানে 28 চলছে।
শান্তার বয়স বর্তমানে 28। শান্তা কোথায় থাকেন?
আমি বর্তমানে পুরান ঢাকায় থাকি।
শান্তা পুরান ঢাকাতে থাকে, শান্তার বয়স বর্তমানে 28। আপনার লেখাপড়া বা কোয়ালিফিকেশনটা যদি একটু আমাকে বলতেন।
আমি মাস্টার্স কমপ্লিট করা।
মাস্টার্স কমপ্লিট করেছেন কোথা থেকে?
ইডেন থেকে।
ওকে, ইডেন কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছে শান্তা, যার বয়স 28 এবং যে পুরান ঢাকা থেকে এসছে, সে তার জীবনের গল্প আজকে এখানে বলতে চাই। চলুন শান্তা, শুরু করে যান, কোথা থেকে শুরু করতে চান?
ছোট থেকে শুরু করুন
জি প্লিজ।
আমি যখন ক্লাস 3 পড়ি তখন থেকে বুঝতে পারি যে আমার বাবা ছিল একজন খ্রিস্টান, আমার আম্মু ছিল মুসলমান। বাবা আমুকে অনেক ভালোবেসে বিয়ে করে, বিয়ে করার পর মুসলমান হয়ে যায়। দেখা গেছে আমার ফ্যামিলি যে প্রবলেমটা হতো এই ধর্মের ব্যাপারটাই ছিল মানে বেশি
সমস্যা।
আমার দাদি আমাকে নিয়ে যাচ্ছে চার্জে আর আমার আম্মু আমাকে বাসায় কোরআন শিক্ষা দেওয়াচ্ছে এমন। আমার কাছে তখন ওটা বোঝার উপায় ছিল না কোনটা সঠিক কোনটা ঠিক, দুটাই আমার কাছে ভালো লাগতো। কারণ আমার দাদিও আমাকে অসম্ভব ভালোবাসত, আমার আম্মু আমাকে অসম্ভব ভালোবাসে। আমার বাবা সে বাইরে চলে যায়, ওখান থেকে আসে, আসার পরে আমার আবার ছোট একটা বোন হয়।
কয় ভাই বোন ছিলেন আপনি?
আমরা তিন বোন।
তিন বোন ছিলেন, আপনি সবার বড়?
হ্যাঁ, আমি সবার বড়।
ওকে।
আমার আব্বু আমাকে অনেক ভালোবাসত, আমাকেও বাসত, আমার দুই বোনকেও অনেক ভালোবাসত। ন্যাচারালি সে বাইরে থাকতো, তার মাকে বেশি পাইছি কিন্তু বাবাকে পেতাম কম।
আচ্ছা, বাবাকে আপনি পেতেন কম, এই জন্য বাবার আদরটাকে বেশি
বেশি মূল্যায়ন লাগতো। তারপর আমার আব্বুর অস্ট্রেলিয়া চলে যাওয়ার কথা, অস্ট্রেলিয়া চলে যাওয়ার ছয় দিন আগে আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা হয়। বাড়িতে আগুন লেগে যায়, আমার আব্বু সেই আগুনে পুড়ে যায়। ছয় দিন ঢাকা মেডিকেলে ছিল, থাকার পরে সে মারা যায়। আমার বাবা ছিল, আমাদের লাইফ ছিল অন্যরকম, মানে খুবই আনন্দ, যেটা কি বলবো, বলে না যে রাজকুমারীরা যেভাবে রাখে। আমরা তিন বোন কোনো কষ্ট করি নাই, বাবা থাকা অবস্থায় কোনো কষ্ট কি জিনিস এটাই জানতাম না, কারণ যা চেতাম তার আগেই দিয়ে দিত। আমার আব্বু খুব মানে ভালো মানুষ ছিল। আমরা এখন যখন বড় হওয়ার পরে গেছি, তারা বলে হ্যাঁ টমাসের মেয়ে তুমি, আমি তো তোমাকে চিনতে পারতেছি না, অনেক ছোটবেলা দেখছি, কিন্তু টমাস অনেক ভালো ছিল। আমার বাবার খ্রিস্টান নাম ছিল টমাস হার্নি আর মুসলমান নাম ছিল ইকবাল আহমেদ।
টমাস হার্নি ছিল তার খ্রিস্টান নাম এবং ইকবাল আহমেদ ছিল তার মুসলমান নাম, এবং সে আগুনে পুড়ে মারা গেলেন। তারপর থেকে আপনার মেমোরিতে অল্প অল্প কাজ করে
এবং আমার তখন থেকে আমি আমার আম্মুর যে কষ্টগুলো ওগুলো দেখে এবং অনুভব করতে পারি।
জি, নিঃসন্দেহে, চলুন আমরা গল্পে যাই।
তখন বাবা মারা যায়, ন্যাচারালি আমার কাকা দেখা গেছে সে আরেক ধর্মে, আমরা আরেক ধর্মে, খাওয়া দাওয়াতে যতটা প্রবলেম করতো না, আমার আম্মুকে অন্যভাবে টর্চার গুলো করতো, যেমন আমার ছোট বোনকে দুধ দিত না, মানে অনেক কষ্ট করত।
আমি আমাকে একটু বলেন তো যে আপনারা তাহলে কোথায় থাকতেন, যে আপনার দাদির বাড়িতেই থাকতেন?
হ্যাঁ, তখন আমার দাদির বাড়িতে ছিলাম।
দাদির বাড়িতে থাকতেন, আপনার মা ছিল মুসলমান এবং আপনারা মুসলমান এবং তারা সবাই খ্রিস্টান, মানে দুই ধর্মের লোকজন একই বাড়িতে,
একই বাড়িতে ছিল।
কোন সমস্যা হতো না?
সমস্যাটা হচ্ছে কি, আমাদের বাড়িতে যে কাকারা থাকতো ও পাশে আর আমরা থাকতাম এ পাশে, কিন্তু মাঝখানে ওঠান।
ওকে, তার মানে একই জায়গায় থাকলে একটা দূরত্ব ছিল, একটা ডিস্টেন্স ছিল।
ছিল।
তারপর?
তারপর দেখা যেত রেজাল্ট কার্ড আসতো, যখন সিগনেচার করতে দেওয়া হইতো, আমার যেহেতু কাকাই আমার গার্জিয়ান, তখন আমার আম্মু প্রাধান্যতা ছিল না, তখন দেখা যেত ইসলাম ধর্মের যখনই রেজাল্ট আসতো তখনই খুব বেদম মারা হতো, আমাকেও মারতো, আমার ছোট বোনটাকেও মারতো।
ইসলাম ধর্মে মানে
মানে ওই মানে মার্ক আসে না, মার্কে বলে কি 40-50, যদি 60 উঠতো, 60 কেন উঠছে, এটা তো 60 উঠছে, তোমার অঙ্কে কেন খারাপ আসছে,
মানে ইসলাম শিক্ষা সাবজেক্ট আপনারা নিয়েছিলেন, ইসলাম শিক্ষায় যখন বেশি মার্কস আসতো তখন আপনাকে বেদম প্রহার করতো,
এটা আমার আম্মু কোনোভাবে মানতো না।
ডিরেক্টলি কি বলতো যে এই সাবজেক্ট নিয়ে পড়ো না বা এটা
পড়ো? ওটা তো বলতো না,
কম্পালসরি, কিছু করার নেই।
দেখা গেছে যে আমাদের বাসায় হুজুর আসতো আমাদের পড়াচ্ছে, সেটি হুজুরকেও কিন্তু সে আটকাচ্ছে না, কিন্তু মারতেছে ওভাবে,
মানে ঘুরিয়ে পিছিয়ে মারছে। ওকে,
তারপর আমার আম্মু আমাদের বুঝাইতো তোমরা কখনোই বেয়াদবি করবে না, কিছুই করবে না, ওরা মুরব্বী, তোমার ভুল হয়েছে কোথাও, এটা এই কারণে, মানে এটা আমাকে সেন্স দেওয়া হয়তো যেন কোনোদিন যেন আমি বড়দের সাথে কোন ধরনের
বেয়াদবি
না করি।
অর্থনৈতিকভাবে কি আপনারা ডিপেন্ডেন্ট ছিলেন তাদের উপর?
হ্যাঁ, অর্থনৈতিকভাবে সম্পূর্ণ বাড়িটাও তো আমার কাকার উপরে চলতো, যে কারণে আমাকে একটা পায়ও দিয়ে দেওয়া হতো না, আমাদের পড়াশোনা যাবতীয় যা যা লাগতো দেওয়া হতো
সব, এটা আপনার
কাকা দিত, বলতো যে আমার ভাইয়ের টাকা কেন নিবে, চা লাগবে আমি এনে দেবো এরকম।
ওকে, তারপর?
তারপর যখন দেখে যে আম্মু এতেও সাহসতা হয় না, তখন আমাদের বলে যে আমাদের এতিমখানায় দিয়ে দেবে তিন বোনকে, কারণ তখন তারা এভাবে অ্যাটেস্টেড হয়েছে, ওরা মুসলমান হবে কেন, ওরা খ্রিস্টানই হবে। তখন আমার আম্মু মানে মাথা চাড়া দিয়ে ওঠে, এটা সে মেনেই নিতে পারে না। তখন আমার আম্মু চিন্তা করলো মেয়েদের ছাড়তেও পারবো না, আমার মেয়েদের আমি খ্রিস্টানও করতে দিতে পারবো না। ওই মুহূর্তে আমাদের তিন বোনকে নিয়ে এক প্রকার পালায় চলে আসা, ওটা চলে আসলো আমাদের নিয়ে।
কোথায় চলে আসলো পালি?
ওনার নাম হচ্ছে নাদির আঙ্কেল, আমার এখনো মনে আছে, ওনার ফ্ল্যাটে গিয়ে উঠি। ওখানে থাকার পরে দুপুরবেলা আমরা বের হয়ে যাই, বের হয়ে আম্মু ডাইরেক্ট আমার ছোট খালার বাসায় যায়। তা আমার খালুরা অসম্ভব ভালো মানুষ, আমার আম্মু নিজে থেকে বললেন আমি চাকরি করব, আমার বাচ্চাগুলোকে আমি মানুষ করব।
এই এই যে সংগ্রামের জায়গাটা, এই সংগ্রামের জায়গাটা থেকে আমরা একটু পরে আবার ফিরছি, একটু মনে করে দিচ্ছি এই এই জায়গাটাতে আপনাকে। আজকে শান্তা আমাদের সাথে রয়েছে এবং শান্তা তার জীবনের গল্প আজকে এখানে বলছে, ছোটবেলার সংগ্রামের কাহিনীর এই জায়গাটা আপনাকে আরেকবার মনে করে দিতে চাই। আমাদের ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে শান্তাকে নিয়ে, আপনি চাইলে শান্তাকে যে কোনো প্রশ্ন ওখানে করতে পারেন, আপনার মন্তব্য করতে পারেন, এবং শান্তা এই ফেসবুকের মেম্বার, শান্তা অবশ্যই যে কমেন্টসগুলো আপনি করবেন, যে প্রশ্নগুলো আপনি করবেন সেগুলো তার সংগ্রহে থাকবে এবং সেগুলো তাকে প্রিন্ট করে দিয়ে দেওয়া হবে। আমি আবারও বলছি আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, hello8920 মানেটা হচ্ছে hello8920, এটা একসাথে লিখবেন, ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, তারপর?
তারপর আম্মু একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি পেল, ওখানে করা শুরু করলো, আমাদের বাসা নিল, বাসানে আমরা তখন ছিলাম বাসাবুতে। দেখা গেছে আম্মু তো অফিসে চলে যেত, আমার খালা আমাদের রান্না বাড়া করে দিয়ে উনি বিকালের দিকে হয়তো বাসা চলে গেছে, আর আম্মু এর ভিতরে বাসা চলে আসতো। আমার সবগুলো খালাই করছে, কিন্তু ওই খালা অতিরিক্ত করাটার কারণ হচ্ছে উনি কাছে ছিল সবচেয়ে। এভাবে আমাদের লাইফটা চলতেছিল। চলার পরে এক পর্যায়ে আমি যখন ক্লাস নাইনে উঠি, মানে এর ভিতরে অনেকগুলো মুহূর্ত আছে, খুব আনন্দদায়ক অনেক কষ্টও আছে। কষ্টের হচ্ছে আমাদের বাসায় অনেক সময় ভাত থাকতো না। আম্মু রাত্রে যখনই বাসায় আসতো, আমরা হয়তো বারান্দায় দাঁড়ায় থাকতাম যে আম্মু কখন আসবে, খালি দেখতাম যে আসবে, ভাত রান্না করে দিবে, আমরা খাবো, খেয়ে ঘুমাবো। আমার পুরো মনে আছে আমরা তিন বোনই এভাবে দাঁড়ায় থাকতাম, দাঁড়ায় থাকে আম্মু যখনই আসতো বলতো কষ্টের দিন শেষ হয়ে যাবে। তারপর আমাকে খালি বলতো তুমি তো পড়ো, আমি তো দেখতে পারি না, তুমি একটু ওদের দেখো, ওদের দেখো যেন ওরা পড়াশোনাটা করে, তোমার দাদি কি বলছে তুমি জানো না, পড়তে হবে। এভাবে আমাদের ক্লাস নাইন পর্যন্ত চলতেছিল। আমাদের একটা স্যার ছিল, সেও অসম্ভব ভালো, আমাদের এক বছর প্রায় এক দেড় বছর আমাদের কোনো টাকা পয়সা ছাড়াই পড়াইছে। নাইনের পরে স্যারও জব হয়ে যায়, স্যারও মানে আমাদের ওটা আর করতে পারে না। নাইনে থেকে আমি টেনে যখন উঠি তখন আমাদের ইকোনমিক্স অনেক সমস্যা চলে, আম্মু খুব অসুস্থ হয়ে পড়ে, আমি এক বছর জব দিই। ক্লাস টেনে দেখা গেছে আমি যদি আমার টাকা জমা দিতে যাই, আমার দুইটা বোনের টাকা জমা দেওয়া হয় না, ফি দিতে পারি না। তারপর আমাকে অবশ্য টাকা দেওয়া হয়েছে, যে বলছে যে যাও তুমি জমা দিয়ে আসো, আম্মুকে না জানে আমি টাকা জমা দিই না, আমার দুই বোনের টাকা জমা দিয়ে আমি বাসায় চলে আসি। এটা যখন আম্মু জানে সে খুব কান্নাকাটি করে। আমার খালা একটা ছিল, তিনি বর্তমানে নাই, তিনি আসে, আসার পরে সবাই মিলে দুদাকে আমাকে আবার স্কুলে ভর্তি করানো হয়। আমার ছোটবেলা কিছু কিছু ধারণা ছিল, যেমন আম্মু আসলে দেখা গেছে বাসায় আসতো, এখন বুঝতে পারি সে অনেক ক্লান্ত থাকতো, আমার দিকে টেক কেয়ারটা করতো না, দেখা গেছে আমার দুই বোন নিয়ে ব্যস্ত থাকতো। বাসায় কি কোনো গেস্ট আসছে বলতো কি আল্লাহ আপনি এই মেয়েটা এত কালো, আর আপনার এই দুইটা মেয়ে এত সুন্দর, আপনার এই মেয়েটার বিয়ে দিতে তো আপনার অনেক সমস্যা হবে,
আপনাকে নিয়ে এটা বলতো।
হ্যাঁ, এটা বলতো। আম্মু অসম্ভব সুন্দর ছিল, আমার আম্মু পাঁচ ফিট ছয়ের মতন লম্বা। আমি ভেতর ভেতরে মরতাম যে আমি অসুন্দর, এটা কেন বলে না যে না আমার মেয়ে সবচেয়ে সুন্দর, আমার বোন গুলো এত সুন্দর, আমি কেন অসুন্দর, আমি কোন দিক দিয়ে আমার সমস্যা, এগুলো নিজে নিজে ফাইন্ড আউট করার চেষ্টা করতাম। ইন্টারভিউ যখন কলেজ লাইফে আমি মতিঝিল মডেল থেকে ইন্টার কমপ্লিট করি, তখন থেকে আমার রিয়েল যে ট্র্যাজেডিটা আমার শুরু হয়। আমার আম্মু আমাকে ডাইরেক্টলি বলে দেয়, দেখো মা আমি আর পারবো না, আমার পক্ষে আর সম্ভব না, কারণ তোমাদের তিনটা বোন, আমি কিভাবে করব বলো, ইন্টার পরে তোমার যে টাকা তুমি তোমাকে আর্ন করতে হবে, কিভাবে করবো আমি তোমাকে ওয়েটা দেখাই দিই, তোমার আমি একটা ডোরে নিয়ে দাঁড়া করাইছি, তুমি কিছু টিউশনি করো, করে আর্ন করো। আমার আম্মু ব্যাপারটা বুঝতে পারছে যে আমার পড়াশোনার প্রতি প্রচুর আগ্রহ, সে এটাই মানে আমাকে হিট করছে, সে ইচ্ছাকৃত টাকা দেওয়া বন্ধ করে দেয়। আমার তখন তো খুবই রাগ হয়, আমাকে কেন টাকা দিচ্ছে না, আসলে ওনার কাছে টাকা ছিল না, দিবে কোথার থেকে। আমি তো জিদ ধরেই বসি যে আমি পড়বই পড়ব। দুই বছর আমি কন্টিনিউস টিউশনি করতে থাকি, সকাল আটটা বাজে টিউশনি করতেছি, আমার বারোটা বাজে ক্লাস করতে হচ্ছে, আবার বারোটা বাজে ক্লাস শেষ করে আবার দুইটা বাজে আবার টিউশনি করতে হচ্ছে। খুব ক্লান্ত হয়ে যেতাম, আম্মুকে বুঝতেছে না আমার এত কষ্ট হচ্ছে, কিন্তু সে চাচ্ছে আমি কষ্ট করি, আমি এই জিনিসটা বুঝি যে এটা কষ্টটা কি, সে দেখেও জিনিসটা অ্যাভয়েড করে চলে যেত। আর তখনই আমার খুব রাগ হতো, তখন আমি মনে মনে আম্মুকে প্রচুর ঘৃণা করা শুরু করলাম।
এই স্টেজটাতে এরকমই হয় আসলে, দেখুন ওর যে বয়সটা এটা কিন্তু বয়সন্ধিকাল, ইন্টারমিডিয়েট পড়া এসএসসি পড়ুয়া একটা মেয়ে জীবন সংগ্রামে নেমে গেছে নিজের ঘর সংসার ইয়ে করার জন্য, তার মা আর কতটুকুই বা টানবে, কারণ তার দুটো আরো দুটো ছোট ছোট সন্তান রয়েছে, মা ইচ্ছাকৃতই হোক অনিচ্ছাকৃতই হোক তাকে বাস্তবের মুখোমুখি দাঁড় করাচ্ছে, এবং ও কিন্তু বড় হয়ে বুঝেছে যে মা আসলে ইচ্ছাকৃত জিনিসটা করেনি। যাই হোক, আপনারা হ্যালো ইট নাইন টু জিরোতে আজকে শান্তার জীবনের গল্প শুনছেন, এবং হ্যালো ইট নাইন টু জিরোতে আমরা বারবারই একটা কথা বলে থাকি, কোন বিরতিতে কোন মোড়ে বোঝার কোন উপায় নেই যে জীবনের গল্পটা শেষ কোথায় গিয়ে থামবে। শান্তা আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে 28 বছর বয়স নিয়ে, সেটা কোথায় গিয়ে থেমেছে আপনি চিন্তাও করতে পারবেন না। রেডিও স্ট্যাটাস দেওয়া আছে ফেসবুকে, আপনি ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন, শান্তা কমেন্টস এবং প্রশ্নগুলো পড়বে। ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। জি, তারপর
তারপর আমি আমাকে অসম্ভব ঘৃণা করা শুরু করতেছি। আমি যেই কলেজ থেকে মানে লেখাপড়া করে বেরোইছি তাদের ম্যাক্সিমাম মানে ভালো ফ্যামিলির দেখা গেছে, তাদের খুবই ভালো ভালো বয়ফ্রেন্ড দেখা গেছে, পিজা হাটে গেল ওরা খুব ব্যয় করতে পারতেছে, আমি গিয়ে আমি একটা মানে অটকর পরিস্থিতিতে পড়ে গেছি, আমি তো কিছু করতে পারতেছি না। খুবই খারাপ লাগতো জিনিসগুলো আমার কাছে, খুবই খারাপ লাগতো, কেন আমার মা আমাকে পকেট মানি দেয় না কেন। তখন মানে মনে মনে চিন্তা করতাম তাহলে ওদের এত বয়ফ্রেন্ড, আমি একটা বয়ফ্রেন্ড করলে কি সমস্যা হয়। যখন আমি ফার্স্ট ইয়ারে আম্মু এরকম টাকা দিল না, আসলে আমার অনেক প্রেশার পড়ে গেল। আমি অনার্স ফার্স্ট ইয়ারে আমি থার্ড ক্লাস পাই, এত পরিশ্রম হয়ে যায় যে আমি বাসায় এসে পড়বো, নোট করব, কালেক্ট করব, জিনিসটা আমি পারতেছিলাম না যে আমি কি করব।
আপনি ইডেনে ভর্তি হলেন অনার্স ফার্স্ট ইয়ার, আপনি কোন সাবজেক্টে
পড়ছেন? না, আমি ইডেনে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হইনি, ফার্স্ট আমি জগন্নাথ থেকে করে ওখান থেকে আমি ট্রান্সফার করে ফেলি, কারণ আমি জগন্নাথে গিয়ে ক্লাসগুলো করতে পারতেছিলাম না।
ওকে, জগন্নাথে আপনি কিসে ভর্তি হয়েছিলেন?
আমি পলিটিক্যাল সায়েন্স।
পলিটিক্যাল সায়েন্সে আপনি পড়ছিলেন এবং ফার্স্ট ইয়ারে আপনি থার্ড ক্লাস পেলেন।
হ্যাঁ, থার্ড ক্লাসে পাওয়াতে আমার মানে আমার মন মানসিকতা নষ্ট হয়ে যায়, আমি থার্ড ক্লাস একটা নাম্বার নিছি, আর আম্মুকে আবার অসম্ভব ভয় পেতাম। এগুলো শেয়ার করা এটা তো মানে বিশাল ব্যাপার, কারণ আমার বাবা আর মা উনি। তারপর আমার এক ফ্রেন্ড নাম হচ্ছে ইকবাল, আমরা ইকু বলে ডাকতাম, সে চলে যাবে ইংল্যান্ড, ইংল্যান্ড চলে যাওয়ার আগে আমাকে ফোন দেয় রাত 8টা বাজে আমার ফ্লাইট বললো। তখন আমি আমার ওই দিন টিউশনি না করেই আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, আমার এক ফ্রেন্ড নদী আর আমি দুজনই বেলি রোড যাই।
ওকে,
যাওয়ার পরে ওর জন্য ওয়েট করতেছি, দেখা গেছে একদল ছেলে দাঁড়ানো অপোজিটে আমাদের সাথে মানে টিচ করতেছে,
টিচ
বলতেছে, হ্যাঁ বলতেছে খাই কেমন আছো, মানে তুমি আমরা ওদিকে আসবো তোমাদের কষ্ট হচ্ছে, মানে এই টাইপের একটা বোঝাচ্ছে।
ওকে,
তখন নদী আবার জিনিসটা মানে হেজিটেশনে পড়ে গেছে, এটা এরকম করতেছে কেন। আমি আবার নদীর হাত ধরলাম, দাঁড়া করেটা কি দেখি। ওরে নদী বলতেছে না চল চলে যাই, ইকুর জন্য দাঁড়াইতে হবে না। আমি বলি কিকু তো আসতেছে, ভয় পাওয়ার কি আছে, ইকুরে দেখলে এরা তো আর কিছু করতেই পারবে না। আমার এক ফ্রেন্ড নাসরিন ওর হাজবেন্ড আর ও দাঁড়ানো, আমি আবার নদীকে বলতেছি চল, ও বলতেছে কই যাবো, আমি বলতে আয় তুই চিনবি না। আমার নদী হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড আর নাসরিন হচ্ছে আমার কলেজ লাইফের ফ্রেন্ড। তো নাসরিন দিকে বলে কি শান্তা তুই এখানে, আমি আবার নাসরিনকে আদর করে রাখতাম, নিদ্রা নিদ্রা তুমি এখানে, পরে বলতেছে কি কোনো সমস্যা এখন ওর হাজবেন্ডের সামনে, এটা তো আর বলতে পারি না যে ওই ওরা দুষ্টামি করতেছিল। আমি বলি কি না না কোনো সমস্যা না। তা এক পর্যায়ে ওদেরই এক গ্রুপে ফয়সাল নামে একটা ছেলে ছিল, বলছে আমার নাম ফয়সাল, তোমরা কি ভয় পাইছো, আসলে আমরা ওরকম না, জাস্ট তোমাদের কোনো সমস্যা কি না এটা জানার জন্যই আমরা আমাদের ইশারা দিচ্ছি। তা বলতেছে কি তুমি কি ভয় পাইছো, আমি বলি কি কেন ঘাবড়াবো, তোমাদের ঘাবড়ানোর কি আছে, আর তোমরা ঘাবড়াবো, আমরা মেয়ে মানুষ, আমরা হাউ কাউ করলে তোমাদের জানো বেদম পিটানি দিবে।
ওকে,
তখন এটা বলার পরে ছেলেরা হাসতে পারে আচ্ছা ঠিক আছে। তা এক পর্যায়ে মানে কথা হচ্ছিল, আমি আবার নাসরিনের সাথে কথা বলতেছি এরকম, ফয়সাল বলতেছে যে তোমাদের কি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে, আমি বলি কি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কি করবা, বলি না তোমার কথা অনেক ভালো লাগলো, তুমি কি মানে দুঃসাহসের মতো কথা বললো, যদি বেদম মায়ের মারতো তাহলে কি হবে, আচ্ছা এই কন্ট্যাক্ট নাম্বার দিব। তো ইসে নদী বলতেছে কি দিব, আমি বলি কি দিয়ে ফোন করবে, এগুলো হচ্ছে স্টুডেন্ট, আমরা হচ্ছে স্টুডেন্ট, কয় মিনিট আর ফোন করবে, এক মিনিট করবে করে রেখে দেবে। আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া হলো, ওরও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়।
আমার একটু জানার ছিল যে ছেলেগুলো আপনাদের কি প্রিস করছিল, এদের সাথে আপনাদের পূর্ব পরিচয় ছিল, আপনার পাড়াতেই থাকে এরকম কোনো?
না না, আমরা বেলি রোডে ওখানে আমরা ইকুর জন্য ওয়েট করতেছিলাম যে ইকু আসবে।
বেলি রোডে চার পাঁচজন ছেলে মিলে আপনাদের বয়সী? তারা
হ্যাঁ আমাদের বয়সী বলা চলে।
ওকে, কোনো না কোনো ভাবে আপনাদের সাথে কানেকশন হয়ে গেছে, সেটা অপ্রীতিকর অবস্থার মধ্যেই হোক বা যেভাবেই হোক না কেন একটা কানেকশন হয়ে গেছে এবং আপনারা নাম্বার দুটো দিয়ে দিয়েছেন তাদেরকে। ওকে, তারপরে ইকু আসলো, তারপর কি হলো?
ইকু আসলো, ইকুর সাথে দেখা হলো, ইকু বলতেছে কোনো সমস্যা, আমি বলি কি না না কোন সমস্যা, তুই আমার বাসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, আম্মু আজকে যে গালাগালি করবে। পরে বলতেছে যে আন্টিকে বল আমার সাথে আসিস, সমস্যা নেই। আবার ইকুকে আম্মু চিনত, এই কারণে ইকু দেখা গেছে নোট টোটের ব্যাপারে আম্মুকে ফোন করতো, কারণ আমার মোবাইল বেশিরভাগ সময় অফ থাকতো।
ওকে, তারপর
ইকু আমরা খাওয়া দাওয়া করলাম, ও চলে গেল, আমিও বাসায় চলে আসলাম। আমাকে আর ওই ওই ছেলেগুলো আর ফোন দেয় নাই, ফোন দিল নদীকে, কথাবার্তা বললো। একদিন নদী আসলো, তুই কি জানিস আমাকে ওই ছেলেগুলো ফোন দিছে? আমি বলি হা 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 তুই ওকে ফোন দিছিস, তাহলে কি কি এমন একটা ছেলে ওরা যে ওরা ফোন দিছে, কি আছে, তুই ওদের সাথে কি কথা বলিস? না না ছেলেগুলো অনেক ভালো, তুই কথা বলে দেখতে পারিস, আগে দেখা করবি? আমি বলি কি তুই দেখা করবি, তুই থাকলে দেখা করব। দেখা করলাম এই যে রাজলক্ষ্মী সিনেমা হলটা আছে না, ওখানে ওই মোটরে ওরা ছিল, ওখানেই দেখা হলো। কয়েকটা ছেলে ছিল, তার ভিতরে আমার সাথে ফয়সালেরই জাস্ট পরিচয় হয়েছে, কারণ নাম্বারটা ফয়সালকেই দেওয়া হয়েছিল আর বাকি কারোর সাথে আমাদের এভাবে পরিচয় হয় নাই। পরিচয় করাই দিল জয় নামের একটা ছেলের সাথে, তারপরে পরিচয় করাই দিল জিকো নামের একটা ছেলের সাথে, তারপরে আরো আদার্স কয়েকজনের সাথে
জিকো।
আমার ক্লাস ছিল, আমি বলতেছি দেখ এত সময় দেওয়ার সময় নাই, আধা ঘন্টা এক ঘন্টা যা কথা বলে চলে আয়। আমার মানে আমার কথা হচ্ছে ওদের আমি চিনি না জানি না, ওদের সাথে আমি কি এত কথাবার্তা বলবো।
আমার যেটা মনে হয় যে আপনি আগ্রহটা বেশি দেখিয়েছেন আপনার বন্ধু যিনি ছিল নদী, তার আগ্রহের কারণে।
হ্যাঁ,
সে অনেক বেশি আগ্রহ দেখেছে এবং যে কারণে আপনি তার সাথে গিয়েছেন ওখানে।
হ্যাঁ, নদীর আগ্রহের কারণটা ছিল নদী আবার মডেলিং করতে যেত, ওরা আবার মডেলিং এর সাইডটা জড়িত ছিল, ওদের আবার শো হওয়ার কথা ছিল।
ওকে, তার মানে এই গল্পে ওদের সাথে ফোনে ব্যাপারটা জানিয়ে দিয়েছে যে ছেলেগুলো মডেলিং করে এবং নদীরও আগ্রহ ছিল সে মডেলিং করবে, যে কোনো কারণেই হোক সে আগ্রহটা দেখিয়েছে এবং আপনি যেহেতু নদীর বন্ধু সে কারণে আপনি নদীর সাথে গিয়েছেন।
এখন নদী বলতেছে তুই চল, জায়গাটা ভালো কি খারাপ আমি আগে দেখি, আর তুই থাকলে একটা সাহস হবে। তারা আমি বললাম আমার এত ভালো ফ্রেন্ড, ও একটা হেল্প চাইছে, ঠিক আছে আধা ঘন্টা এক ঘন্টা এটা তো কোনো ব্যাপার না, ওদের সাথে আমি ওখানে গেলাম। ওই জায়গাটা ভালো কিনা, নদী পরবর্তীতে গিয়ে কাজটা করতে পারবে কিনা আমার এই কারণে নেওয়া।
ওকে,
তারপরে আমি গেলাম, গিয়ে দেখলাম আসলে জায়গাটা ভালো। পরে আমি নদীর সাথে যেখানে আমার এক ঘন্টা দেওয়ার কথা সেখানে দুই ঘন্টার মতন আমি ওর সাথে ছিলাম।
ওকে,
আর বিভিন্ন অনেক ছেলে মেয়েরাও ছিল, এদের সাথে কথাবার্তা বললো। আমি বেসিক্যালি কথা বলছি ফয়সালের সাথে অনেক বেশি আর জয়ের সাথে, আর জিকোর সাথে আমার কথাই হয়নি।
ওকে,
কথা হয়নি মানে জিকোকে পরিচয় করা দিচ্ছে এটা আমার ফ্রেন্ড শান্তা, মানে নিউ ফ্রেন্ড শান্তা। তখন ও আমার ব্যাপারটা এত অ্যাভয়েড করে দেখলো, আমাকে আরো বেশি বিরক্ত হয়ে গেলাম, কি ব্যাপার ছেলেটা এত কি একদম নিজেকে কি মনে করে বলে আমি চলে আসলাম। পরে আমি বলছি নদী সব ভালো লাগছে, ওই ছেলেটার অ্যাটিটিউডই ভালো লাগেনি, অ্যাভয়েড করছে ওই ছেলেটা অ্যাটিটিউড ভালো নেই। পরে বলতেছে না 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 ওই সবচেয়ে বেশি ভালো। আমি বলি তুই বলিস ভালো, মানুষের ব্যবহার দ্বারাই তো সব বোঝা যায়। ও আমাকে অ্যাভয়েড করতেছে, মনে হচ্ছে না জানি আমি কি সমস্যা ওর করব, এটা তো ঠিক না। চলে আসলাম।
আপনি তখন কিসে পড়তেন?
ইন্টারমিডিয়েট? আমি না, আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে।
অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন, ও তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে, আপনারা একই সাথে পড়ছেন?
আমার ফ্রেন্ড নদী,
ওকে একই সাথে
পড়ছে? না না, ও তখন অসুস্থ ছিল তো মাঝখানে, ও ইডেনে ডিগ্রিতে ফার্স্ট ইয়ারে ঢুকলো।
ও দেখতে শুনতে কি মডেলিং করার মতো ছিল?
হ্যাঁ, ও মডেলিং করার মতন ছিল, শুকনা ছিল কিন্তু ও দেখতে সুন্দর ছিল।
সুন্দর ছিল, ঠিক আছে। তারপরে যান।
তারপরে নদী আসলো, পরে ও বলতেছে যে শান্তা আমার তো একটা শো হবে, তুই কি জানিস? তখন আমি বলি কি তোর শো হবে? কিসের শো? বলে কি যে তুই আসবি না, তুই আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, আর তোর কারণে আমি ওই জায়গায় গেছি, ভালো না খারাপ তুই আমার শোটা অবশ্যই আসবি, মানে অনেক রিকোয়েস্ট করলো। আর আমি আমার ওই ফ্রেন্ডটাকে অনেক পছন্দও করতাম ব্যক্তিগত ভাবে। তখন আমার বলার পরে ঠিক আছে আমি দেখি আম্মুকে কোনোভাবে কনভিন্স করতে পারি কিনা। ওই বেলি রোডে সন্ধ্যার পরে যেদিন হয়েছে সেদিন আমাকে এক ঘন্টা আম্মু শাস্তি স্বরূপ বাইরে দাঁড়া করে রাখছে।
যদি আপনারা দেরি করতেন তাহলে যেটা হতো প্রতিদিনই বিচার স্বরূপ আপনাকে এক ঘন্টা
বাসার বাইরে দাঁড়া, মানে এটা বলছে যে তুমি মেয়ে মানুষ কেন সন্ধ্যার পরে তুমি বাইরে থাকবো, এটা থাকা যাবে না, এটা স্ট্রিক্ট ভাবে আমার বাসায় ছিল।
একটা জিনিস আমরা পেলাম যেটা হচ্ছে যে ওর মা প্রচুর পরিশ্রম করতো সন্তানদের মানুষ করার জন্য, কিন্তু আদরের জায়গাতে শাসনের ব্যাপারটা অনেক বেশি ছিল এবং খুবই স্ট্রিক্ট ডিসিপ্লিন মেনটেন করতো, কারণ উনি ভাবতেন যেহেতু পরিবারের বাবা নেই সুতরাং মাকে আসলে মার ভূমিকা না থেকে বাবার ভূমিকায় থাকতে হবে। এটা সাধারণত এই ধরনের ফ্যামিলিতে হয়ে থাকে, যখন বাবা থাকেন না যে কোনো কারণেই হোক না কেন মা কিন্তু ওই দায়িত্বটা নিয়ে নেন, এবং সেক্ষেত্রে মাকে আসলে মার যে রূপ সেই রূপে পাওয়া খুব কঠিন হয়ে যায়। ঠিক আছে, তারপর?
তারপর আমি নদীকে বলতেছি যে আম্মুকে কনভিন্স যদি আমি করতে পারি সন্ধ্যার পরে তাহলে আমি যাব তোমার ওখানে। তখন ও বলতেছে আন্টিকে আমি কনভিন্স করব, তুমিও আমার সাথে একটু বলো। আমার আম্মু নদীকে ব্যক্তিগত ভাবে অনেক স্নেহ করতো, সে বলতো আন্টি আমার এরকম একটা শো আছে আর শান্তাকে আপনি তো জানেন ও তো যাবে না। তখন আম্মু ব্যাপারটা চিন্তা করলো, আমি এখন অনার্স লেভেলে একটা মেয়ে, আমার একটা স্বাধীনতা আছে। যখন তাকে বলছি তখন সে বলছে ঠিক আছে তবে 7:30 পরে বাইরে থাকা যাবে না। এটা বলার পরে আমি তো মহা খুশি, আচ্ছা ঠিক আছে 7:30 বাজে ভিতরে গেল, মাকে বোঝানো যাবে যে রাস্তায় জ্যাম ছিল আসতে পারিনি একটা কিছু। ঠিক আছে গেলাম, আমরা মডেলিং দেখতেছি, এর ভিতরে ফয়সালও আসলো, জিকো আসছে। আসার পরে ঠিক আমি যে সিটটা বসা ওই সিটটার পাশের সিটটা খালি ছিল, সে থপ করে বসলো। আমার তো খুবই বিরক্ত লাগলো ছেলেটা কোথা থেকে আসলো আর কোথা থেকে এখানে বসলো। এমনি আমার ফার্স্টের দিন করছে অ্যাভয়েড, ওই জিনিসটাই মাথার ভিতরে আমার নেগেটিভ ধারণা রাখতেছে, অ্যাভয়েড করে আবার আমার পাশে এসে বসে, এটা কি ধরনের কথাবার্তা। আমাকে আম্মু একা যেতে দেয় না, আমার বোন গেছিলাম, তো আমার বোন কান্তাও গেল। কান্তা বলতেছে, বড়বু অনেকদিন পরে বেরোছি তো, আমার ছোট বোনটার সাথে আমার ফ্রেন্ডের থেকেও কম কিছু না,
মানে
অনেক ভালো সম্পর্ক, মানে একটা ছেলে টিচ করছে, ওটা সবার আগে আমাকেই বলছে, যে ওই ছেলেটা যেন আমাকে এটা বলছে, আমিও কিছু হয়েছে ওকে আগে শেয়ার করছি, মানে আমার সবচেয়ে বড় ফ্রেন্ড আমার ছোট বোন হয়ে গেছে।
কান্তা নাম?
হ্যাঁ কান্তা,
শান্তা কান্তা এবং আরেকজনের নাম
ঈশিতা।
শান্তা কান্তা এবং ঈশিতা, ওকে।
তারপর কান্তা বলছে, আচ্ছা আমরা চটপটি খেতে যাই বড়বু, সন্ধ্যার আজানও দিয়ে দিবে, আমরা চটপটি খেতে যাই, খেয়ে আমরা বাসার দিকে রওনা দিব, নদীর প্রোগ্রামটা দেখে রওনা দিব। আচ্ছা ঠিক আছে, আমিও বের হব, এর ভিতর দিকে বেদম বৃষ্টি আরম্ভ হওয়ার ভাব। সবাই বলতেছে, জিকো ছিল, ফয়সালও বলতেছে যে শান্তা বৃষ্টি তো আরম্ভ হয়ে যাবে, তুমি একটু পরেই যাও। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে তো হচ্ছে হচ্ছে, ওই দিন এমনই বৃষ্টি শুরু হলো, বৃষ্টির কোন থামার নামই নেয় না। আমার তো টেনশন শুরু হয়ে গেছে বাসায় যাওয়া নিয়ে, বাসায় তো আমার যেতেই হবে, এটা তো পানিশমেন্ট শুরু হয়ে যাবে, আর আজকে বাসায় ঢুকতে দেয় কিনা তার কোনো, মানে আম্মুরে বুঝায় বলার পরেও সে আসতে দিছে, এখন তো সে রাগ হয়ে যাবে, এটা নিজের বিবেকে থেকে লাগতেছে, আসলে এটা তো ঠিক না। তখন দেখা গেছে নদী শো শেষ, নদীও তো টেনশনে পড়ে গেছে, আন্টি তো ছাড়বে না, তো জিকো যে ছেলেটা ও আসলো, বলে কি এত টেনশন করার কি আছে, আমি তোমাদের পৌঁছাই দেবো না সবাইকে। কিভাবে পৌঁছাই দিবো তুমি? ও কি করছে, অটোমেটিকলি রিক্সা ঠিক করলো, কান্তা আর নদী একটা রিক্সাতে চলে গেল, আমি তো একা পড়ে গেছি, আর নদীর একটা ফ্রেন্ড মেবি ছিল, আমার এখন স্মরণ হচ্ছে না, কারণ একটা রিক্সায় তিনজন ওঠা যায়, ওখানে কিন্তু আমি উঠতে পারতাম, ওরই একটা কাজিন মনে আসলো, না জানি ফ্রেন্ড আসলো, ওর সাথে চলে গেল, বললো নদী বলতেছে আমি কান্তাকে বাসা ড্রপ করে চলে যাবো, তুই কিভাবে যাবি? জিকো বলতেছে, ঠিক আছে ও যে যাবে সমস্যা কি, ও যাবে, আমি বলি কি আমি যাবো কোথায়, কিভাবে যাবো, তুমি কি বলো এগুলা? পরে বলছে, তুমি কি ভয় পাও আমাকে, মানে যখন ওর টাস্ট করে হিট করলো, তুমি কি আমাকে ভয় পাও? তুমি তো ওই দিন বললো হাউ কাউ করে একদম পুরো আমাদের ম্যাটটাই খাওয়াবো, এখন ভয় পাও কেন, দাঁড়িয়ে থাকো। পরে আমাকে এটা বলার পরে আমি তো, মানে তখন আমার ইগো প্রবলেম, আসলে তো আমি ওটা বলছি, এখন এটা বললে কিভাবে বলি, চুপ হয়ে গেছি, কান্তাটা অলরেডি চলে গেছে, আর এদিকে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, আর আমিও কোন রিক্সাই পাচ্ছিলাম না, বৃষ্টির কারণে কোন রিক্সাই পাওয়া যাচ্ছে না যে আমি যাবো। তখন জিগো বিভিন্ন কথা বলতেছে, তুমি কি ভয় পাচ্ছ শান্তা, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? ফয়সাল বলতেছে, কি রে তুই ওকে ওরে ভয় দেখাচ্ছিস কেন, কিনা ওরে আজকে ভয়টা দেখাবো, বুঝাবো যে ছেলে মানুষও বলে হাউ কাউ করে মাইর খাবে, আমি আসলে ভয় পেয়েছি, কিন্তু আমি এমন একটা ভান করছি কিছুই না, বলুক পাগলের প্রলাপ বলতেছে আমার, বলুক না সমস্যা কি। ফয়সাল বলতেছে, তুই কি ভয় পাচ্ছিস? আমি বলি কি, এই চুপ করে থাকো, আমার বাসায় যেতে হবে, যদি বাসায় না যেতে পারছি তোমাদের খবর আছে। তার ফয়সাল আর জিকো আর আমি তিনজন, ফয়সাল আবার কি কারণে জয় ভিতরে ডাকছে, ফয়সাল চলে গেছে, আমি আর জিকো দাঁড়ানো, বলতেছে তুমি কি চটপটি খাবা, আমার কি ভালো লাগে? আমি বলতেছি না আমি চটপটি খাবো না, আমার ভিতরে ধারণা ওই যে সিনেমা গুলো দেখছি কিছু মিক্স করে টোরে খাওয়াই দেয়, আবার পরে কই নিয়ে যায়, তারপরে যদি গায়েবি করে দেয়, মানে এটা মাথার ভিতরে ঘুরতেছে, তা আমি বলি কি না আমি ওগুলো খাই না, আর আমার সমস্যা আছে। পরে বলতেছে, না খাও, সমস্যা কি, না আমি খাবো না। ঠিক আছে, এখন অসম্ভব বৃষ্টি নামা শুরু করলো, আর আমরা দুজনেই অলরেডি ভিজে গেছি, ও আমাকে মানে সরাইতে গেছে, জাস্ট আমাকে বলেছে সরো, আমার টাচ করে না, জাস্ট সরো বলছে, আর আমি তো বাতাসের যে ধাক্কা দিতেছে আমি নিজের কন্ট্রোল রাখতে পারতেছি না, পরে সরো সরো বলতেছে আমি শুনতেছি না, পরে আমার ব্যাগ টান দিল, ব্যাগ টান দেওয়ার পর আমি বলি কি ব্যাগ টান দিছো কেন, এই কিনারে তোমাকে দাঁড়া করাইলাম, তুমি তো শুনতেছো না, তোমার তো মনে হয় কানের প্রবলেম আছে, তুমি সরো সরো বলতেছি তাও শুনতেছো না,
মানে কি আপনারা যেখানে দাঁড়িয়ে ছিলেন ওখানে দাঁড়িয়ে আপনারা ভিজছেন?
হ্যাঁ ভিজতেছে, আমার কথা হচ্ছে ও যদি আমাকে এখন ভেতরে নিয়ে যায় বিলিভ করতে পারতেছি না, এই ছেলেটা যদি কোন টাইপের একটা সিন ক্রিয়েট করে আমার ওই ভয়টা কাজ করতেছিল তখন।
ওকে, সেজন্য আপনারা বারান্দার দিকে দাঁড়িয়ে আছেন?
বারান্দার দিকে না, একদম মেন রোড, যেটা প্রোগ্রামটা হয়েছিল জাদুঘরে, জাদুঘরে বাইরে যে থাকে না চটপটির স্টল গুলো,
ওই জায়গাগুলো,
ওই জায়গাটা আমি
দাঁড়িয়ে,
হ্যাঁ ফুটপাথের উপরে। জিকোর কথা হচ্ছে কি, আসো ভেতরে গিয়ে দাঁড়াই, না আমি তো যাচ্ছি না, তার জিকো ব্যাপারটা বুঝতে পারছে যে ও এতক্ষণ ফাইজলামি করতেছে কিন্তু আমি তো সিরিয়াস ভাবে ধরতেছি,
ওকে
ভিজতেছি ভিজতেছি প্রচন্ড বৃষ্টি,
জিকো কি আপনার সাথে ভিজছে?
হ্যাঁ, ও তখন বুঝতেছে যে এখানে কোনো ছেলে নাই, কেউ নাই, আর মেয়েটা যেহেতু দাঁড়ায় রয়েছে, এখন যদি আমিও ওকে থুয়ে চলে যাই, সবাই ভিতরে চলে গেছে, আমিও চলে যাই, জিনিসটা অর্ধ দেখা যায়, আর যদি কি একটা খারাপ একটা পরিস্থিতি, তখন রাত বাজে আটটা,
সুতরাং সেও আপনার সাথে,
হ্যাঁ ও দাঁড়াইছিল,
ওকে। তারপর
আমি তো কান্না শুরু করে দিছি, আমার বোন চলে গেছে, এখন আমি যাবো কিভাবে, এখন জিকো সিরিয়াস, ওরে তো বাসায় দিয়ে আসতে হবে। পরে পাইনা 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 একটা ভ্যান গাড়ি যাচ্ছিল, আমার মনে পড়েছে, আমার খুবই মানে ওই মুহূর্তটা আমার এতই ভালো লাগে, ওই মাঝে মাঝে ওটা চিন্তা হয় যে আসলে লাইফে এভাবে স্টাডি হয় মনে হয়।
মানে
হ্যাঁ, আমার ভ্যান গাড়ি আসতেছে, ভ্যান আলাকে ধারায় বলে কি ভাই তোমার পায়ে দুটা ধরি, তুমি আমাকে একটা উপকার করো, এই মেয়েটা নাহলে আজকে আমার মেরেই ফেলবে কানতে কানতে। ভ্যানালা বলে কি কে আপনার বউ? এখন বলে কি হ্যাঁ আমার বউ বউ। পরে বলতেছে যে তুমি কিছু মনে করো না, এখন ভ্যানালা তো অপরিচিত দুজনকে উঠাবে না,
উঠাবে না রাইট।
তো ওই ভ্যানালা বলছে আমার বউ অনেক সমস্যা, আমার মা গেলে পিটাবে, তার আগেই আমাদের নিয়ে যাবে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে। ভ্যানে আমি উঠলাম, আমি ওইটা কাঁদতেই আসি কাঁদতেই আসি মার ভয়ে, ভয় আম্মুরে এত পেতাম, কেন ভয় পেতাম আমি জানি না, আম্মু কিন্তু ভয়ঙ্কর কিছু ছিল না কিন্তু ভয় পেতাম।
ওকে ঠিক আছে। তারপর
পরে জিকো এক পর্যায়ে বলতেছে কান্দাছো কেন তুমি? আচ্ছা তোমার বাসা থেকে বের করে দিবে, তোমার বাসার থেকে বের করে দিবে, এত ভয় পাও কেন? ঠিক আছে আমার বাসায় চলে যাও, আমার বাড়ি আছে, সমস্যা নেই, আমার বাড়িতে তুমি গিয়ে থাকবা, এটা বলতেছে। আর আমি বলি কি ভাই আমি কথাবার্তা বলো, তোমার বাড়িতে থাকবো, তোমার বাড়িতে কি মানে ওইটা ই লঙ্গরখানা হয়ে গেছে নাকি যে যে কেউ গিয়ে থাকে? এই কথা বলে আমি আর কথা বলি নাই। পরে আমার মহল্লা যেহেতু মহল্লার মেয়ে আমি, ওখানে আমি বড় হয়েছি, জিনিসটা যদি আমি একটা ছেলে নিয়ে ঢুকি জিনিসটা সবাই খারাপ বলবে।
হ্যাঁ, পুরান ঢাকাতে ব্যাপারটা আছে নিঃসন্দেহে, পুরান ঢাকায় ব্যাপারটা আছে, মহল্লা ব্যাপারটা আছে। এবং একটা জিনিস সবচাইতে মজার পুরান ঢাকার, আত্মিক বন্ধনটা অনেক ভালো। আমরা সাধারণত দেখি শহরায়নের ফলে এক ফ্ল্যাটের মানুষ আরেক ফ্ল্যাটের মানুষের খোঁজ খবর নেয় না, এই কালচারটা কিন্তু পুরান ঢাকাতে নেই। পুরান ঢাকাতে এক বাড়ির খবর আরো দশ বাড়ি জানে, এবং এক বাড়ির মেয়ে কি করছে না করছে বাকি দশ বাড়ির লোকজন সেটা জানে, এবং যে কারণে ও যেটা বলছে সেটা সঠিক। এবং একটা শব্দও ব্যবহার করেছে লঙ্গরখানা, এটা বোধহয় পুরান ঢাকার কোন একটা শব্দ
বলেছে। লঙ্গরখানা সরাইখানা আমরা বলি, যদি বলি দাদা হাতেম তাই বলা হয়, বেশি দান করে দাদা হাতেম তাই হয়ে গেছে নাকি,
কিছু শব্দ আছে। আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো আপনার কাছে বিনয়ের সাথে, সেটা হচ্ছে আপনার বলার মধ্যে এক ধরনের জড়তা বা এক ধরনের একটু সমস্যা হয়ে যায়, এটা কি আপনার ন্যাচারালি নাকি কোনো সমস্যা হয়েছিল?
হ্যাঁ, আমার বাবা যখন মারা যায়, আমার আগে ছিল না, আমার বাবা মারা যায়, আমি আমার আব্বুর লাশ এত ভয়ঙ্কর ছিল, আমি অসম্ভব ভয় পাই, ভয়ের কারণে আমার মানে তোতলা যেটা বলা হয় মোবাইলে তিত্ত তোতলা এটা চলে আসে, মানে আমি যখন ভয় পাই বা খুব এক্সাইটিং হয়ে যায় তখন আমার এই জিনিসটা হয়।
প্রিয় শ্রোতা যারা এখানে আছেন, ওর এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু অনেক ভালো, ওর বলার মধ্যে একটু সমস্যা হচ্ছে সেটা ন্যাচারালি, কারণ ওর বাবা ছোটবেলাতে আগুনে পুড়ে মারা যায়, এবং ওর বাবাকে দেখার পর থেকে ওর মেন্টালি যে শকটা হয় সেই শকটার কারণে কিন্তু ওর এই যে জিহ্বার যে জড়তা সেটা। আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা বারবারই বলে থাকি এখানে আসলে আমরা সাজানো নাটক করি না, জীবনে যা ঘটে এবং তার জীবনটা তার মুখেই আমরা শোনার চেষ্টা করি, সুতরাং সে যেভাবে বলবে সেটাই এখানে আমরা শ্রদ্ধার চোখে দেখব। ঠিক আছে, তো তারপরে বাড়িতে গেলেন কিভাবে?
তারপরে যখন আমরা খিলগা মোড়টা ক্রস করে ফেলছি, আমি তখন বলছি তোমার ভ্যানালার বলছে ভাইয়া এখানে রাখেন। পরে বলতেছে কেন এখানে রাখবে? ও বলতেছে কেন এখানে রাখবে, তোমার বাসায় নিয়ে যাবে, তুমি না কান্নাকাটি করতেছ? আমাও করে করে রাস্তার ভিতরে মনে হচ্ছে যে মেয়ে একটা ধরে নিয়ে আমি মনে হয় বাসায় দিয়ে আসতেছি। মানসিক ভাবে অদ্ভুত ভাবে তাকা রয়েছে। আমি বলি কি তুমি এখান থেকে বিদায় হও, আর আমি আমার বাসায় কিভাবে যাবো এটা এখন আমি জানি।
ওকে,
তা ও ব্যাপারটা আসলে খুব মাইন্ডে নিছে যে আসলে আমি এতখানি করলাম আর ও আমাকে এখন বলে তোমাকে আমি চিনি না।
যাই হোক,
তারপরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে আমি হেঁটে আসি। তারপর রাত হয়ে গেছে নয়টা, শাহবাগ থেকে ওখানে আসা এক ঘন্টার ব্যাপার। পরে বলতেছে আমি হেঁটেই যাই, কারণ তোমার যদি একটা সমস্যা হয় আর নদী তো এটা কখনই টলারেট করবে না, কারণ নদী তো তোমার অনেক ভালোবাসে, একটু বুঝি আমরা কথা বলছি ওর সাথে। পরে তো ওখানে ছুঁয়ে আমি রিক্সা নিয়ে বাসায় চলে আসছি, আমি আর পেছনে তাকাই নাই যে ও আসতেছে কি আসে নাই। পরে ফোন করছে আমাকে, তুমি কি বাসায় উঠছো? আমি কিন্তু তোমার বাসায় নিচে দাঁড়ানো, আমি চারতলার ওই বারান্দার দিয়ে দেখলাম আসলেই দাঁড়ানো। তাহলে আমি বলি কি তাড়াতাড়ি তুমি আমার বাসার সামনে থেকে জানো, আমরা এমনি তিনটা বোন আসে মহল্লার কেউ এখন দেখে যদি তুমি আমার বাসার সামনে দাঁড়িয়ে রয়েছো এটা ফার্স্ট একটা ঘটনা ঘটবে যে আমার বাসার সামনে কোন ছেলে দাঁড়ানো,
এটা একটা সামাজিক ভাবে একটা সমস্যা হবে। ওকে, তারপর
পরে ও চলে গেল। ওই মুহূর্তটা এক হিসেবে আমার খুবই ভালো লাগছে, আমি ভ্যানে চড়ে একটা ছেলের সাথে যাচ্ছি, আমার এটা কখনো
ফার্স্ট টাইম
একটা ছেলে যে মানে আমারও আসলে খারাপও লাগতেছে মার ভয়ে, আবার ভালোও লাগতেছে যে সিচুয়েশনটা অন্যরকম।
এটা খুবই ভালো লাগাটা স্বাভাবিক, কারণ বয়সটা আপনি চিন্তা করুন, বৃষ্টি স্নাত একটা রাত, ভিজিল দুজনে মিলে অপরিচিত দুইজন, একটা দুরু দুরু ভয় এবং ভ্যানে চড়ে, যেটা সাধারণত কখনো হয়নি, এবং ছেলেটাকে কিন্তু ভালোভাবে সে আবিষ্কার করছে যে তাকে সাহায্য সে করছে যে কোনোভাবেই হোক না কেন। ওকে, তারপরে মা কি করলো বাসায় ফেরার পরে?
বাসার পরে আম্মু তো আমার চোখ দেখিয়ে বুঝছে আমি অনেক কান্নাকাটি করছি, আম্মু কান্তাকে ট্রিট করে বলছে ওকে বল নেক্সট টাইম ওর করলে এর থেকে ভয়ঙ্কর পানিশমেন্ট আছে, ওকে বাসায় ঢুকতে দে। মেয়ে বুঝতে পারছে যে আমি পুরো ভিজে গেছি, তাহলে আমি কতটা কষ্ট করে আসার চেষ্টা করছি সেটা এটা আমাকে দেখে উনি বুঝতে পারছে, এর জন্য আমাকে কিছু বলেনি।
শাসন করার ব্যাপারগুলো আসলে এরকমই হওয়া উচিত আমার যেটা মনে হয়, যে আসলে ও যেটা নিজে থেকে অ্যাংশাস ফিল করেছে তারপরেও যদি বাড়িতে গিয়ে বকাঝকা খেত তাহলে কিন্তু ওর মধ্যে এক ধরনের অ্যারোগেন্স, যেটাকে বলে অ্যারোগেন্স, এক ধরনের উগ্রতা এটা কিন্তু প্রকাশ পেত, কারণ অলরেডি সে ভয় পেয়ে শাস্তি পেয়ে গেছে নিজে থেকে। এবং যারা অভিভাবক আছেন তাদেরকে মানে অ্যাড্রেস করতে চাই এই জায়গাটাতে, দেখুন সন্তান যদি নিজে থেকেই এই জিনিসটা ফিল করে তার উপরে এক্সট্রা যে শাসনটা সেটা না করাটাই বেটার, কারণ আপনার সন্তান তো নিজে থেকেই সচেতন। আচ্ছা, তো বাকি গল্পের দিকে আমরা যেতে চাই।
তারপর মানে এর ভিতরে আর জিজ্ঞাসা আমার তেমন কথাবার্তা হয় না, নদীরে বলছি খবরদার আর কখনো এই ধরনের প্রোগ্রামের কথা আমারে বলবি না, আমি মানসিকভাবে ডিস্টার্ব হয়ে যাই, আমার ভয় লাগে, দেখা যাচ্ছে আমি তোর কোনো জিনিস সঠিকভাবে দেখতেছি না, আমি আগে চিন্তা করতেছি বাসা বাসা, আমার দরকার নেই তোর প্রোগ্রাম দেখা। তার নদী বলে কি তোর মতো ভীত, তুই কথা বলিস না, ঠিক আছে তোর আমি আর জীবনে বলবো না। এর ভিতরে আমার বাসায় একটা প্রপোজ আসে,
মানে আপনাকে বিয়ে করার জন্য।
হ্যাঁ, বিয়ে করার জন্য এক প্রপোজ আনে, ফার্স্ট আমাকে কেউ দেখতে আসবে, আমার এই ব্যাপারটা খুব হাস্যকর লাগছে, কি দেখবে কি বলবে। আম্মু তো অনেক খুশি আমার মেয়েটারে বিয়ে দিব, খালা খালু যেহেতু আমার বাবা নাই, আমার খালুরাই আমার বাবার দায়িত্ব যেটা পালন করছে, তারপরে মামাদেরও মোটামুটি বলা হয়েছে।
আর আপনার যে আঙ্কেল যারা ছিল যারা খ্রিস্টান ছিলেন ওরা কি পরবর্তীতে আর যোগাযোগ করেনি?
ওরা আমাদের খোঁজাখুঁজি করছে, জাস্ট এখন আমার আম্মু জেনে এসে সম্পত্তির অধিকার নিয়ে আমাদের নিয়ে না দাঁড়াইতে পারে।
ওকে, এবং এই সময়টাতে আপনার চাচারা আপনাদের সাথে কোনো যোগাযোগ করেনি এবং আপনাদের প্রতি
কোনো টাইপের সহযোগিতা আমার বাবার বাড়ি থেকে আনা কোন টাইপের সহযোগিতা আসে নাই, যা করছে আমার আম্মু নিজে, যা করছে আমার খালারা।
ওকে, তারপরে আপনার যে বিয়ের ঘটকালে চলছে,
ঘটকালে চলতেছে আমার ন্যাচারালি আমার বাসায় দেখা গেছে আম্মুর একটা, এটা আমি আম্মুর আমি এখনো বলি খুবই খারাপ অভ্যাস, আমি কিছুদিন আগেও শেয়ার করছি, তোমার তো একটা সমস্যা, তোমার মেয়েরা কোন একটা ছেলের সাথে কথা বলছে, তুমি কি সুন্দর তোমার বোনদের এনে গোল টেবিলে বলো তুমি এটা করছো বলে আমরা তখন তোমার কাছে অনেক খারাপ কিছুই আমরা শেয়ার করি নাই, এই যে ছেলেগুলোর সাথে কথা বলছি এগুলো তো যদি আম্মুর কাছে শেয়ার করতাম তাহলে আজকে কিন্তু সমস্যা আমার মনে হয় হইতো না, কারণ আমি কেন করবো।
সেটাই আমার মনে হয় যে পার্সোনাল যে জায়গাগুলো থাকে সেগুলো আসলে বাবা মার কাছে শেয়ার করা উচিত, আর পরিবারের মেম্বাররাই আসলে যদি ভালো বন্ধু না হতে পারেন, বিশেষ করে মাকে তো অবশ্যই সন্তানের ভালো বন্ধু হতে হবে, নইলে মেয়ে, যদিও ছেলের ব্যাপারটা বাদ দেওয়া ঠিক হচ্ছে না, কিন্তু মেয়ের স্পেশালি আমাদের সামাজিকতার দিক থেকে মেয়ে অবশ্যই মার বন্ধু হওয়া উচিত এবং মারও মেয়ের খুব ভালো বন্ধু হওয়া উচিত, যেটা হন অনেকেই আছেন, তবে সময় পাল্টে যাচ্ছে, চরিত্রটাও অনেকখানি পাল্টে যাচ্ছে, এটা হচ্ছে না। যাই হোক, আপনার ওই বিয়ের ঘটনায় আমরা আসতে চাই।
তারপরে মাসায় খুব আলোড়ন, নেচারালি আমার পুরো ফ্যামিলি আমি ওদের থেকে অনেক অসুন্দর, অনেক অসুন্দর, যদি সবাই দাঁড়ায় না।
আমি ওদেরকে দেখি নাই, আমি একটা টু বি অনেস্ট, আমি আমার নিজের চোখে দেখা কথা আমি আমার শ্রোতাদেরকে বলতে চাই, আপনি হয়ে বললে বারবার তারা যেটা বলবে বলছেন ওই দিন ফেসবুকে ছবিটা দিয়ে দেন, ফেসবুকে ছবিটা দিয়ে দেন, তবে আমি যেটা বলি আপনি অসুন্দর যেটা বলছেন, আমার চোখে আপনি মোটেও অসুন্দর না, এটা আমি আসলে আপনাকে, আপনি আমাদের গেস্ট সেজন্য বলছি না, আপনি তুলনা করতে পারেন হয়তো বা আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে হয়তো তুলনা করতে পারেন, ওদের তুলনায় আপনি অসুন্দর, কিন্তু আপনি মোটেও অসুন্দর না।
আমার ফ্যামিলি মানে প্রতিটা সদস্য এতই সুন্দর, মানে বলবো কি, দেখা গেছে আমার ওই বিয়ের প্রপোজ আসছে আমি তখনই হিটটা খাই, আমাকে দেখতে আসছে, আমাকে বসাইছে, কথাবার্তা বলতেছে, খাবারগুলো আমার ইমিডিয়েটলি যে ছোট বোন সে এনে দিচ্ছে, উনিরা খুব ভালোভাবে কথাটা বলে গেছে, ঘটকের মাধ্যমে বলছে যে ছোট মেয়েটাকে আমাদের পছন্দ হয়েছে, আমি খুবই শকড খাই ব্যাপারটা, আমি মানতেই পারি নাই।
গল্পের এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নেব, রাত 12টার সংবাদের বিরতি, এবং বিরতিতে যাওয়ার আগে একটা কথা আপনাকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন হ্যালো 8920, এবং হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম, এখানে কোনো বিরতিতে অনুমান করার কোনো সুযোগ নেই যে ইন্টারভ্যালের পর কিংবা বিরতির পর ঘটনাটা আসলে কোন দিকে যাবে। আমরা শান্তাকে নিয়ে আজকে শান্তার জীবনের গল্প শুনছি এবং শান্তার জীবনের বাকি গল্পে আমরা ফিরে আসব ঠিক রাত 12টার সংবাদের পরপরই। ফেসবুকে যারা এই মুহূর্তে রয়েছেন তাদেরকে আমি সবাইকে বলবো ধৈর্য ধরে গল্পের শেষ পর্যন্ত শোনার জন্য, কারণ যারা হ্যালো 8920 শোনেন তারা নিশ্চয়ই জানেন যে হ্যালো 8920 গল্পের বাঁক এটা আসলেই ভয়াবহ, কারণ আমরা এখানে তাদেরকেই আনি যারা জীবনে অনেক 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 প্রতিকূলতা, অনেক ধরনের সাফল্য, অনেক ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, যাদের কাছ থেকে আমাদের সত্যি সত্যিই অনেক কিছু শেখার আছে। সুতরাং সেদিক থেকে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে গল্পের শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে চাইলে আপনি কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন আমাদের অতিথি শান্তাকে, শান্তা অবশ্যই সেগুলো নিজের সংগ্রহে রাখবে, এগুলো প্রিন্ট করে তাকে দিয়ে দেওয়া হবে এবং সেগুলো পড়বে। ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন এবং হ্যালো 8920 যাবতীয় সুযোগ সুবিধা আপনি ওই পেজটি থেকে পাবেন। এছাড়া একটি ফোন নম্বর রয়েছে আমাদের, ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করুন, নির্দেশনা অনুসরণ করুন এবং আপনি যদি এখানে আসতে চান তাহলে জীবনের গল্প ওখানে খুব সংক্ষিপ্ত করে বলুন, আপনার সঙ্গে যোগাযোগ করতে আমরা অবশ্যই যোগাযোগ করব। সংবাদের পরই ফিরে আসছি সাথী। প্রিয় শ্রোতা, সংবাদের পর আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 তে। কিপ্রিয়া আছে আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছেন আজকের হ্যালো 8920 অতিথি শান্তা। শান্তা তার জীবনের গল্প বলছে, আমরা সংবাদের বিরতির পর আবারও ফিরে এসেছি। শান্তার জীবনের গল্প আমরা শুনব এবং এই ফাঁকে আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি হ্যালো 8920 হচ্ছে আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম এবং এখানে শুধুমাত্র ভালোবাসার গল্প কিংবা শুধুমাত্র কষ্টের গল্প কিংবা শুধুমাত্র সাফল্যের গল্প, এরকম বিশেষ বিশেষ ক্যাটাগরিতে বিশেষ বিশেষ গল্প এখানে আনা হয় না। জীবন যেহেতু কোন সিলেবাস মেনটেন করে না, জীবন যেহেতু সিলেবাসের বাইরের একটা বিষয় এবং জীবনে যেহেতু অনেক কিছু ঘটে যেতে পারে, সুতরাং হ্যালো 8920 গল্পের প্রেক্ষাপট হচ্ছে ইনফিনিটি, অসীম। যে কোনো বিষয় নিয়ে আপনি আমাদের এখানে আসতে পারেন, যে কোনো বিষয় নিয়ে আপনি আপনার গল্পটা আমাদের সাথে ভাগাভাগি করতে পারেন, আপনি আপনার মন খুলে আপনি শেয়ার করতে পারেন আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো। এবং আমরা তো গর্ব করে বলেই থাকি যে পৃথিবীর কাউকে যদি বলার না জায়গা থাকে তাহলে আসো, এবিসি রেডিওর অসাধারণ একটি প্ল্যাটফর্ম তোমাকে দিয়েছে, লম্বা একটা সময় দিয়েছে, মন খুলে ভাই মনের কথা বলো, তোমার কাছ থেকে আমরা অনেক কিছু শিখব। কারণ আমরা বিশ্বাস করি গল্প, উপন্যাস, নাটক, সিনেমায় কিংবা শিক্ষণীয় বিভিন্ন প্রবন্ধে যা বলা হয় তার চাইতে একজন মানুষের জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা আমাদেরকে অনেক 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 বেশি শেখায়। হ্যালো 8920 সার্থকতা হচ্ছে সেই জায়গাটিতে যদি হ্যালো 8920 শোনার পর একজন বন্ধুও জীবনে বিভিন্ন জায়গায় সিদ্ধান্ত নিতে হ্যালো 8920 দ্বারা উপকৃত হয় তাহলে আমরা মনে করতে পারি যে হ্যালো 8920 সার্থক। আমরা মনে করিয়ে দিচ্ছি আপনাকে আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করুন, ফোন করার পর আপনার নাম, আপনার সেল নাম্বার স্পষ্ট করে বলুন, তারপরে দুই মিনিটের মধ্যে আপনার জীবনের গল্প যেটা আপনি বলতে চান সেটা সারাংশ বলে বলবেন, আপনার সঙ্গে যোগাযোগ করতে আমরা যোগাযোগ করব। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা একটু আগেই বলছিলাম, একটি মাত্র অফিসিয়াল পেজ আছে, এছাড়া বাকি সবগুলো পেজ ফেসবুকে ওগুলো আমাদের পেজ নয়, ওই পেজগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, এই যে hello8920 এটার মাঝখানে কোন স্পেস নেই, একসাথে লিখবেন, ওইখানে যাওয়ার পরে পেজটি পাবেন আপনি আরজে কিব্রিয়া নামে, ওখানে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আজকে শান্তাকে নিয়ে ওখানে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, অসংখ্য বন্ধু সেখানে কমেন্টস করছেন, মন্তব্য করছেন, আমরা অনুষ্ঠানের শেষে সেগুলো পড়ার চেষ্টা করব এবং যারা কমেন্টস করছেন মন্তব্য করছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, গল্পের শেষ পর্যন্ত না শুনে আজকবি কোনো মন্তব্য দয়া করে করবেন না এবং আমাদের অতিথির প্রতি আমরা সবসময় বলে থাকি শ্রদ্ধা বজায় রাখুন, শুধুমাত্র তার প্রতি না, পারস্পরিক যে শ্রদ্ধা আছে, এখানে যে এতগুলো মেম্বার আছেন প্রায় 60,000 কাছাকাছি, আমরা সবাইকে বলি সবার প্রতি আমরা যেন সবাই শ্রদ্ধাটুকু বজায় রাখি, আমরা সবাই মিলে একসাথে ভালো থাকতে চাই। আর এই কমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকের অতিথির জন্য, কারণ তিনি এগুলো সংগ্রহে রাখবেন, আপনারা যেটা বলবেন সেগুলো তার অনেকখানি মোটিভেশনের জায়গা জুড়ে সেই কথাগুলো থাকবে, সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আপনার কথাগুলো তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। যারা লিখছেন তাদেরকে আমি বলবো বিষয় বিশ্লেষণ করে বিবেচনা করে গভীর বোধ থেকে লিখবেন দয়া করে, ঠিক আছে? আমাদের রেডিও স্ট্যাটাস ওখানে দেয়া আছে, আপনি চাইলে ওখানে শান্তাকে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন। আমরা চলে যাচ্ছি শান্তার কাছে। শান্তা, গল্পের যে জায়গাটিতে আমি ছিলাম সেটা হচ্ছে যে আপনি অনেক কষ্ট পেলেন যখন আপনাকে দেখতে এসে আপনার ছোট বোনকে পছন্দ করল, তারপর
আমি ব্যাপারটা মানতে পারছি না। আমরা ওই বাড়িতে প্রায় দীর্ঘ 15 বছরের মতন থাকা, তার পাশে আমাদের ফ্ল্যাটে আমাদের মতনই 3 বোন ছিল, ওদেরও একটা ছোট বোন, ওর নামও শান্তা। তো ওরা এক কথা বলতে চায়, শান্তাপ্পু দেখছো তোমার কি হইলো এটা সেটা, মানে মেয়েদের মেয়েলি আমরা যখন কথা বলছি, আরে শান্তাপুরে এরকম একটা সমস্যা হইলো, শান্তাপুর যদি আরেকটু সুন্দর হইতো তাহলে তো শান্তাপুরই করতো এসে, মানে তখন মানে এমন জিনিসটা আমার ভিতরে হিট লাগতেছে যে মনে হয় যে আমার কারণেই মনে হয় আমার বোনদের বিয়ে হচ্ছে না, আমি আমার মার মনে হয় বোধ হয়ে যাচ্ছি, এমনি আমার কষ্ট হচ্ছে, আমার আমি ফার্স্ট ইয়ারে 3rd ক্লাস পাই, তারপরে আমার 2nd ইয়ারে আমার ভালো রেজাল্ট করতে হবে, তারপর আমার বিয়ের জন্য এখন ই করতেছে, আম্মু মনে হয় আর পারতেছে না, আর আম্মু এত খরচ কিভাবে বেয়ার করবে। তখন নদী আবার আসলো পরের দিন, ফোন করলো কই তুই, এই সেই কথাবার্তা, তারা আমাকে দিকেও কয়েকদিন ফোন করে, তখন আমার ভিতরে ওই ধরনের একটা মন মাইন্ড চলে আসলো, ছেলেটা আমাকে এত বড় ফোন করে, ঠিক আছে ছেলেটার সাথে আমি কথা বলবো। নদী বলল ঠিক আছে, তাহলে তুই শান্তার ফোন, আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কি তুমি কই যাচ্ছ, আজকে সকালে তো টিউশন করার কথা ছিল, ওটা করবো না, আজকে আমার কলেজের টাকা জমা দেওয়ার কথা, টাকা জমা দিতে হবে, টাকা উঠাইছি, টাকা টোকা সব জমা দেবো। জিগো বলতেছে আচ্ছা ঠিক আছে, আজকে টাকা জমা দেবো, হ্যাঁ জমা দেবো, আচ্ছা ঠিক আছে টাকা জমা দো। তা ওই দিন আর কথা বলেনি, তারপরের দিন আবার ফোন করছে, নদী বলে কে জিগো না তোর সাথে দেখা করতে চাই, তুই দেখা করবে? আমি বলি ভাই আমার ভার্সিটি সামনে আসতে বলো, আমি যদি দেখা করতে চাই আমার সময় নেই, ওই বাইরেই আমি লাস্ট মিনিট কথা বলবো, আমি চলে যেতে পারবো, আমার আমার কালকে আমি টাকা জমা দিতে পারিনি, আজকে আমার টাকা জমা দিতেই হবে। জিগো আসলো, তালতলা ওখানে একটা মার্কেট আছে, জিগো ওইখানে দাঁড়ানো, আমি বলি কি আমাকে দেখছে কেমন আছো, ভালো আছো? আমার কতক্ষণ পরে বলে কি তুমি তুমি বিয়ে করবো আমাকে? আমি আকাশ থেকে পড়ছি, হাসতেছে, আমি বলি কি তোমাকে আমি বিয়ে করবো, তোমার কি আছে, তোমার বিয়ে করবো আমি কিছু জানি না, ঘোড়ার ডিমা উল্টা পাল্টা কথাবার্তা বলো আমার সাথে। পরে নদীও হা হয়ে গেছে, ফয়সাল নামে একটা ছেলে ছিল, ওই যে আমার ফ্রেন্ড, ও তো জিজ্ঞেস সাথে আসছে, ফয়সাল বলে কি পাগলা, আমার আবার হিসেবে পাগলা, উল্টা পাল্টা কথা বলতেছে যাবে না। আমি পরে বলতেছি, পরে আমি বলি কি এই এগুলো উল্টা পাল্টা কি বলো, আসছো কি কারণে আসছো? না তোমার সাথে দেখা করতে আসছি, উদ্দেশ্য তুমি তো দেখা করার সময় পাও না, তাই আমরাই সবাই চলে আসছি তোমার কাছে, বিয়ে করবা? পরে আমি বলি কি বিয়ে বুঝো, বিয়ে করার সাহস আছে? হ্যাঁ বিয়ে করবো, যাও। আসলে করবা? হ্যাঁ করবো, যাও করবো না কেন, বিয়ের আগে প্রপোজ দেয় না, তুমি দিছো, ঠিক আছে বিয়েটা আমি করবি, তোমারই করবো। এটা বলার পরে ও আবার বলতেছে আচ্ছা ঠিক আছে, বলে কি বিয়ে করতে হলে জানো কি করতে হয়, মানে এক টাইপের অনেক কথা হয়, মানে আমি ক্রেজি হয়ে যাই জিনিসটায়, বলে কি বিয়ে করলে জানো কি করতে হয়, শাড়ি পরতে হয় খুব সুন্দর করে, লাল শাড়ি পরতে হয়, টিপ দিতে হয়, চুড়ি পরতে হয়, খুব সুন্দর করে আসতে হয়। আমি বলি কি লাল শাড়ি পরলে বিয়ে হয়ে যায়, বিয়েটা এতই সহজ মনে করো, বিয়ের কথা বলছে। আমি বলি কি বিয়ে করা সহজ, এই শাড়ি পরে আসলেই বিয়ে হবে? আমি বলি কি আজকে টাকা জমা দিব না, ওর মানে ফার্স্টের দিন আমার সাথে দেখায় মুড দেখায়, সেকেন্ড দিন আমার বৃষ্টিতে ভিজায়, তামাশা করে, ও তামাশা আজকে বের করবো। পরে আমি নদীর বাসা ছিল কাছে কোরআনে, নদীরে বলি কি আজকে তোর বাসা চলতো, শাড়ি আছে? পরে বলি কি হ্যাঁ আছে, শাড়ি টাড়ি পরছি, ওই মানে ঘন্টাখানিক পার হয়ে গেল, শাড়ি টাড়ি পরে আনুমানিক আড়াইটার দিকে জিজ্ঞেস দা আবার দেখা হয়, জিগো তো মানে দেখা তো অদ্ভুত ভাবে দেখা যায়, আই তুমি শাড়ি পরে সত্যি এসে পড়ছো? আমি বলি কি হ্যাঁ, বিয়ে না করবা তুমি, শুধু আজকে বিয়ে, আজকে তো আমি তোমার না করে যাইতে পারবো না ভাই, আমি আজকে তো যাবো, আমি বাসার থেকে বলে আস, আসলে কিছু কাউকে বলা হয় না, ওইটা জাস্ট ও আমাদের সাথে মানে হঠাৎ হঠাৎ এমন কিছু কাজ করে, ও এই জিনিসটা শোডাউন করার চেষ্টা করতো সবার সামনে, আমি শুনতাম, যেমন নদী এসে বলতো, ও আনকমন কিছু করার চেষ্টা করতো, মানে অবাক, মানে ওই সবচেয়ে মানে এখানে পৃথক জিনিসটা বুঝাইতো। পরে শাড়িটা পরে আসছি, এখন তো আর জিগো কোনো কথা বলে না, চুপ করেছে, আমি কি এইটাই এই দেখছো স্টেজে আসছো, দাঁড়াইছো কোথায় দাঁড়াইছো, এখন কি করবা? তারপর হাসতেছে, এখন করতে পারবা তুমি? তাহলে তো তোমার তো আমার সাথে সারাদিন থাকতে হবে, পারবা তুমি সারাদিন থাকতে? একটা দিন সারাদিনই তো থাকবো, আদান দেওয়ার আগে আমার কিন্তু বাসায় ঢুকতে হবে। তারপরে নদীর বলে কি তুমি যাও গা, ফয়সাল তুমিও চলে দাও, দেখি আজকে শান্তার নিয়ে, শান্তার অনেক আবার সাহস হয়েছে, ওই দিন ভেবে করে কানছে, আজকে আবার বলে কি বিয়ে করবে, দেখবো আমি। আচ্ছা ঠিক আছে, জিগো আমাকে নিলো, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম আমরা, যে নীল খেতে যেতে বিরিয়ানি উলো ওখানে আমাকে খাওয়াইলো, আমার তো ক্ষুধা লাগছে, আমি বলছি যে ভাই তুমি যা বিয়েটা ওই কি করবার চিন্তা ভাবনা করো, আমি এখন খেয়ে নি, আমি আমার মতন খাওয়া দাওয়া করতেছি, ও মনে করতেছে, ও তো বুঝতে পারছে ওর আমি পাত্তাই দিতেছি না, জিনিসটা ওর কাছে খুবই খারাপ লাগতেছে, ওই ও একটা পারবে এটা একটা বলছে যে মাথায়
আমি একটু বলি, সেটা হচ্ছে যে ও যদি মানে পারেও তাহলেও কি আপনি করবেন, মানে আপনার মাথার মধ্যে কি ছিল ওই সময়টাতে?
হ্যাঁ আমি তখনও মাথায় ছিল যে আমি বিয়ে করবো, কারণ আমার শোনা কথা যে কোর বাবা ঢাকায় বাড়ি ছিল, তারপরে যে কোর মানে ফ্যামিলি ভালো একটা পর্যায়ে, জানছি যে জিগো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মানে সেকেন্ড ইয়ারে পড়ে, আমি এটা জানতাম,
এবং আপনি জানতেন ওর আর্থিক ভাবে খুবই ভালো অবস্থায় আছে,
খুবই ভালো অবস্থা, এটা
আমি একটু নোট করতে চাই জায়গাটায় আমার শ্রোতাদেরকে, দেখুন ও যে সামাজিক অবস্থা এবং আর্থিক অবস্থা এবং পারিবারিক অবস্থার মধ্যে আছে, সেখান থেকে ওর চিন্তা ভাবনাটা খুবই খুবই লজিক্যাল, কারণটা হচ্ছে ওর বাড়িতে বিয়ে আসছে, সেই বিয়েটা চলে যাচ্ছে ওর ছোট বোনের কাছে, এক। দুই নম্বর হচ্ছে ও আর্থিক ভাবে খুবই খুবই দৈন্য একটা অবস্থার মধ্যে সময় পার করছে, তিন নম্বর হচ্ছে পরিচয়ে যাই হয়েছে ভালো লাগুক আর মন্দ লাগুক ওই একটা মাত্রই ছেলে, এছাড়া ওর লাইফ আর অন্য কোনো ছেলে নেই, আর ও বারবারই যে জিনিসটা দেখছে সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা, কারণ ও যে অর্থনৈতিক দৈন্যতার মধ্যে বড় হয়েছে সেখানে একটা ছেলের যদি অর্থনৈতিক অবস্থা ভালো থাকে সেটা যে ফার্স্ট প্রায়োরিটি পাবে সেটাকে আসলে নতুন করে বলার কোন অপেক্ষায় রাখে না। এই জন্য ওর প্রশ্নের উত্তরে বোধ হয় এটাই বের হয়ে আসছে যে ওর পারিবারিক ব্যাকআপটা অনেক ভালো ছিল। তারপর আপনি যদি এরকম হতো যে আপনি বিয়ে করে ফেললেন, আপনার পারিবারিক ভাবে একটা মানার ব্যাপার ছিল, তারা যদি না মানে?
যে কোনো ব্যাপারটা যে না মানে আমি সেটা চিন্তা করিনি, ও মানুক আর না মানুক আমাকে মানে আমাকে বিয়ে দিতে পারবে না, আমার মার অনেক টাকা খরচ যাবে বিয়ে দিতে। ন্যাচারালি লাস্ট দেখতাম ফ্রেন্ডের বিয়েতে গেছি যে দেখা গেছে বাবা মা খুবই ভালোভাবে দিতেছে, এত টাকা আমার আম্মু কই পাবে, এটাই আমার মাথার ভিতর ছিল আমার আম্মু দিতে পারবে না। আর আমার আম্মুকে ওই সিচুয়েশন থেকে বের করা, এটা আমার তখন মানে আসলে আমার মনটাও তখন এটাই কাজ করছে।
এবং আপনি যেন পরিবারের উপর বোঝা না হয়
না হই, এটা আমার ভিতরে অনেক ভাবে কাটছে।
আপনি মেন্টালি রাজি ছিলেন?
হ্যাঁ রাজি।
তারপরে কি করলো জিকো?
তারপরে জিকো জিকোর সাথে সারাদিন ঘুরলাম, লাস্টে আমাকে বাসায় যখন ড্রপ করে দিবে তখন আমি হাসতে স্যার বলছি দেখছো তুমি সারাদিন আসতে করছো, তুমি কিন্তু আমাকে বিয়ে করতে পারো না, ঠিক আছে যাও। পরে বলে কি তুমি কি আমাকে বিয়ে করবা, যে সত্যি কি করবা? আমি বলি হ্যাঁ করব, সত্যি করবা? হ্যাঁ করব, ঠিক আছে রিক্সায় উঠো। আবার রিক্সা উঠাইলো, মানে আমার বাসার সামনে তো কখনো ওকে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ আমার পুরো এলাকায় জেনে যাবে জিনিসটা খারাপ। আমাকে আবার রিক্সায় উঠায় আমাকে মান্ডা নিয়ে গেল, মান্ডা নিয়ে গেল ওখানে আমাকে বিয়ে করলো।
কিভাবে বিয়ে হলো শাকিটা কি কই পাওয়া?
শাকিটা হচ্ছে আমার ওরই ফ্রেন্ড, যে ওদের মহল্লারই, ও একটা গ্রুপের সাথে আড্ডা মারত ওর মহল্লার ভিতরে। তো ওখানে গিয়ে মিজান নামের একটা ভাইয়া ছিল আর রানা ভাইয়া ছিল, ওনাদের নিল। মিজান ভাই আবার সব বিয়েটা আগে অনেক বিয়ে করাইছে বলে এরকম ভেগে টেগে আসছে বলে বিয়েটা করাইছে। মিজান ভাই আমি তো একটা মেয়ে, ওকে আমি বিয়ে করবো? তো আমি বলছে যে তুই কাকে নিয়ে আসছিস, মেয়েটার লাইফটা নষ্ট করিস না। মানে ওরা এইভাবে বলতেছে ও তুই তো পাগল ছাগল, তুই লাইফটা নষ্ট করিস না। না আমি ওর বিয়ে করবো আর ও আমার করবে। মিজান ভাই খুব মানে জলি ম্যান্ডেড, তো সে বলতেছে তুমি এই পাগল বিয়ে করবা, থাকতে পারবা, করে ফেলবা, করার দরকার করতেছো পরে বুঝবা। উনি আমার অবশ্য অনেক ভাবে বোঝানোর চেষ্টা করছে। আর আমার কথা হয়েছে আমি যখন আসছি আমি তাহলে করবি, আমার ওগুলো চিন্তা হয়েছে যে হ্যাঁ আমি যদি এরকম একটা ভালো ছেলের বিয়ে করি তাহলে আমার লেখাপড়ার খরচটা ওই বিয়ার করবে, কষ্ট হবে না, আমি লেখাপড়াটা করতে পারবো, ভালোভাবে করতে পারবো। যেহেতু ও আমাকে নিজে প্রপোজ করে করতেছে অবশ্যই সে আমাকে লাইক করে, নাহলে তো আমাকে সে বিয়ে ব্যাপার পর্যন্ত যায় না। পরে বলছে না আমি করবই। সর্বোচ্চ আমার বাসায় লেট করছি সেদিনই, আমার বিয়ের দিনই রাত 10টা বাজে আমার বিয়ে হয়। আমি বাসার কথা একবারও তখন আমার আসে না যে আম্মু আমাকে কিছু বলবে, এই ভয়টাই আমার ভিতর থেকে সেদিন মানে বের হয়ে যায়। আমার যে কাদি সে খুবই মানে খুবই ভালো লোক, সে মানে আমাকে বুঝাইছে মা তোমার বাবা আছে? তা আমি বলছি না আমার বাবা নেই। বলতেছে এই তুই ওকে বিয়ে করতেছিস, ভালোভাবে থাকিস, মনে রাখিস ওর বাবা কিন্তু আমি। বিয়েটা পড়াইলো, পড়ানোর পরে জিগু বলতেছে তুমি কি বাসায় যাবো আমার? তখন আমি ডিসিশন নিয়ে নিছি না তুমি এখন কিছু করো না, আমি তোমার বাসায় যদি যাই তুমি কি করবা? মানে ও সম্পূর্ণ ডিসিশনটা আমার উপরে ছেড়ে দিছে। তখন আমি বলছি দেখো আমার এখন মাথায় কিছুই কাজ করতেছে না, আমার আমার বাসায় দিয়ে আসো। ঠিক আছে আমার বাসায় দিয়ে আসলো, আমার হাজবেন্ড মানে আমার হাজবেন্ড আমার হাত ধরলো, যিনি আমার মানে অসম্ভব ভালো লাগছে, আপনাকে কি বলবো যে আমার একটা ছেলে আমার ধরছে হাত, যে আমার হাজবেন্ড, আমার হাজবেন্ড আমার মুখে দেখে দেখা গেছে তুমি না খুব চেঞ্জ হয়ে গেছো, আগের শান্তা এই শান্তার ভিতরে অনেক ডিফারেন্স, দুইটা চেহারা দুই রকম হয়ে গেছে, তুমি এত ঠান্ডা হয়ে গেছো কেন? পরে আমার বলতেছে আচ্ছা তোমাকে একটা মজার কথা বলি, তুমি আগে প্রেম টেম করছো এখন আমার বলতে পারো, সমস্যা নাই। আমি বলি কি চুপ করে থাকো বাসায় যাওয়া দরকার, মানে আসলে আমার ওইগুলো বলতেছে কি আমার হাত ধরছে তো আমার ভিতরে ঘুরতে মাথায় শক্ত হয়ে গেছে, আমি যে হাত ধরে রাখছে তাও রাস্তার ভিতরে একটা ছেলে হাত ধরে রাখছে কি অবস্থা, মানে তাও আমার হাজবেন্ড, সে মানে হাজবেন্ড কি জিনিস সেটা বুঝি নাই, আমার একটা ছেলে হাত ধরছে এটাই আমি বুঝতে মাথায় ওইটাই ঘুরতেছে। আর বাসায় আমি 10:30 দিকে গেছি, আম্মা তো আমার গেট আপ দেখেই আকাশ থেকে বসছে, কই গেছিলি? কিচ্ছু বলিনি কি, মানে তখন মনে হচ্ছে কি আম্মা যদি বের করে দেয় তাহলে সমস্যা নেই, আমার হাজবেন্ডের কাছে চলে যাবো, একটা জায়গা আছে। আরেকটা ব্যক্তিগত ভাবে বলি ভাইয়া, এই এটা যদি আমরা কখনো না ভাবি যে আমাদের জায়গাটা অরিজিনালি আমাদের বাবা মার ঘর, তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। আমার ওই ছোটবেলা মনে হতো কি বাসাতে বাইরে দাঁড়া করে রাখতো, আমার তো যাওয়ার জায়গা নেই, এই বাইরে দাঁড়া করাইলেই তখন আমার মনে হতো আমার একটা জায়গা করতে হবে। এটা আমার খুবই খুবই আম্মুর প্রতি তীব্র রাগ ছিল, এই রাগটা আমি কখনো প্রকাশ করতে পারি না। তখন আমি আম্মা আমার বলতেছে বলুক না আমার তো জায়গা আছে, আমি তো এটা মাথার ভিতরে চিন্তা করতেছি, মানে আম্মা পাশের গ্রামে কই গেছিলি? আন্তা বলছে ভর কোথায় গেছিল তুমি? আমি বলি কি একটা দাওয়াত খেতে গেছি। এই আমার আমি ফার্স্ট বাসায় মিথ্যা কথা বলা শুরু করলাম। আমি পুরোনো পল্টনে একটা টিউশনি করতাম, ওখান থেকে আমি এদিক করে ফোন দিলাম, এদিকে তুমি কোথায়? তারপর বলতেছে আমি তো বৌদ্ধ মন্দিরে আছি। তখন আমি এদিক করে বলছি জিগো তুমি আমার অনেক কিছু জানো না, আমার জানাইতে হবে, আর জানানোর জন্যই তোমাকে আমার আজকে দরকার। তাহলে একটা কাজ করো, কমলাপুর স্টেশনে এখানে আসো। আচ্ছা, কমলাপুর স্টেশনে গেলাম। তারপরে আমি রিক্সা ঠিক করছি, তারপরে খ্রিস্টান কবরস্থানে, ওখানে বলছি খ্রিস্টান কবর এখানে কি করতে যাবো, বাড়িতে এখানে যাবো, দরকার আছে। একদম আমার ডাইরেক্ট আমার বাবার কবরস্থানে গেলাম এবং ওখানে দাঁড়ায় আমি সব বললাম, মানে যা যাবতীয় যে ঘটনাগুলো বলা দরকার, আমার হাজবেন্ড জানা দরকার আছে, সবই বললাম। তখন ও আমার একটা কথা বলল, তুমি এটা লুকাইতেও পারতা, তবে ঠিক আছে আমি অনেক খুশি হয়েছি তুমি যখন এটা বলছো। তোমার মনে রাখবো আজকে তোমার আব্বার কবরের সামনে দাঁড়ায় বলতেছি আমি জিগো তোমার জীবনে যত স্বপ্ন আছে পূরণ করব। ভালোবাসা তুমি আমার ভালোবাসো আর না বাসো, কিন্তু আমার তোমার জীবনে সব স্বপ্ন আমার স্বপ্ন মনে করবো, এই কথা বললো। আমি চুপ করে শুনলাম, শুনে আমি চলে আসলাম। পরে ও চলে গেছে, আমি আমার ভার্সিটি ক্লাস টাস করে আমার তখন পরীক্ষা, আমি পরীক্ষা দিতেছি। পরীক্ষা দেওয়ার পরে তখন আমার ভিতরে আরেকটা জিনিস হাঁটলো যে জিগো সম্পর্কে আমার জানা দরকার, জিগো তো আমার ওইভাবে জানাচ্ছে না, যা জানছি আমি মানুষের মুখে। জিগো বলতেছে তোমার বাসায় আমি যাবো, জিগো যে বাসায় থাকে ওর বোনের বাসায় সেই বাসায় নিয়ে গেল। আমার তো এখন জিগো সম্পর্ক তথ্য আমি তো ডাইরেক্ট জিগোরে বলতে পারি না, তুমি কটুক পড়াশোনা করছো, তোমার সার্টিফিকেট শো করো, এটা তো বলা যায় না। আমার হাজবেন্ড ওর বোনের সাথে খুব তাড়াতাড়ি মিশে গেলাম, মিশে গিয়ে ওর বোনটা আমি জিজ্ঞেস করলাম যে কিসে পড়ে, ওর বোন আমাকে মিথ্যা বলল, ও যেটা শিখাই দিচ্ছি সেটাই কিন্তু বলল। চিন্তা করলাম ওর বড় বোন এটা বলছে, তাহলে ডেফিনেটলি এটা সত্য, এটা নিয়ে তো আর ঘাটাঘাটি করার কিছু নেই। কন্টিনিউস আমার সাথে দেখা হচ্ছে, সপ্তাহে একবার বা দুই বা তিনবার দেখা হচ্ছে। দেখা হওয়ার পরে আমার হাজবেন্ডের সাথে আমার কোন মানে এর ভিতরে মানে ওই হাত ধরাই পর্যন্ত মানে ওইভাবে আমাদের কোন একটা সুন্দর মুহূর্ত আসে নাই যে আমরা শেয়ার করবো একজন আরেকজনের, আরো আমার আরো জানতে হবে, আমার ফ্যামিলির কাছে তো দাঁড়াইতে ওকে দাঁড়া করাইতে হবে, যেটা খারাপ সেটা আমি লুকাবো, যেটা ভালো সেটা আমার বাসায় জানাবো, এটা আমার মানে মাথার ভিতরে খেলতেছিল। আমার আম্মু ব্যাপারটা বুঝতে পারতেছে যে আমি একটা ছেলের সাথে কথা, আমার আম্মু অসম্ভব মানে বুদ্ধিমতী মহিলা, এবং যেমন বলতে মানে ব্যাপারটা বুঝতেই দেয় না যে সে বুঝতেছে যে আমি একটা ছেলের সাথে, আর আমি আম্মার উপরে বেশি বোঝাচ্ছি যে আম্মার থেকে বেশি চালাকামি। একদিন কি হচ্ছে, রাত্রে আমি কথা বলতেছি আমি মনে করছি আম্মা কিন্তু ঘুমাই গেছে, মানে ওই বাড়িটা পুরান বাড়ি ছিল তো, কারেন্ট চলে গেলে বোঝার উপায় ছিল না কে কোথায়, আশেপাশের আলো আসলে বোঝা যেত না যে এ এক জায়গা আছে, ছায়াটা বললেও বোঝা যায় কিন্তু যে একজন দাঁড়ানো। আম্মা কি করছে আমাদের, আবার সে কি করছে উল্টা দিক দিয়ে ঘুরে আমাদের রুমে ঢুকছে, এটা তো আর আমি দেখিনি। আমি তো আমার আমাকে দিকে ওইদিকে প্রশ্ন করতেছে আমি তোমার কি হই, তা আমিও বলতেছি তুমি আমার হাজবেন্ড হও, এটা তো
আমার।
তারপরে বলতেছে মানে হাজবেন্ড ওয়াইফ যে টাইপের কথাবার্তা এরকম, মানে ও আস্তে আস্তে আমার ইজি করতেছে, আমিও ইজি হচ্ছি। সে তো সব শুনছে, দাঁড়ায় আমি এক ঘন্টা কথা বলছি, এক ঘন্টাই দাঁড়ায় ছিল এবং এক ঘন্টাই শুনছে। শোনার পরে লাইট অন করছে, আমি ফোন রাখা রাখার সাথে সাথে লাইটটা অন করছে। আমার তো আর কিছু মানে আমি তো শেষ, আমি এখন আর কি বলবো, এখন আমি মিথ্যা তো কিছুই বলতে পারবো না, কারণ সে সব শুনছে, সেখানে তো আর কোনো কথাই থাকে না। পরে আম্মা বলতেছে তুই ওকে বিয়ে করছিস, আমি বলি কি না করিনি, আচ্ছা ঠিক আছে করিস নাই না, আমি মানে কন্টিনিউস মিথ্যা বলে যাচ্ছি যে না এখন যদি বলি বিয়ে করছি, এখনই যদি ওর বলে রাত্রেবেলা চলে যায় আমি কই যাবো, এটা চিন্তা হচ্ছে। তা বলতেছে বলতেছে আমি কলেজে গেলাম, কলেজের নাম করে আমি জিগোর ওই বোনের বাসায় গেছি, জিগোরে বলতেছে এই জানো তোমার সাথে কথা বলছে এই সমস্যা হয়েছে, জি বলে আরে ওইটা তো মাই, মাকে আর ফেলে দেবে সন্তান দে, আর কক করলেও দেখবা তোমার রেখে দিবে। জিগোকে আম্মা ডাইরেক্ট ফোন করছে, নদীর কাছ থেকে নাম্বার নিচ্ছে, নদী জিগোর নাম্বারটা দাও,
ভেরি স্মার্ট
নদী তো মানে আমাকে ফোন দিছে, এখন আমি কি করুন, আমি বলি সবই শুনছি নাম্বার দিয়েতে যাও বার হবে, কি করছে আম্মার নাম্বার আছে, আম্মা খুব ভালো ভাবেছে, জিগো ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কি শান্তাকে বিয়ে করছো? ওকে আমি তোমার তুমি আমাকে সত্যি করে বলবো, তুমি কি শান্তাকে বিয়ে করছো? তুমি যদি শান্তাকে বিয়ে না করে থাকো, শান্তার সাথে কোন টাইপের যোগাযোগ তুমি জীবনে করতে পারবো না, শান্তাকে এখান থেকে আমি আমাদের দেশের বাড়িতে পাঠিয়ে দেবো, আমার নানা বাড়ি পাঠিয়ে দিবে, তুমি আজকে সত্যি বলবা, নাহলে কোন টাইপের রিলেশন যদি আমার মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করো তোমার অনেক কিছু সাফার করতে হবে, এটা তুমি চিন্তা করে দেখো আর সত্যি বলাটাই চেষ্টা করো। তোমার হাজবেন্ড সত্যি কথাই বলছে আমি বিয়ে করছি, ঠিক আছে আজকে তোমার বউ থাকবে এ বাসায়, তখন এগুলো বলতেছে, আমি তখন আমার হাজবেন্ডের সামনেই দাঁড়ানো, আজকে থাকবে, কালকে তুমি খুব ভদ্রভাবে আমার রিলেটিভ সব আসবে সামনে নিয়ে যাবো, তোমার বউ আমার বাসায় কেন থাকবে, তোমার বউ তো আমার বাসায় কোনো স্থান নাই, আমার মেয়ের স্থান আছে বাপ, তোমার বোন নাই। ঠিক আছে, মা যখন এটা বলতে পারছে তাহলে ঠিক আছে, তুমি কি আমাকে নিয়ে যেতে পারবা? আমার কনফিউজ আবার লাগতেছে, আমার হাজবেন্ড যায় কি যায় না, আমিও এখন বাসায় যাবো কি যাবো না। দিদি বলতেছে, তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি তো আমার বোনের বাসাটা চেনো। ও এর ভিতরে আমি ওর আবার নিজের বাড়িতে গেছিলাম, আসলে ওর বাড়ি আছে কিনা দেখ। আম্মা খুব হাও কাও করছে, আন্টিদের আনছে, আম্মা মানে এইটা একটা আম্মার অভ্যাস, কারোর সাথে যদি কোনো কথাই বলছি সে সবাইকে
ডেকে ডেকে
আনবে, এনে একদম মানে একটা সিঙ্কেট করবে। আর আমি খুব লজ্জা পাইছি ব্যাপারটা, আম্মার কাছে তো একটা পাইছি রাত্রেবেলা লজ্জা, আবার এখন আত্মীয় স্বজনের কাছে পাইলাম লজ্জা। আমাকে পরের দিন উঠাই দিল, আমিও চলে আসলাম রাগ হয়ে, বলছে আর জীবনে মার কাছে যাবো না। ঠিক আছে এসে, তারপরে আম্মা আবার রাগ করে বলছে মোবাইল রেখে দা, ওটা আমার টাকার। রাগে আমার আসার সময় আম্মাও প্রচুর কাঁদছে, কান্নার পরে বলতেছে আমি তোকে জীবনে মাফ করব না, আর তুই এটা মনে রাখলি আমি যে কষ্টগুলো ভোগ করছি তুই ওই সেম কষ্টগুলো নিজে নিবি। এটা আম্মা ওই মুহূর্তে রাগ করে বলছে, আম্মা বলতেছে বলুক, এটা বলতেই পারে, এখন মুরব্বী মানুষ অনেক কথাই বলতে পারে। আমি আম্মারে বলছি, মা তোমার সাথে হয়তো আমার আর কথা হবে কি হবে না জানি না, তুমি মা একটা জীবনে সবসময় বলতো যে আমাদের লেখাপড়া করতে হবে, আমি তোমার আজকে একটা কথা দিলাম, জীবনে যে মুহূর্তে যাই আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করব, যদি না খেয়েও থাকতে হয় আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করব। আম্মা মনে করছে বিয়ে হয়ে গেছে আর এইগুলা লেখাপড়ার কথা ওর মাথায় কি আসবে। আমি চলে আসছি, চলে আসার পরে ডেফিনেটলি সারাদিন ঘুরছি, ঘুরার পরে এখন জিগু আমার বাসায় নিবে কি নিবে না আমারও আমি চিন্তা করছি, জিগু যদি আমার এইখানে এসে নিয়ে গেছে ও তার আমার রাস্তায় ফেলবে না, ওকে আমার তো ঠিকই একটা জায়গায় নিবে। রাতে 11টার দিকে ওর বোনের বাসায় আমার উঠায়, ওর বোনের বাসায় ও থাকতো, ওর বোনের বাসায় উঠায় গিয়ে একদম ডাইরেক্ট ওর বোনটা বলে ও আমার বউ, আর আম্মাকে বলবো আমার বাসায় আমার রুম ছেড়ে দিতে, আমার যে রুম খালি আছে রুম ছেড়ে দিতে, আমার বউ যদি কেউ ওকে না মানতে পারে তোমাদের তোমরা তোমাদের চিন্তা করতে পারো, কারণ আমি এই মেয়েটাকে নিয়ে আসছি, আমি এই মেয়েটাকে ছাড়তে পারবো না। জিগু এই ধরনের কথা বলছেন তো হাওয়া গেছে, জিগু কি বলে এগুলো, তা আমাকে সবাই খারাপ ভাববে না, ওরা আমাকে এতই এত মানে আদর যত্ন করে উঠাইলো, আমি মানে হাওয়া গেছে, আমি মনে হইতেছি কি আমার মারে আমি ভুলে দেবো, ওদের এত আদর যত্নে মানে ওদের বাসায় আমি প্রায় 6 মাসের মতন ছিলাম। ওর বোন আমাকে কিছু কিছু কথা বলতো, বোনরা ফোনে ফোনে কথা বলতো, আমার নামে অনেক উল্টা পাল্টা কথা বলতো, কিছু কিছু আমার কানে আসতো আসতো, আমি মানে এগুলো টলারেট করতে পারতাম।
বোনের বাসায় কেন থাকলেন আপনি, চাইলে আপনার শ্বশুর বাড়ি উঠতো?
আমার হাজবেন্ডের তখন বাড়িটা তৈরি করা হচ্ছিল,
তখন তৈরি হচ্ছে
তৈরি হচ্ছিল, যে কারণে ও আবার ও তো ছোট, আর ওর এই বড় বোনটার সাথে ও বেশি কানেক্টেড ছোট থেকে।
ওকে,
ওর বোন বললো আমার রুম তো খালি, তাহলে তুই আমার বাসার রুমে এসে থাক, পাশে ছোট একটা রুম করে আমার শ্বশুর শাশুড়ি ওখানে ছিল আর বাড়িটা তৈরি হচ্ছিল, বাড়িটা অবশ্য 1.5 কাঠার মতন জায়গা, ওইখানে মানে ওর যে অংশটুকু ওটা তৈরি করতেছিল। পরের দিন আমার শ্বশুর বাড়িতে নিয়ে হয়ে গেল, আমার শাশুড়িও দেখি পুরো মহল্লার মানুষ আসছে, মানে আমার এত আপ্যায়ন করলো আমি মানে কল্পনা করতে পারিনি, তখন মনটা খুব খারাপ হয়েছে, আহারে আমার বাসায় যদি একটু প্রোগ্রাম টোগ্রাম করতাম এরা তো অনেক ভালো, কত খুশি হইত না, একটা ভালো ছেলের কাছে গেছে, ভালো ফ্যামিলির কাছে গেছে, আমি মিস করতেছিলাম আমার।
ওকে, আদৌ জাহাঙ্গীরনগরে পড়তো আপনার
হাজবেন্ড? না, আমার হাজবেন্ড ক্লাস 8 পাস ছিল।
ওকে, যাই আমরা একের পর এক গল্পে যাই, বাড়ি ঘর তো পেয়েছেন ঠিক মতো যেটা শুনেছি।
হ্যাঁ হ্যাঁ, এটা
শুধু পড়াশোনার ক্ষেত্রে,
পড়াশোনা আরো কিছু কিছু সমস্যা,
সেগুলো আমরা একটু সিরিয়ালি জানার চেষ্টা করি।
তারপরে আর জিকোকে দেখলে অবশ্য বোঝার উপায় ছিল না কিভাবে ও যে এডুকেটেড না, মেন কথা জিকোর একটা গুণ ছিল, সবচেয়ে বড় গুণটা হচ্ছে ও প্রচুর পরিমাণ বই পড়ত।
ওকে,
অনেক আমার হাজবেন্ডের মানে সবচেয়ে প্রিয় জিনিস ছিল বই।
বাহ বাহ বাহ,
বই দিয়ে ঘর ভরে গেছে, দেখা গেছে আমার কোন আসবাবপত্রই হয়ে গেছে আমার বই।
বাহ, চমৎকার।
এমন তারপরে একটা আলমারি ছিল পুরো বই দিয়ে ভরা, মানে ও এত কিছু জানতো, আমি যে ওর থেকে বেশি এডুকেটেড আমি তো বলতে পারতাম না, এমন কঠিন কঠিন প্রশ্ন মাঝে মাঝে আমার করতো, আমি হা হয়ে থাকতাম, বলে কি তুমি একটা অনার্সে সেকেন্ড ইয়ারের মেয়ে তুমি বলতে পারো না, আমি লজ্জায় পড়ে যেতাম। তা আমি তখন তো আমার বোঝার উপায় ছিল না যে ও আসলে লেখাপড়া জানতো না, এভাবে রইলাম, ওরা কথাবার্তা বলতেছিল, মানে আমার নামে খুব নেগেটিভ কথা বলে। শ্বশুর বাড়িতে যেটা বেশি সমস্যা ছিল, এরা খুব সন্দেহপ্রবণ, শুধু সন্দেহপ্রবণ না খুবই সন্দেহপ্রবণ। তখন আমার আবার একটা দুর্ঘটনা ঘটলো, বলতে কি 12ই ফেব্রুয়ারি সে চলে গেছিল যে আমি বাসায় আসছি, আড্ডাটা তুমি আমি এসে তোমার সাথে খাবো, আর বাসায় আসে না, আর তো আমি কান্না করা শুরু করছি, আল্লাহ ও আসে না কেন, আসে না কেন। আমার হাজবেন্ড ফোন করে ল্যান্ড ফোনে ফোন করে বলে আমি আজকে আসবো না, আমার কালকে নাহলে পরশু দিন আসবো। খুবই রাগ হয়েছি, আমাকে ভাত দিছে, আমি বড় আপু ভাত দিছে সেটা তো আর অ্যাভয়েড করা যায় না, আমি অল্প কিছু খেয়ে তাড়াতাড়ি উঠে গেছি। আমার শরীরটা অনেক খারাপ ছিল তখন, আসলে আমি কনসেপ্ট করছিলাম ব্যাপারটা আমি বুঝতে
পারি।
এটা ফেব্রুয়ারিতে আমি কনসেপ্ট করছি,
আর বিয়েটা হয়েছিল
আমার জুলাইতে, বিয়েটা হয়
তার মানে আপনার প্রায় মাস সাতেক পরে।
আমার হাজবেন্ডের সাথে প্রথম যে মুহূর্তটা নভেম্বরে, আমরা নভেম্বর ডিসেম্বর,
মানে এটা এত পরে,
এত পরে, কারণ আমরা ওরকম মানে
মেন্টালি অ্যাটাচমেন্ট যেটা বলে ওটা ছিল না।
তারপরে আমাকে কি করছে, আমি ঘুমায় পড়ছি, ঘুমা আসে না, রাত্রি তিনটার দিকে আমি ঘুমায় পড়ছি, তখন আমি বুঝতে পারছি যে আমার রুমে তালা দেওয়া হয়েছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি, আমার রুমে কেন তালা দেওয়া, আমি টয়লেটে যাবো, দেখি টয়লেটের লক করা, তালা দাও। আমি আর কিছু বলিনি, তালা দেওয়া।
এবং এই তালাটা কেন দেয়া আমরা জানবো, একটু পরে জানবো, তবে তার আগে একটু বলে নিই, আপনারা যারা শুনছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন এবিসি রেডিওর বুধবারের অনুষ্ঠান হ্যালো 8920। কথা বন্ধু কিবরিয়া আপনার সঙ্গে আছে এবং শান্তা আজকে তার জীবনের গল্প বলছে। শান্তাকে নিয়ে আমাদের ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, সেই রেডিও স্ট্যাটাসে গিয়ে আপনি কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। এই একটিমাত্র পেজ আছে হ্যালো 8920 যেটা আরজে কিবরিয়া নামে, ওখানে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি লাইক দিয়ে দেবেন, আর লাইক দেবার মুহূর্তেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ,
তারপরে ওই আমাকে তালা দেওয়া হলো, আমি তো ঘুমের থেকে উঠছি, আমি তো টয়লেটে যাবো, তখন আমি ব্যাপারটা খুব মানতে পারিনি, কি ব্যাপার আমার তালা দেওয়া কেন, এটা কি আমি কি চোর নাকি, আমার ভিতরে ওইটা লাগছে। আর আমি ওনার সাথে বিয়া দেবী করবো না, কারণ যে কর একটা কথাই ছিল, তুমি আমাকে যাওয়া তো কথা বলো, আমার বোনকে কিছু বললো না, কারণ আমার বোনটা আমার মার থেকে বেশি করছে, আমার মা আমাকে অত সময় দিতে পারেনি, আমার বোনটা দিচ্ছে, আমার বোনটাকে কিছু বলবো না। তারপরে আমি আর জিকুকে আমি এটা বলি নাই, কারণ জিকু যেহেতু আমাকে ওইভাবে বলছে, আর আমার যাওয়ার কোনো জায়গা নেই জিকু ছাড়া, আমি যে করে অ্যাবসেন্সে, যে করে আমি কখনোই কারো চিঠি পত্র ফাইল এগুলো খাটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আম্মু কোনোদিন করতে দেয় নাই, যার যার পার্সোনালিটি তার তার কাছে এগুলো করা ঠিক না। উনি পরের দিন সকালে বলতেছে যে কোর ডায়েরি টায়েরি আছে ওখান থেকে দেখো তো, কই গেছে ওর ফোন নাম্বার গুলো দেখো তো, এগুলো আমি সব ফোন করে দেখবো আসলে আছে কোথায়।
আপনি যে দরজাটা বন্ধ পেলেন এবং কেন বন্ধ করে রেখেছিলেন,
অরিজিনালি সে তার ধারণা হচ্ছে তার হাজবেন্ড আমার রুমে আসবে, ইনসিকিউর ফিল করতেছিল
তার, ও আচ্ছা মানে ওকে, তার হাজবেন্ড আপনার সম্পর্কে কি জানা হচ্ছে,
আমার দুলাভাই
হচ্ছে, এবং সে কারণে যেহেতু আপনার হাজবেন্ড বাসায়
নেই,
সে কারণে সেই মহিলা আপনার তালাটা বন্ধ করে রেখেছে।
আমি কিন্তু তখন আমি এটা মাইন্ড জানি নেই যে সে এটা ভেবে,
তারপরে
আমি মনে করছি হয়তো আমি পালা টালায় চলে যাবো, যে কোনো নাই রাগ করে যদি চলে যাই,
এটাই।
তারপর আমার বলতেছে যে তুমি একটু ফোন নাম্বার ঘেটো এটা দেখো, তা আমার হাজবেন্ড আমার তো খারাপ লাগবে, পয়লা ফাল্গুন গেল আমার হাজবেন্ড আমার সাথে নাই। ওই দিনই আমাকে বলার পরে রাত্রে আমি মানে ঠিক আছে আপা, আমি আবার ওই দিন বলছি ঠিক আছে আপা, আমি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আমি করছি, আমার রুম লক করে দিছি, লক করে আমি ওই ফার্স্ট যেগুলো সমস্ত পার্সোনাল যা সবকিছু ঘাটাঘাটি শুরু করি, ঘাটাঘাটি করে আমি তো অদ্ভুত হয়ে যাই, তাকে কি বলবো ভাইয়া, আমার মনে তখন শরীর ছেড়ে দিচ্ছে যে এ কি অবস্থা,
কি দেখলেন
আপনি। আমি দেখি যেগুলো একটা স্ট্যাম্প, কুইন নামে একটা মেয়ের সাথে স্ট্যাম্প করা বিয়ের একটা নোটারি সিল, তারপর কাবিন কিছু ছবি, মানে ওই মেয়েটারই ছবি, আমার হাজবেন্ড ছিল না ওর সাথে, আমি বিশ্বাসই করতে পারতেছি না, কারণ আমি সবই তো ওকে বলে দিচ্ছি তো, আর ও যদি আগে একটা বিয়েও করে আমি সেটা আমি অ্যাকসেপ্ট করে নিতাম, আমার তালাকের নামাটাও ছিল মেয়েটার সাথে, তালাক নামাটাও ছিল,
মানে কেন গোপন করলো আপনি,
আমার কথা হচ্ছে ও যদি জঘন্যতর জঘন্য হোক, ও যদি খারাপ হোক আমাকে বলুক, ওটা তো ওর পাস্ট, ওটা আমার তো জানে জেনে লাভ নেই, এখন কি আছে ওটা আমার জানতে হবে, এখনের পরে যদি কিছু করে তখন আমি এটা মানব না।
মানে আপনি ওকে সুযোগ দিয়েছিলেন যে তোমার পাশে এমন কোনো থাকলে সেটা আমাকে বলে ফেল, কিন্তু সে সেটা বলেনি। আমি এখানে একটু নোট করতে চাই সবাইকে, লাভের মধ্যে এই যে আমাদের কমন, যে আমার হ্যালো 8920 করার অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা, বন্ধুদের কাছ থেকে শোনার অভিজ্ঞতা, সবকিছু মিলিয়ে আমি একটা মন্তব্য করতে চাই এখানে আমার ব্যক্তিগত অনুভূতি থেকে, সেটা হচ্ছে লাভে একটা বিষয় সবসময় কাজ করে, সেটা হচ্ছে বিশ্বাস। আমরা সবসময় বলি যে বিশ্বাস না থাকলে প্রেমের সম্পর্ক হয় না, কিন্তু বিশ্বাস যেটার উপর দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে অনেস্টি, সততা। সেই সততা যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয় তাহলে বিশ্বাস তৈরি হওয়ার কোনো সুযোগ থাকে না। দেখুন, ও যতদিন পর্যন্ত জানেনি যে ওর হাজবেন্ডের একটা আরেকটা অ্যাফেয়ার ছিল কিংবা আরেকটা বিয়ে ছিল, ততদিন পর্যন্ত ওর হাজবেন্ডের কাছে পুত্র পবিত্র এবং সন্দেহাতীত ছিল। যখনই ও জেনেছে তখনই প্রশ্ন হয়েছে, প্রশ্নটা কেন এসছে? কারণ ও হাজবেন্ডকে আগে সুযোগ দিয়েছিল যে তোমার জীবনে যদি এমন কোন পাস্ট থেকে থাকে সবকিছু আমার কাছে ওপেন করে দাও, বলে দাও। ও যদি সেই মুহূর্তে বলে দিত তাহলে এই ঘটনা ওর কাছে কোনো ব্যাপারই থাকত না। ওর মনে প্রশ্ন এসছে স্বভাবতই, যেহেতু বলেনি তাহলে আর না জেনে কি গোপন করেছো আমার কাছে?
তারপরে আমাকে যখন বলে, আমি তো আমাকে বলে নাই, আমি ও তো ছিল না, আমার তো হাতটা ছেড়ে দিছে, আমিও তখন জানি না, আমি কনসেপ্ট করছি, আমার ওইটাও আমার আমার মানে সাপোর্ট করছে, শরীরও আমার সাপোর্ট করতেছে না। খুব ভোরবেলা আমি আপার নক করি, কারণ আমার লক করা ছিল, তখনও তালা দেওয়া। আমি আপাকে লক করি, আপা আমি টয়লেটে যাব, আমি আমার হাজবেন্ডের ফার্স্ট ভ্যালেন্টাইন ডে আমি এইটা পুরস্কার পাইছি, সে জানতে পারলাম সে আরেকটা বিয়ে করছে অলরেডি।
মানে
ফাইলপত্র আর ওর নিজের লেখা মানে ডায়েরি ওটা পড়ে, পড়তাম না কারণ আমি কাগজ যখন পড়ছি হাতে তখন আমি পড়ে দেখি আসলে ওই কাগজে তো মিথ্যা হইতে পারে, অনেক কিছু তো কাগজে ভুল হইতে পারে, আমার মনে হচ্ছে ওটা সম্পূর্ণ মিথ্যা আমার হাতে সবকিছু। তারপর আমি বিশ্বাস করতে পারতেছি না এটা আসলে আমার আমার হাজবেন্ড হইতে পারে অন্য কিছু। আমার হাজবেন্ডে ফোন দিছি, পরে আমার হাজবেন্ডে ফোন দিছি, ফোন দেওয়ার পরে তুমি বলি কি এই তুমি এরকম করতেছো কেন? ও আমার মানে বকাঝকা করতেছে। আমি বলি কি কালকে আমি পার্সোনাল ড্রয়ার ঘাটাঘাটি করছি, কুইনকে চিনো? ডাইরেক্ট প্রশ্ন করছে, ও তো চুপ হয়ে গেছে। আমার কোনোভাবেই তোমার সাথে থাকা সম্ভব হবে না, আমি যদি ভিক্ষা করে খাও তাও আমি তোমার সাথে থাকবো না, কারণ তুমি কুইনের কথা আমার বললে কি সমস্যা হইতো? আমি কি তোমাকে ছুঁয়ে চলে যেতাম? মানে আমি ওইরকম খুব খুব বিশ্রীভাবে রাগারাগি করতেছি। তার ও আমার ওইখান থেকে আর কিছু বলতেছে না, ও তো মানে ঠান্ডা হয়ে গেছে, কুইনা কাগজপত্র পাইলট আর কোথার থেকে? আমি ঠান্ডা মেজাজে তোমাকে বিয়ে করছি, ঠান্ডা মেজাজে তোমাকে ছাড়বো। ও এদিকে ওর বোনরে ফোন করছে, আপা ওকে কিছু বললো না, এ না সে না, মানতেই পারতেছি না, দেখতেছি টিএসসি মোড়ে দেখতেছি একজন একজনের ফুল গিফট করতেছে, একজন একজনের লাভার নিয়ে ঘুরতেছে একজন, আর আমার হাজবেন্ডের আমি এরকম একটা জিনিস জানলাম যে সে আগে একটা বিয়ে করছে।
আর উনি সে সময় কোথায় ছিলেন?
সে ছিল হলো চিটাং বেড়াতে গেছিল বন্ধু বান্ধবের সাথে।
এটা আপনাকে বলে যায়
না? আমাকে বলে দেন, আমার বলতে ওই যে বললাম না আপনাকে, বারো তারিখে আমাকে বললো যে আমি ঘুরে আসি বাইরে থেকে, পড়াশোনা করো, আমি দশটার ভিতরে বাসায় আসবো, কিন্তু দশটা বাজে ফোন দিয়ে বললো যে আমি চিটাং চলে এসেছি।
This track was downloaded from fusionbd.com.
Okay. এবং এটা আপনি প্রথম জানলেন যে এরকম ভাবে না জানিয়ে হঠাৎ করে চলে যায়?
চলে যায়, ঠিক তো, মানে কিভাবে হরতাল ছিল কিভাবে আসছে আল্লাহ জানে। ও আসছে, আপা বলতে খাও খাও, বারবার বলতে খাবার দিচ্ছে, আমি মানে অনবরত বমি করা শুরু করছি। আপা তো তখনই বলতেছে, ফে তো বুঝে গেছে আমি কনসেপ্ট করছি, আর আমি তো জানি না যে পিরিয়ড অফ থাকলে যে কনসেপ্ট হয়। বলে কি তোমার যেটা খেতে ইচ্ছা করে আমাকে বলো, আমি পাউরুটির গন্ধই সহ্য করতে পারতাম না,
পাউরুটির গন্ধ
একদম সহ্য করতে পারতাম না। আর ওদের বাসায় বেশিরভাগ ফাস্টফুডের খাবার থাকতো, বলতাম আপা টক জাতীয় কিছু দেন হয়তো ভালো লাগবে। এর ভিতরে জিকো আসছে, ভোরবেলা আসছে, পনেরো তারিখে, পনেরোই ফেব্রুয়ারি, খুবই ভোরে আসছে, দেখে যে আমি রেডি রেডি হয়ে বসে আছি। আমি তো জিকোর জন্য ওয়েট করছি, জিকোকে নিয়ে বের হবো, জিকোকে আমি আজকে ছেড়ে দেবো। আমি নদীর সাথে মানে আলাপ আলোচনা করছি, নদী বলতেছে তুই হুটপাট করে কোনো কিছু করিস না, ওর সাথে বল, হয়তো ভয়ও বলে নেই। ও আমারে অনেক ভাবে বুঝাইছে, পায়ে ধরছে, কানছে টানছে।
ওই মুহূর্তে ওর লজিকটা কি ছিল?
ওর লজিকটা হচ্ছে আমি তোমাকে হারানোর ভয়ে আমি কিছু বলিনি, এটা মানে আমি আর কিছু বলি নাই। আর যেহেতু আমার তো এই আমার হাজবেন্ডই আমার কাছে সব ছিল, আমার এক প্রথম পুরুষ সবকিছুই, সে আমাকে বলছে আমি গলে গেছি, শেষ, ভুলে গেছি সত্যি
সত্যি,
একদম সব
ক্ষমা করে দে মা এবারের মতো, না সরি মা তুমি সে বলেনি।
তারপরে ওর বোন আমাকে আরো বললো যে তুমি তো কনসেপ্ট করছো, আমি তো আকাশ থেকে বসছি।
মানে আপনাকে আমার হাজবেন্ড বললো যে আপনি
না? আমার হাজবেন্ডকে বলছে ওর বোন, বলছে তোরা ওয়াইফ মনে প্রেগনেন্ট, আমার বেবি চেক যেটা থাকে ওটা দিয়ে চেক করে দেখি আসলে আমি প্রেগনেন্ট ছিলাম। তা আমি তো খুবই খুশি, প্রেগনেন্ট, আমি মা হব। তা জিগো আমাকে জিজ্ঞেস করছিল যে মানে আমার ফার্স্ট ডে যেদিন আমরা অনেক মানে কাছের মুহূর্তে ছিলাম, মা আমার স্বপ্নগুলো বলো কি কি। আমার খুব স্বপ্ন, আমার একটা খুব ইচ্ছা ছিল, আমার সবচেয়ে বড় স্বপ্ন আমি আমাকে মাস্টার্স পাস করাইতে হবে। হ্যাঁ, তুমি মনে রেখো আমি রক্ত বিক্রি করে হইলেও তোমার মাস্টার্স পাস করাবোই করাবো। আর কি ইচ্ছা ছিল আমার, মানে আসলে তো আম্মুর জন্য কোথাও যেতেও পারতাম না, বলতাম যে আমাকে ফ্যান্টাসিতে নিয়ে যাবা, অনেক বেলুন কিনে দেবা, বেলুনতে গুলো আমি ছেড়ে ছেড়ে দেবো আকাশে উঠবে, এরকম যেগুলো শুনতে হার হাসতো, বলতো এগুলো একটা ইচ্ছা হইলো, এমন কিছু ইচ্ছা বলো। আমি বলতাম আমাকে এটা দিবা ওইটা দিবা,
বেবির প্রসঙ্গে আপনি ইচ্ছার প্রসঙ্গে কেন আসলেন?
ইচ্ছার কথাটা এর জন্য আসছি, কারণ বেবিটাও আমার একটা ইচ্ছার অংশ ছিল। তুমি এখন বেবি নেবা, আমি কিছুই করি না, আমার ফ্যামিলিতে এই প্রবলেম গুলো হবে, তোমাকে লেখাপড়া আর জীবনে করতে দিবে না। পরে আমি বলছি না, আমি বাবু নিব, আমি
লেখাপড়া করবো।
আর কেন তুমি আসো না, তুমি করবা? ও একভাবে বেবি রাখবে না, রাখবে তো না, রাখবেই না। পরে আমার শাশুড়ি কে আনলো, আমার শাশুড়ি তো খুবই রাগারাগি, হ্যাঁ একটা আমার বংশের প্রদীপ এসে আমার ইচ্ছা মতন বকলো। আমি কিন্তু ওরা কিছুই বলি নাই যে কি কি ওরা আলাপ আলোচনা করছে, কিছুই জানি না। আমার তখন আমার পরীক্ষা, আমার কথা হয়েছে ওরা ওদের নিয়ে মরে যাক, আমার তো পড়তে হবে, আমার পড়ে তো পাস করতে হবে। ওইখানে মানে অনেক বুঝাইলো আমার হাজবেন্ড, আমার অনেক ভাবে বুঝাইলো, বলে কি তখন আমি বলছি যদি এইটা করো, অ্যাডমিশন করো, তো যদি আমার যদি আর কোনোদিন বাবু না হয়, আমি আছি না, আমি তোমার সব আর তুমি আমার সব, পৃথিবীতে আমরা দুজন থাকলেই হবে, আর কারো লাগবে না। ও আমার এইগুলো বুঝাচ্ছে,
তারপরে
পরে যা বুঝানোর বুঝাচ্ছে আমিও বুঝতেছি। তারপরে ও আমার নিয়ে গেল, অ্যাডমিশন হলো। অবশ্য আমার মানে আমার ননাস ওর এই অ্যাডমিশনে খুব সাপোর্ট করছে, কিন্তু আমার শাশুড়ি সে কখনোই না, সে কখনোই আজ অব্দি সে জিনিসটা কখনোই টলারেট করতে পারে নাই, আমাকে অনেক বকাঝকা করছে এর জন্য। তুই এটা কেন করছিস, কত বড় পাপের কাজ করছিস তুই কি জানিস? আর আসলে আমিও বাবুর ব্যাপারটা না মানে ফিল করতে পারি নাই,
মেন্টালি আপনি প্রিপেয়ারও ছিলেন না।
আসলে আমি ওই জিনিসটা আমি ফিলই করি নাই, আসলে একটা বাবু হবে, এই হবে, সেই হবে, কি মানে জিনিসটা মনে হচ্ছে কি ওই যে সিনেমা তো দেখছি না ওইটাই, আসলে আমি মানে কনসেপ্ট ব্যাপারটা কি এই জিনিসটা বুঝতে বুঝতেই আমার সবকিছু হয়ে গেছে।
আপনি আমাকে একটু বলেন তো, আপনারা তো এমন একটা পরিবারে ছিলেন যেখানে চারজন মেয়ে ছিলেন, মানে আলটিমেটলি আপনার মা এবং আপনার তিন বোন, সো চারজন মেয়ে, এই ব্যাপারগুলো তো খুব ফ্র্যাঙ্কলি হতো আপনাদের পরিবারে?
না, আমার বাসায় এই ধরনের কোনো কথাই বলা হইত না,
আলোচনাই হতো না।
না, আম্মু তো মানে কি বলবো, আমার যখন বয়স সন্ধি প্রথম হয়, আম্মু আমাকে বলেনি, আমার আন্টিকে দিয়ে আমার কথা বলাইছে।
এই পারিবারিক দূরত্বটা আমাদের বাংলাদেশের অনেক পরিবারই আছে। আমার মনে হয় না যে এটা আসলে দূরত্ব করার মতো কোনো বিষয়। আপনি আপনার সন্তানের ক্ষেত্রে কি করতেন? আপনি তো অনেক ম্যাচিওর।
আমি আমার সন্তানের সাথে আমি যে সমস্যাগুলো পড়ছি, মেন সমস্যাগুলো হচ্ছে আমার বয়স সন্ধি থেকেই আমি কিন্তু আমার আম্মুকে ভয় পাওয়া শুরু করছি। আমাকে তখনই আমার ইজি হয়ে যেতে হবে, ও যা চাচ্ছে ওর মতনই হতে হবে, এবং ওকে দুইটা রাস্তাই দেখাইতে হবে, একটা খারাপ একটা ভালো, এখন তুমি চুজ করো, তোমার লাইফ তোমার।
এই যে গোপন বিষয়গুলো, এগুলোকে আমরা গোপন বলি, আদৌ আপনার কাছে মনে হয় যেগুলো সন্তানের কাছে?
না, আসলে এগুলো গোপন কিছু না, এখন যেহেতু ম্যাচিওর হয়েছে এখন বুঝি যে এগুলো কিছুই না।
এগুলো আরো মন তাদেরকে যদি ভালো করে বোঝানো যায়, তাহলে এই যে গোপন জিনিসের প্রতি তাদের যে অন্য ধরনের এক ধরনের আগ্রহ, যেটাকে অতিমাত্রায় আগ্রহ বলে, খারাপ ইন্টেনশন নিয়ে আগ্রহ, সেই আগ্রহটা কিন্তু থাকে না। যাই হোক, যেখানে ছিলাম আমরা গল্পের,
আমি ওখান থেকে আসলাম। আসার পরে একদিন কি হলো, একদিন সকালে সুচিকর উপর খুব রাগারাগি করতেছে, আমার কলেজে যাইতে হবে, তুমি ফাইজলামি করতেছ, সে 12:30 বাজায়, ওরে আমি ফেলে কি করছি, নিজে চলে গেছি, নিজে রিক্সা ঠিক করছি, আর এদিকে ওর দুলাভাই দাঁড়ায় ছিল, দুলাভাইয়ের সাথে আমি আবার কথা বলছি, কোথায় যাচ্ছ? আমি তো কলেজে যাচ্ছি। ঠিক আছে, আমাকে একটু নামাই দেওয়া যাও, তুমি কোন দিক দিয়ে যাবা? আমি বলি কি ভাই, আমি তো যাবো খিলগা মোড়ে, আমি তো নামবো মালিমাক মোড়ে, মৌচাকের দিকে, আমাকে ড্রপ করে দিও। যার বাসায় থাকি এবং যারটা খাই, এবং সে তখন সেই মুহূর্তে যদি এ কথাটা বলে, সেটাকে আমি খারাপ চোখে না দেখার মতন কিছু না। এই জিনিসটা অনেক বড় করে আমার শ্বশুর বাড়িতে রাখা হয়েছে। আমার মাথার ভিতরে চিন্তা করছি যে আপাকে জানাই দিই, আপা যদি আবার কারোর কাছ থেকে শুনে, তাহলে উনি তো যদি খারাপ ধারণা করে। আমি আপাকে ফোন করে বলতেছি, আপা আমার সাথে না দুলাভাইয়ের দেখা হয়েছে নিচে। উনি দেখি ফোনের ওই পাশ থেকে আমাকে খুবই অশ্লীল গালাগালি করতেছে, তুই আমার ভাইয়ের সংসার করতে পারবি না, তুই আমার জামাই নিয়ে ঘুরিস, তুই এটা করিস, তুই খারাপ মেয়ে। আমি তখন প্রচন্ড পরিমাণে আমার হাজবেন্ডে ভালোবাসি, চিন্তার বাইরে। আমি মানে কি করবো, আমার পৃথিবী মানে
রিক্সায়
খালি জাস্ট ওনাকে ড্রপ করাটা দেখতেছে। আমি খুব কান্নাকাটি করতেছি, তুমি কি হয়েছে তোমার, কলেজে গেলে কি হয়েছে তোমার, কেউ কিছু বলছে বলো কি হয়েছে? আমি আবার যে করে ন্যাচারাল ঘটনার এই হয়েছে, যে কেউ বলে কি আর বাদ তো, আপা হয়েছে একটা পাগল, তোমার আমি আপার কথা ছেড়ে দেবো, এটা তো কোনোদিন হয় না। আমার ফ্যামিলি অযথায় কিছু ব্যাপারে খুব সন্দেহ করে, আমার দুলাভাইটা আমি চিনি না, সে কিরকম আমাকে কিন্তু এই বলছে। বলার পরে বলে তুমি আর আমার বাসায় যাও না। আমার বান্ধবী সুমি ওর বাসায় উঠি, ওর বাসায় থাকি। এর ভিতর জিগ মানে বলতেছে যে আমি বাসে তোমাকে নিয়ে যাবো মানিকনগর, আর মহকুমা তোমাকে রাখবো না। পরে আমাকে মানিকনগর তার এক সপ্তাহ পরে মানে নিয়ে যায় ওর নিজের যে বাড়িটা, আমাকে উঠায়। উঠানোর পরে
নিজের বাড়ি মানে কি ওর নামই বাড়ি?
হ্যাঁ।
ওরা কয় ভাই বোন ছিল?
ওরা ভাই বোন হচ্ছে 6 জন।
ওকে।
ওরা চার ভাই দুই বোন। আর ওদের বাড়িটা এরকম স্টাইলে ছিল, লম্বা লম্বি, যার যার জায়গা ভাগ করা হয়েছে, এখানে ফ্ল্যাটের মতন না, জায়গাটা ভাগ করে দেয়।
এটা কোথায়? মানিকনগরে।
হ্যাঁ, মানিকনগর।
এবং ওর জায়গায় যে বাড়িটা হয়েছে ওর, সেই বাড়িতে গিয়ে,
সেই বাড়িতে আমি।
ওকে ওকে। আপনার শ্বশুরের ভূমিকা, আপনার শ্বশুর কি? এর মধ্যে তো একবারে শুনলাম না তার কথা।
উনি আসলে, আমি তো ওদের কাছে তো ছিলামই না,
কখনো যোগাযোগ করেনি।
আমি গেছি, কিন্তু আমার শ্বশুর হচ্ছে কনজারভেটিভ,
মানে
উনি কারোর সাথে কথা বলতো না, যারা ভালো লাগতো কথা বলতো না, না
কথা বলতো না। ওকে, ঠিক আছে।
তারপরে আমি বাসায় উঠলাম, উঠার পরে বেবি আপা, আমার যে ছোট ননাস, বেবি আপাকে বলতেছি, আপা আপনার আপা কি ধরনের ধারণা করলো, এটা কি ধরনের কথা? এখন বেবি আপা তো তার বোন, আমার মাথার ভিতরে বুদ্ধি কত কম, তারই তো বোন, সেও তো একই
রক্তের সম্পর্ক বাদ দিয়ে কেন আপনাকে সাপোর্ট করবে?
হ্যাঁ, সে তারপর আমার সাপোর্ট করছে, আপা তো পাগল, আপার কথা ধরো না, আমরা ওর কোনো কথাই ধরি না। ঠিক আছে, এভাবে কাটতেছে। এভাবে দেড় বছর চলে গেল, দেড় বছর আমার থার্ড ইয়ার ফাইনাল দিয়ে দিলাম, দেওয়ার পর ফোর্থ ইয়ার আসলো। থার্ড ইয়ার ফাইনালের সময় আমি জানতে পারলাম আমার হাজবেন্ড অ্যাডিকশন করে।
কিভাবে?
আমার উকিল বাবা, সে আমাকে বলে দিল যে তুমি কি, তোমার ফোন করছে, সাদা তুমি কি একটা ঘটনা জানো? কি ঘটনা? এই ঘটনা, এই
হঠাৎ করে কেন জানালো? উনি তো অনেক আগে থেকেই জানতেন ব্যাপারটা।
হ্যাঁ, জানতো ব্যাপারটা, কারণ উনি, উনার ওয়াইফ উনাকে আবার মাদকাসক্ত কেন্দ্রে দিয়ে দিছিল, উনি ভালো হয়ে বেরোছিল, তখন চিন্তা করছে এ ছেলে, যে ছেলেটাও ভালো, এ ছেলেটা এইভাবে নষ্ট হয়ে যাবে কেন, এই যে ওর ওয়াইফকে বলি, ওর একটা হয়তো ব্যবস্থা করলে ও ভালো হয়ে যাবে।
ও ও ও, ওকে।
যখন আমাকে জানাইছে তখন আমার তো মানে আমার আর দিন দুনিয়া নেই, আমি ফোর্থ ইয়ারে পড়ি, আমাকে আমার হাজবেন্ড টাকা দিচ্ছে, কি করব, ফোর্থ ইয়ারে ফাইনাল পরীক্ষারও টাকা। পরে আমি একবারে ডিটারমাইন্ড হইলাম যে ফোর্থ ইয়ারে টাকাটা দিবে, আর ওরা আমি মানে বিভিন্ন মাদকাসক্ত কেন্দ্রে যাওয়া শুরু করলাম, গিয়ে খোঁজ নিলাম যে কোথায় ভালো কোথায় কি নিলাম। আর আমার শাশুড়ি আমি সঙ্গে সঙ্গে জানাইলাম যে করছে, কি বলবো, উনি আমাকে বিভিন্ন সময় জিকুর বিভিন্ন নিয়ে নেগেটিভ কথাবার্তা বলতো বলতো, এ নিয়ে আমার সাথে খুবই ঝগড়াঝাটি হইতো জিকুর। আর উনি এটা কেন করতো আমি জানি না, কিন্তু আমি এটা সহ্য করতে পারতাম না, জিকোর নেগেটিভ কথাবার্তা সহ্য করতে পারতাম না। আমি অন্য যে বিয়ের মতনই ঘটনাগুলো আমার জানাইতো, জিকো এই জায়গায় এটা করছে, জিকো ওই জায়গায় এটা করছে, এই টাকা নিয়ে এর সাথে গেছে, ওই টাকা নিয়ে ওইটা করছে, আমি তখন জিকোর সাথে হাও কৌ লাগাইতাম, তুমি ভালো না, তুমি খারাপ, তোমার আগেও তো একটা বিয়ে ছিল, তোমার আম্মা আমাকে বলছে
বারবার এটা খোটা দিতেন।
হ্যাঁ, আমার রাগ উঠত যখন ঝগড়া লাগতো, তখন এইটা
আপনি ওই প্রসঙ্গটা নিয়ে আসতেন বারবার।
আর জিকো অতবারই অস্বীকার করত, আমার কথা হচ্ছে তুমি যতদিন স্বীকার করবে না অতদিন এটা শুনবা, আর যখন স্বীকার করবো আমি আর কিছু বলবো না। তারপরে তারপরে দেখা গেছে আমিও আমার শাশুড়িরে বললাম, আমার ওই ননাসদের সবাইটা অনেক কান্নাকাটি করছি, আপনাদের হাতে পায়ে ধরি, ওরা আপনারা টাকা পয়সা দিয়ে হোক আর যে করে হোক কি করেন,
মাদক নিরাময় কেন্দ্রে করেন। আমাকে একটু বলেন তো, ও কি ধরনের ড্রাগ নিত?
ও নিত প্যাথোডিল।
আপনি কখনো বাসার মধ্যে ওকে কোন ধরনের ড্রাগ নিতে দেখেছেন?
হ্যাঁ, আমার সামনে একদিন দেখার পরেই, আমি যেদিন দেখছি তার দুদিন পরে ওকে আমি মাদকাসক্ত কেন্দ্র দিয়ে দিচ্ছি।
আচ্ছা, কি দেখছিলেন আপনি সেদিন?
দেখছি ফার্স্টের দিন যে মাদকাসক্ত কি, ওর কয়েকটা ফ্রেন্ড আসছিল, আমাদের কিচেনটা ছিল নিচে, রান্না করতাম নিচে, ওর ফ্রেন্ড আসতো, ওর সাথে দেখা করতে আসতো, আর দেখা যেত ওরা অনেক লং টাইম একসাথে থাকে, ও আমার বলতো এটা ওটা এনে দাও, আসলে এনে দাও একটা, তোমার রান্না করতে হবে না, রান্না করো। আমিও চিন্তা করতাম আসলে ওরা কথাবার্তা বলে, এর ভিতরে দাঁড়ায় থাকাটা ঠিক না, ওর ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের দাঁড়ায় কথা বলবো, আমার হাজবেন্ড দাঁড়াই থাকবে, এটা কেমন? পরে রান্না বাড়া করতাম, আসলে ওরা উপরে হয়তো এই ড্রাগসটা নিত ঘরে বসে,
মানে আপনাদের বাড়িতে বসে?
হ্যাঁ, আমার রুমেই বসেই নিত, এই জিনিসটা আমি বুঝতাম না, একবারই বুঝতে পারি।
আচরণের মধ্যে কোনো পার্থক্য দেখতে না?
হ্যাঁ, আচরণের ভিতর পার্থক্য, দুইটা ক্যারেক্টার চলে আসতো, যে কেউ আমাকে অসম্ভব ভালোবাসতেছে আর না অসম্ভব ঘৃণা করতেছে, এইরকম।
সি, যারা এখানে আছেন, যারা শুনছেন, এই এই উপসংগুলো একটু লক্ষ্য করুন। ড্রাগ যারা নেন তাদের মধ্যে যে আচরণটা থাকে, যেটা সাধারণত হয়, নর্মাল কোন অ্যাটিটিউড পেতে
না, নর্মাল
এক্সট্রিম লাভ অথবা এক্সট্রিম হেট,
এটাই। তারপরে
গায়ে হাত তুলতো?
ফার্স্টে আমার গায়ে হাত তুলে না, যখন আমি ড্রাগসের ব্যাপারটা জানি তখন খুব আমি হাউ কাউ করি, চিল্লাচিল্লি করি, যে আচাচামিচি করি, তখন থেকে আমাকে আমাকে খুব মারা শুরু করলো। যখন দেখলাম আমার বাসায় এই প্যাথোডিলের একটা সিরিজ, আমাকে উনি আবার সিমটম গুলো বলে দিছিল, সিরিজ পাবা, এরকম এরকম এই পাবা, ক্যাপ পাবা, কারণ আমি তো এগুলো জানি না, ক্যাপ ট্যাপ কি এগুলো জানতে তো হবে, উনি আমাকে বলে দিছিল তুমি খুঁজো, ওইটা খুঁজে জি করে ধরো, জি করে ধরে তবে ই করো। পরে কি করে সিরিজ পাবা, এটা পাবা, সেটা পাবা, মানে বললো, বলার পর আসলে আমি ঘরের ভিতরে খাটেনি ঝাড়ু দিতে গেছি, দেখি আসলে সিরিজ টিরিজ পাইছি। তখন আমি তো চিন্তা করলাম না, আমারও কিছু করতে হবে, ওর দিকে তাকায় আমি লেখাপড়া চালাইতে গেলে দেখা যাচ্ছে আমি কিছুই করতে পারবো না। তখন আমি আবার টিউশন করা শুরু করলাম।
এর ভিতরে আমি টিউশন চার পাঁচটা জোগাড় করে ফেলছি, সবাই ফ্রেন্ড ট্রেন্ড বললাম, ওরা বলতেছে কি কারণে টিউশন খুঁজবি, আমি ওদের তো এটা বলি না যে গো এই ক্লাস করছে, এখন আমি বলছি না আমি বাসায় সারাদিন বসে থাকি আমার বোরিং লাগে আমার টিউশন দেখি।
মানে আপনি যখনই জানলেন যে আপনার হাজবেন্ড ড্রাগ অ্যাডিক্ট, তখনই আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন যে এর উপরে ডিপেন্ড করা আমার জন্য
উচিত হবে না, আর আমি আমার বাসাও বলতে পারবো না।
এক্স্যাক্টলি, এবং আপনাকে যেভাবেই হোক আপনার পড়ালেখা
চালাতেই হবে,
সুতরাং আপনি টিউশন জোগাড় করে ফেললেন। এই গল্পের মধ্যে একটা জায়গাতে শান্তাকে স্যালুট করতে চাই, যে এই মেয়েটা একদম শুরু থেকে এখন পর্যন্ত গল্পের আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি একটা জায়গায় কোনো কম্প্রোমাইজ করেনি, দ্যাট ইজ হার এডুকেশন। চলেন আমরা সামনের দিকে যাই।
তারপরে আমি আমার হাজবেন্ডের ওগুলা জানার পরে আমার শাশুড়িকে বললাম, আমার শাশুড়িরা ইচ্ছাকৃত এই ব্যাপারটা অ্যাভয়েড করে দিত, ওদের কথা ছিল আমাদের হাতে নাতে দাঁড়াই দাও। এখন আমি বলতেছি ওরাও কিন্তু জানে তার ছেলে অ্যাডিকশন করে,
কিন্তু স্বীকার করতো
না, সে তার ছেলে খারাপ কেন, ছেলের বই খারাপ, ছেলে কখনোই খারাপ হইতে পারে না, কিন্তু আমি তো তার ছেলেকে ভালো করতে চাচ্ছি, এটা তো আমার হাজবেন্ড আর তারও কিন্তু সন্তান। হ্যাঁ বউ খারাপ, বউ ভালো না, বাইরে দাঁড়িয়ে রয়েছে হয়তো যে করে বলতেছে আলোচনা করতেছে ওদের রুমে, দেখো তোর বউ যে ইউনিভার্সিটি যায় যে কোন ছেলের সাথে কি করে না করে, ছেলেদের পাশে বসে বসে লেখে টেকে এসে মেয়ে ভালো নাকি এখনো পড়াশোনা করে। তখন আমার হাজবেন্ড একটা কথা বলছে, আমি আমার ওয়াইফ যদি সারা দুনিয়া সবকিছু করে আমি যদি ওরে নিয়ে থাকি আপনার সমস্যা আছে, আমি মানে এসব কথাতে আমি চিকুর প্রতি আরো আগ্রহ জন্মে না, ও নেশা করে তারপরে এটা বুঝে যে আমার বউ ভালো, আমি ওকে কিভাবে ছাড়ি, এটা ছাড়া তো কখনই উচিত না, আমার হাজবেন্ড খারাপ হইতে পারে, এটা আমাকে সংশোধন করতে হবে। তারপরে আমি তাকে তাকে থাকি কখন ওকে ধরবো, ধরে ওরে আমি মাদকের সাথে দেবো। পরে আমার উকিল মার মাধ্যমে যাই হোক একদিন আমার ডাকলো, ডাকার পরে আমার চিনালো মিল্টন নামে একটা লোকের সাথে পরিচয় করে দিল, উনি আমার সব জিকোকে কি করলাম ওর মার সাথে একদিন বুঝায় বললাম আপনি কি চান আমি সংসার করি, একদম ডাইরেক্ট ওর আম্মার সাথে আমি কথা বললাম, প্রচুর ঝগড়া করি, আপনি কি চান আমি আপনার ছেলের সাথে সংসার করি, আপনি যদি না চান আমাকে এখন বলবেন এখনই চলে দেবো, কিন্তু আপনি যদি চান তাহলে আপনার ছেলেকে আমার সাথে ভালোভাবে থাকতে হবে, আর ভালো হইলে সুস্থ হইতে হবে, সুস্থ হওয়ার জন্য আমার আপনার কোন খাওয়া দাওয়ার কোন খরচ আমার দিতে হবে না, আমি আমারটা বিয়ার করবো যেভাবে হোক করবো, কিন্তু আপনার ছেলেকে আগে ভালো করতে হবে। তখন আমার মানে শাশুড়ি এটা রিস্ক নিতে চায় না, কেউই পুরো বাড়ির কেউ নিবে না, কারণ যে এটা নিতে গেলে আমার হাজবেন্ড যদি মারা যায় বা কিছু হয় তাহলে তো সব দোষ পড়বে ওর মার, নাহলে বোন বা ভাই কারো পড়বে, কেউ নিবে না, সবার বলে তুমি নাও রিস্ক, ভালো করতে গিয়ে মারা যায় তাহলে আমি মানতে পারবো, কিন্তু মাদকাসক্ত এখানে ফোন দিয়ে ওনাদের এনে যে ওকে সকালবেলা আমি অবশ্য নেচারে সকালে নাস্তা করাইছি এর ভিতরে ওকে ধরাই দিচ্ছি, মানে ও যখনই ড্রাগস নিত তখনই আমার মারধর করত, আর যখন ড্রাগসটা থাকতো না নর্মাল একটা সুস্থ মানুষ আমার খুবই কান্নাকাটি করত, পায়ে ধরে থাকতো আর বলতো আমাকে ক্ষমা করো আমি ভুল করছি।
ড্রাগস নেওয়ার পরে ওর আচরণগুলো কেমন হতো?
মানে অমানবিক, ও কোন স্থির নাই, মানে তখন আমি আশ্চর্য হয়ে যেতাম দুইটা ক্যারেক্টারের সাথে আমার প্লে করতে হইতো।
আপনাকে যে মারধরগুলো করত কি ধরনের মারধর করত, স্ল্যাপ করতো নাকি অন্য কোনো কিছু, মানে হাতে ধরে হাত পা বেঁধে?
হাত পা বেঁধে একদিন প্রায় অনেক ভাবে মারত ভাইয়া, আসলে ওইটা ই না, মানে খুবই মারত, শুধু মারত না খুবই মারত,
গালি দিত কোনো?
হ্যাঁ গালাগালি করতো, করতো না রাগ হলে।
ও যখন সেন্সে আসতো তখন কি ওর মুখগুলো মনে থাকতো?
হ্যাঁ ও মনে থাকতো, এবং মনে থাকার কারণে সবাই বলতো যে তুই ওকে অনেক অনেক মারছিস, অনেক মারছিস, মেয়ে মরে গেলে তুই কি করবি, মারার সময় ও কোন মানে বাদ বিচার রাখতো না, আর আমি মার খেলে আমি ও চুপ করে থাকতাম, মার কত মারতে পারে, অনেক হাটটারা যেরকম টাইপের না, মারতে থাকবো ও মারছে আমি মারতে মারতে আমি মরেই যাই, যা আমার মরে যাওয়াই উচিত, বাসার থেকে এমন করছি আবার এটা করছি, মরে যাওয়াই উচিত, ওর হাতেই আমার মারা উচিত, আমার এটাই মাথার ভিতরে থাকতো, মারুক কত মারতে পারবে। পরে যখন ও সেন্সে আসতো তখন ও তো মাথা খারাপ হয়ে যেত, আমি তো আমি একটা এতিম মেয়ে আনছি, আমি এতিম মেয়েটার সাথে এই ধরনের অন্যায় করতেছি, মানে দেখা যাচ্ছে আমি ওকে একটা খুবই বাজে কথা বলছি, এই কথাটা কোনোদিন ওর বোন মা ভাই আদার্স কারোর সাথে শেয়ার করতো না। আমি অনেক ট্রাই করেছি।
আপনি জানার চেষ্টা করেছেন কখনো যে ও যে ড্রাগটা নিচ্ছে কেন ড্রাগটা নেয়?
হ্যাঁ আমি ও ড্রাগসটা যখনই আমি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র দিচ্ছি তখনই আমি জানতে পারি যে ড্রাগসটা কেন নিত।
কেন নিত?
কারণ ওর বাবা বর্তমানে আমার যে শ্বশুর সেটা ওর বাবা ছিল না।
একটু খুলে বলবেন প্লিজ, যতটুকু আপনি জেনেছেন।
আমি যতটুকু জানলাম আমি যখন ওকে কেন্দ্র দিয়ে দিই আমি একদিন টিউশন করে বাসায় আসি, ও আমি আর ওরা সবাই বাসার ভিতর বসে, আমাদের বাসায় একটা বড় উঠানের মতন ছিল, রান্নাঘরের সাইডে উঠানের মতন ছিল, ওখানে আলোচনা করতেছে। শান্তা তো জানে না জিগুর বাবা নাই, জিগু আসলে নেশাটা করতো, শান্তা তো জানতো না কেন করে, সে যে কোনো নেশাটা তো করে হলো ওর পিতৃ পরিচয়ের জন্য, ও জোরেই বলতেছিল আমি কথাগুলো। আবার
পিতৃ পরিচয় মানেটা কি, মানে ও জানেই না ওর বাবাকে?
না ও জানে না ওর বাবাকে,
আর ওর মাও কখনো বলেনি?
ওর মা বলে নাই, কারণ ওর আব্বার যে সেক্সুয়াল পাওয়ারটা ওর মানে পঞ্চম ভাই হওয়ার পরে, পঞ্চম না মেবি মনে কালাম ভাই হওয়ার পরে, মানে অজিকুর ইমিডিয়েটলি বড় ভাইয়ের আগে মানে শেষ হয়ে যায়।
তারপরে ও ওর মার গর্ভে আসে।
হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলতে না, আমি এটা আজকে এই কারণে বলতেছি, অরিজিনালি ড্রাগসটা নেয় মানুষের মানে এনজয় করার জন্য। আমি যেটা আমি ওর সাথে থেকে দেখছি বাকি তিন বছর, আমি যতটুকু রিয়েলাইজ করছি সেটাই বলতেছি, ড্রাগসটা নেয় অনেকের সময় দেখা যাচ্ছে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছে, নিতেই আছে, আর অনেক সময় দেখা যাচ্ছে নিজের চাপা কষ্ট কাউকে শেয়ার করতে পারতেছে না।
এই যে ব্যাপারটা, একটা যৌথ ফ্যামিলিতে সবাই জানতো, মোটামুটি
সবাই জানতো,
এভরিবডি নোজ ইট, এবং তার বাবাও সেটা জানতো।
হ্যাঁ,
এথিক্যালি যে বাবা, কিন্তু শারীরিক ভাবে আসলে যে বাবা,
সে তো সে মেন্টাল ভাবে অসুস্থ ছিল বলে সে কখনো এগুলো নেই, আর উনি কনজারভেটিভ একটা লোক ছিল,
কখনো নাড়াচাড়া করতেন
না এগুলো, উনি অন্যরকম।
ও কখনো মাকে চার্জ করেনি যে হুইজ মাই
ফাদার? এটা আমি যে থাকতাম বাসায় এটা কিভাবে করবে, আমি থাকা অবস্থায় এটা দেখি নাই। আমি যে ওকে
কখনো নিজে জিজ্ঞেস করেছেন ওকে যে তুমি,
আমি এটা কিভাবে জিজ্ঞেস করি, তাহলেও তো মানে মরেই যাবে, এটা একটা জিজ্ঞেস করা যায় যে তোমার পিতৃ পরিচয় নাই, এই কারণে ও ড্রাগসটা নেয়। তখন আমি বাইরে থেকে শুনে আমি নিজেই ডিসাইড করি, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি ছেলেকে ছাড়তে পারবো না, ও যত খারাপই হোক আর যত ভালোই হোক ছাড়বো না, কারণ ওর কেউ নেই পৃথিবীতে।
ওকে, চমৎকার একটা মুহূর্ত, কিন্তু জীবনের সবচাইতে কমপ্লেক্স একটা সিচুয়েশন ফেস করছে এই মুহূর্তে শান্তা। আমরা জানি না গল্পের শেষটা আসলে কি, সেটা ঘটবে সংবাদের পরপরই। মাত্র দু মিনিটের সংবাদের বিরতি, সংবাদের বিরতির পরে গল্পের শেষ অংশ নিয়ে আমরা ফিরে আসছি। আবারও মনে করিয়ে দিচ্ছি, কোনো বিরতিতে আপনি কোনোভাবেই গেস করতে পারবেন না যে আসলে কি ঘটতে যাচ্ছে, শান্তা যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটা আসলে কোন জায়গাটা। গল্পের আর অল্প একটু বাকি আছে এবং সবাই আশা করছি শেষ পর্যন্ত শুনবেন। শান্তা আছে আমার সাথে, হ্যালো 8920 শুনছেন, কিবরিয়া আছে আপনার সঙ্গে, পুরো হ্যালো 8920 টিম রয়েছে, এবং লাখো শ্রোতা এই মুহূর্তে এবিসি রেডিওতে কান পেতে আছেন। তাদের সবাইকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, হ্যালো 8920 হচ্ছে বুধবারের রাতে শুরু হওয়া অনুষ্ঠান, যদিও এখন বৃহস্পতিবার পড়ে গিয়েছে। আপনি এখানে এসে আপনার জীবনের গল্প বলতে পারেন। বলার জন্য নিয়মটা হচ্ছে, আমাদের ফোন নাম্বার আছে, ফোন করতে হবে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করুন, আপনার নাম, তারপর আপনার সেল নাম্বার স্পষ্ট করে বলুন, তারপরে দুই মিনিটে আপনি যে গল্পটা বলতে চান সেটা সারাংশ খুব ছোট করে বলে বলবেন, আপনার সাথে আমাদেরকে যোগাযোগ করতে, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আর একটি পদ্ধতি আছে যেটিকে আমরা বলে থাকি ফেসবুক, এবং এই ফেসবুকে গিয়ে আপনি হ্যালো 8920 মেম্বার হলে ওখানেও আপনি আমাদের ইনবক্সে যদি আপনার স্টোরিটা ছোট করে লিখে আপনার ফোন নাম্বারটা আমাদেরকে দিয়ে দেন, তাহলেও কিন্তু অনেক সময় আপনার সঙ্গে আমরা যোগাযোগ করি, কারণ এখানে অনেক অতিথি এসছেন যারা ফেসবুকের মাধ্যমে এসছেন। ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। এখানে যাবেন, যাওয়ার পরে আপনি দেখবেন পেজটি আরজে কিবরিয়া নামে আছে, এখানে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে শান্তাকে নিয়ে একটু রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে কোনো প্রশ্ন কিংবা মন্তব্য করতে পারেন, আমরা একেবারে গল্পের শেষের দিকে সেই প্রশ্ন এবং মন্তব্যগুলো নিয়ে খানিকক্ষণ কথা বলব। সংবাদের পরেই ফিরে আসছি সাথে। সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত হ্যালো 8920-তে, কিবরিয়া আপনার সঙ্গে আছি, আপনি শুনছেন এবিসি রেডিও, এবং আজকে হ্যালো 8920-তে শান্তা তার জীবনের গল্প বলছে। শান্তার জীবনের গল্প আসলে এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেটা অদ্ভুত রকমের একটা, কি বলবো, শান্ত নাকি অশান্ত আমি ঠিক জানি না, বিচার করার দায়িত্ব আসলে আপনাদেরই, কারণ হ্যালো 8920 আসলে কখনো উপদেশ দেয় না, পরামর্শ দিতে পারে কিন্তু কখনো উপদেশ দেয় না। আর এখানে আমি বারবারই বলি, আপনি এসে আপনার জীবনের গল্প বলতে পারেন, এখানে আসলে যে কোনো বিষয় নিয়ে আপনি গল্প বলতে পারেন, আপনার জীবনে যদি অতিভৌতিক কোনো ঘটনা ঘটে থাকে সেটা এসে আপনি বলতে পারেন। আমরা বারবারই বলি যে হ্যালো 8920 আসলে শুধুমাত্র ভালোবাসার গল্প না, শুধুমাত্র ভৌতিক না, কিংবা শুধুমাত্র দুঃখের না, কিংবা শুধুমাত্র কষ্টের না, কিংবা শুধুমাত্র সাফল্যের না, যে কোনো বিষয় হতে পারে, যে কোনো বিষয় নিয়ে আপনি আপনার জীবনের গল্প এখানে বলতে পারেন, এবং আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি আপনার জীবনের গল্পের জন্য এবং আপনার কাছ থেকে শেখার জন্য, কারণ আপনার জীবনে যে ভুলগুলো ঘটে গেছে কিংবা আপনার জীবনে যে সাফল্যগুলো আছে, আপনার জীবনের ভুলগুলো যখন শুনি তখন আমরা সতর্ক হই, আপনার জীবনের যখন আমরা সাফল্যগুলো শুনি তখন আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই। সুতরাং আপনাকে সবসময় আমন্ত্রণ হ্যালো 8920 প্ল্যাটফর্মে। এখানে আসার জন্য নিয়মটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, যেটা একটু আগে বলছিলাম, আমাদের ফোন নাম্বারটি 24 ঘন্টা খোলা রয়েছে আপনার জন্য, ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করবেন, ফোন করার পরে ওখানে নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনা শুনে আপনি সেভাবেই আপনার ফোন কলটি রেকর্ড করবেন। আর ফেসবুক ফেসবুকে আপনি হ্যালো 8920 অবশ্যই মেম্বার হয়ে যাবেন। ফেসবুক থেকে আপনি যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। আজকে যিনি অতিথি এসেছে শান্তার সাথে যদি আপনি সরাসরি যোগাযোগ করতে চান তাহলে ফেসবুকই হচ্ছে একমাত্র মাধ্যম। আমাদের ফেসবুকের পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমরা আবারও ফিরে যাচ্ছি গল্পের কাছে। শান্তা, আমরা যে জায়গাটায় ছিলাম সেখান থেকে আমরা শুরু করি।
আমি জানতে পারি যে ওর পিতৃপরিচয়
নেই।
আচ্ছা, তারপরে ওটা আমি ডিসাইড করি আমি ওকে আর জীবন ছাড়ব না, ঠিক আছে? ও ভালো করে আমি ওখান থেকে নিয়ে আসি, আসার পরে ওকে আমি ভালোভাবে বুঝাই, দেখো আমাদের জীবনটা যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমাদের ভবিষ্যৎ আছে। আমি ওটাও বলি নাই যে ওর ব্যাপারটা আমি জানি, যে যেভাবে আমার হাজবেন্ডকে আমি আর বোঝানো দরকার, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমি ওকে এইভাবে বুঝাই। দেখা গেছে ওর বিকালে ও গেছে আড্ডা টাড্ডা মারতে, ওরা আই দিক একদিন কর দুই দিন করতে করতে আবার সেই অ্যাডিকশন করা শুরু,
যা
আবার তাই হয়ে গেল। আমি ওরা অনেক ভাবে বুঝাইছি, পরে ও এগুলো বুঝে না। দেখা গেছে প্রথমবার যা মারা মারতো তার থেকে চোট ডবল মার খেয়ে যেত আমার। সেকেন্ড টাইম ড্রাগস সম্পর্কে বলার আগেও আমার বলার আগেই মার। পরে আমি চিন্তা করছি ওকে আমি কিছু বলবই না, ওর মতন চলুক আমি আমার মতন চলি। ওর বোন আবার কি করতো, প্রতিদিন ওর টাকা পয়সা দিত, বড় বোনটা দিত। আমি ওনার বলছি শুনেন আপা, আমার হাজবেন্ডের যদি কিছু হয় সবার আগে আমি আপনাকে ধরবো, ওনার সাথে আমি যা বলার বলছি। ওরা চাইছিল যে আমি বাসা থেকে চলে যাই, বিভিন্ন আমার কথা বলতো যেন জিকোর বিপরীত থাকতে, কিন্তু জিকো তো ওর ফ্যামিলিটা চিনত, যে কারণে কখনোই আমার বিপরীত থাকতো না। যখনই ওকে কিছু খারাপ কিছু বলতো উল্টা বলতো কি আপনার সমস্যা আছে, খারাপ আমি ওটা নিয়ে থাকবো। আর আমাকে বললে অনেক সময় দেখা যায় বাইরে থেকে আসছি অ্যাডিকশন করা থাকতো, এটা নিয়ে লাগতো আমার ঝগড়া। পরে এর ভিতরে নতুন নতুন মোবাইল আনা শুরু করলো বাসায়, মোবাইল বিভিন্ন ভাইয়া খুবই দামি দামি, আমি সারাদিন খেতে পারি না, আমি তো অত দামি মোবাইল সেট চালানো এটা তো আমার জন্য রাফ এন্ড টাফ, 25,000-30,000-35,000 টাকার মোবাইল।
ওগুলো পেত কোথায়
ভাইয়া? এটা আমি জানি না কোথা থেকে পেত, এইটি প্রশ্ন করা করছি। একদিন একটা ছেলেকে দেখে আমার বাড়ির সামনে দাঁড়ানো, ওর কাছ থেকে নিয়েছে, আমার রুমের থেকে আবার দেখা যেত রাস্তাটা। তখন আমি বলতাম ওই ছেলেটা কে, তাই বলছে রাজ্জাক, এই এতটুকুই, আর কিচ্ছু আমাকে কিন্তু বলে নাই। এ নিয়ে প্রচুর ঝগড়া করি, প্রচুর ঝগড়া করার পরে ও ফ্যামিলি সবাই এসে পড়ে, আর আমাদের ঝগড়াগুলো এত বিশ্রী ছিল, ঝগড়া লাগতো আমি হাউ কাউ করতাম, ও করতো বাসার সবাই চলে আসতো আমার, আমিও মানে নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। আমার এই খারাপ কাজ কেন করবে, আমার কথা হচ্ছে খারাপ কাজ কেন করবে। এর ভিতরে এক মাস ধরে প্রায় বাইরে যাওয়া শুরু করলো, একটার পরে বাসায় থাকে না কিরকম, আমি তো মানে ক্লান্ত থাকি, 11:30 তো হাত খেয়ে আমি যেতাম ঘুমায়। পরে খুব ঝগড়াঝাটি করা শুরু করলাম, রাত্রে তুমি বেরোইতে পারবা না, হাও কাউ। দেখা গেছে আমি যখন ঘুমাই গেছি তখন ও বাসা থেকে বেরিত। একদিন রাত্রে কি হলো, এপ্রিল মাসের এই ঘটনা, আমি মাস্টার্স পরীক্ষা হয়ে গেছে আমার, আমরা আবার সেদিন আলোচনা করছি ওদিকে আসার আগে ওর মার সাথে, আম্মা এবার আপনি দেন আর না দেন আমি কিন্তু দিয়ে দিব। কেউ দিবা আবার দিবা? হ্যাঁ, ওইগুলো করতেছে।
এবার কি দিবেন
মানে এই সে বাদকাশেরটা পূরণ
করে দিবেন?
তখন আমার শাশুড়ি একদি আমার সাথে অসম্ভব খারাপ ব্যবহার করলো আমার শাশুড়ি, দেখছে আমি কোনোদিন আমার হাজবেন্ড না খেয়ে থাকবে এটা আমি কখনো টলারেট করবো না। যাই হোক, খাওয়া দাওয়া করবা, যেমন সারাদিন ঝগড়া করা লাগে তাও খাওয়া দাওয়া করে তারপর করো, তাই এটা উনি আবার আমার পছন্দ করতে জিনিসটা। তা বলছে কি আবার দিবা? হ্যাঁ, আমার পরীক্ষাটা শেষ হোক বুঝছেন, তারপর দিয়ে দেবো। সেই দিন রাত্রে হলো শুক্রবার ছিল, এখন আমার মনে আছে ভাই, আমি আমার টিউশনি থেকে আসতেছি, আসার সময় আমার হাজবেন্ড আমাকে ফোন দিতেছে, তুমি কই? আমি তুমি যা চাবিটা নিয়ে গেছো, আমি তো টয়লেটও যেতে পারি না, তুমি তো জানো কারো টয়লেট ইউজ করতে পারি না, তুমি চলে আসো বারবার খুব ভালোভাবে রেখেছে। আমি কে আল্লাহ, তাহলে আমার মনে আজকে কিছু করে নাই, এত সুন্দর করে কথা বলতেছে। গেছি দেখি কেউ আসলে ড্রাগস নিছে, তখন আমি আর কিছু বলি, রাত 10টা বাজে আমার একটা জায়গা যেতে হবে। রাত 10টা বাজে তুমি কই যাবা? বলে না এখান থেকে যে সামনে যাবো গুপিবাগ যাবো। গুপিবাগ কি করতে যাবা? এই একটু যাও কাজ আছে। না তুমি যেতে পারবা না, রাত 10টা বাজে তুমি ফাইজলামি করো, কই যাও আজকে আমার নিয়ে যাবো সঙ্গে করে, আজকে আমিও তোমার সাথে যাবো। কই কই যাবা, কার সাথে মিশো? আমার মানুষ জিজ্ঞেস করে আমি অদ্ভুত ভাবে তাকাই থাকি, আমি কি তোমার পিছনে 24 ঘন্টা তারাই থাকবো নাকি? পরে ও বলে কি, যা আমি গেলাম না, আমি আজকে থাকবোই বাসায়, ও আমার পিছনে লাগছে আজকে ভালোভাবে, এ বললো। পরে খাওয়া দাওয়া করলাম একসাথে, করার পরে আমার হাজবেন্ড দেখতেছে যে আমি কোনোভাবেই ঘুমাচ্ছি না, আড়াইটা বেজে গেছে, তখন লাস্টে বলতেছে, যখন আমি ঘুমাই না তখন বলতেছে তোমার মোবাইলটা একটু দাও একটা ফোন করবো। দেখলাম কারে জানি ফোন করলো, আমি আর অতটা গুরুত্ব দিলাম না, ফোন করো যা করো ঘরে করো আমার কথা হচ্ছে। পরে বলতেছে আমার না খুব ক্ষুধা লাগছে, আমি একটু নিচে যাবো। নিচে কেন যাবো? আম্মার কাছে যাবো। আচ্ছা ঠিক আছে, মানে আমি দোতলা থেকে দাঁড়াই দেখলাম নিচতলা আসলে কি আমার শাশুড়ির রুমে ঢুকছে কিনা। হ্যাঁ, আমার শাশুড়ির রুমে ঢুকছে। তা আমার রাত তো অনেক হয়ে গেছিল ভাই, আমার আসতে প্রচন্ড ঘুম। আমি আবার টিভির দিকে অনেকক্ষণ তাকায় থাকার চেষ্টা করে পারিনি, আমি ঘুমায় পড়ছি।
আপনি ওয়েট করতেছিলেন কি?
আমি আর চিন্তা করছি ও যদি বের হয় আম্মা তো আমাকে ডাকবে, আমাকে জানাবে যে ও বেরোইছে, এসানটা দেখো যেহেতু বেরোইছে, এটা তো উনি চিৎকার করে বলবে, তখনই তো আমি ওর ধরবো, ভাই যে তুমি উপরে আসো কোথায় যাও। আমি ঘুমাই গেছি ভাই, আমি আর জানি না। পরের দিন সকালে 7টা বাজে ঘুম থেকে উঠে দেখি যে আমার হাজবেন্ড আসেনি। আমার একটা ই ছিল, আমি তেসরা ভাবে শুই, ও আমার সবসময় টেনে টেনে লম্বা করে শোয়ায়। আমি দেখি যে আমি ওইভাবেই শুয়ে আসছি, তখন আমি গেস্ট করছি আমার হাজবেন্ড তো বাসায় নেই। আমি সঙ্গে সঙ্গে ওর বোনকে ফোন দিই, আপা ও তো বাসায় আসে নাই। আর আমার শাশুড়ি দেখি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তো সারা রাত উনি কাজ কর, ওই দিনের জন্য না সবসময়। পরে আমার সাহস হয় না যে সে একটা মহিলা মানুষ সারা রাত কাজ করছে, আমি তাকে বলি যে তার ছেলে বাসায় আসেনি, তাহলে আমি বকাটা খাবো। আমি বের হইলাম, সারাদিন খোঁজাখুঁজি করলাম, জিকোকে পাইলাম না। এমনকি জিকো মোবাইল কখনো নেয় না এমন হয় না, মোবাইলও বাসায় থুয়ে গেছে। আমি ওকে খুঁজবো কিভাবে? ও কখনো লুঙ্গি পরে কোথাও বের হয় না, ও লুঙ্গি পরে বের হয়ে গেছে, পাইনা। পরে আপারে বলতেছে, আপা বলে কই গেছে, তুমি কি ঝগড়া করছো কোনো? আমি না, আমি তো কোনো ঝগড়া করিনি, ঠিক আছে। পরে 5টা থানায় গেলাম, ওখানে ইমতিয়াজ হোসেন যে কোনো ভাই কোনো ছেলে ধরে নাই, ঠিক আছে। সেদিন গেল ভাই সারাদিন এভাবে খুঁজতে খুঁজতে, মানে রাত 1টা 2টা পর্যন্ত জাগনা থেকে আমি ঘুমাই গেছি, ক্লান্ত ছিলাম, ঘুমাই গেছে, ওরাও ঘুমাই গেছে। পরের দিন আবার ভোরবেলা উঠছি, উঠা খোঁজা শুরু করছি, খুঁজতেছি, খুঁজার পাই না, সারাদিন খুঁজলাম। তারপরে আমি বললাম, আম্মা চলেন তো ওই রাজাক নামে একটা ছেলের কথা বলছো ওইখানে ছেলের বাসা নিকি গিয়ে খুঁজি। পরে গেলাম ওইখানে, এক দোকানদার বললো, হ্যাঁ জিকো নামে একটা ছেলে আসছিল রাত্রেবেলায় 3টা সাড়ে 3টার দিকে আসছে, ও চা খেয়ে চলে গেছে। মানে জিকোর ছবি নিয়ে আমি তো গেছি দেখে বলছে, হ্যাঁ এই ছেলে তো প্রায় আসে এখানে। সেদিন সে বিকালবেলায় আমার শাশুড়ি বললাম, আম্মা চলেন থানায় যাই, থানায় গিয়ে ওর নামে একটা ই করি, এইভাবে কিভাবে খুঁজবো। পরে বলতেছে, ঠিকই বলছো, উনি আমাকে ফেলেই থানায় চলে যায়, থানায় গিয়ে জিটি করে ফেলে। আমি সন্ধ্যার সময় বাসায় চলে আসছি, চিন্তা করলাম 2 দিন ধরে বাসায় আসে না, আসলেই তো বলবে ভাত দাও এটা দাও। রান্না করতেছি, গুসল টুসল করে রান্না টান্না করতেছি, এমন সময় আমার আমার মানে শাশুড়ি আমার রান্নাঘরটা এমন জায়গায় ছিল, আর জানলা থেকে শুনতেছি, ওইখানে যাত্রা বাড়ি ওইখানে না একটা লাশ পাওয়া গেছে, শান্তার একটু বলো না ওইখানে যাইতে। সবাই দৌড়ায় মহল্লার মানুষ, জিজ্ঞেস করতেছে বারবার, এসে জিজ্ঞেস করে পাওয়া যাচ্ছে না বলে 2 দিন। আমি বলি, হ্যাঁ জিগু কি পড়া ছিল, বারবার এইগুলো জিজ্ঞেস করতেছে। আমি বলছি এইগুলোই পড়ে গেছে, ও তো এইগুলো কোনোদিন পড়ে টড়ে যায় না। আমার মেঝোজা খুব সাহসী মহিলা, উনি আমার হাতটা ধরছে, আপনার হাজবেন্ড হারাইছে না? হ্যাঁ। আপনি এগিয়ে যাবেন, চলেন, পাগল হয়ে গেছেন ভাবি, আমার হাজবেন্ড মারা যাবে, আমি লাশ দেখতে যাবো কি কারণে, আর জিকো যাই করুক মরবে কেন। আমাকে ওখানে নিয়ে গেছে, গেলাম পুলিশ টুলি বলতেছে আপনার হাজবেন্ড দেখতে কেমন, এই বিভিন্ন কথা বলার পরে বললাম, আলামত হিসেবে গেঞ্জি আর জুতা যখনই আয়না গেছে, এটা এটা তো আমার হাজবেন্ডের। আমি মানে চিন্তাই করতে পারতেছি না, ওই মহল্লার মানুষ অনবরত আমার মাথায় পানি ঢালতেছে, পানি ঢালতেছে, আর আমি অসম্ভব চিৎকার করে কাঁদছি, জিকো জিকো করে অসম্ভব চিৎকার করে কাঁদতেছি। মানে আমি ওটা ভাবতেই পারতেছি না, এটা জিকো হবে এটা কিভাবে সম্ভব, এটা তো কোনোদিন হইতেই পারে না। পরে লাস্টে তো বিশ্রী বন্ধ ছড়াই গেছে চারিদিকে, মানে আমি আপনার বলবো কি, খুবই বিশ্রী অবস্থা। আমার লাস্ট এনে দেখাইছে, আমি জি করে চিনতেই পারতেছি না, কিন্তু ওর লুঙ্গি ওর গেঞ্জি ওর স্যান্ডেল যখন দেখাইছে, তখন আমি ইন্ডিকেটর করছি, হ্যাঁ এটা আমার হাজবেন্ড, এটা আমার হাজবেন্ড। তখন ওরা আসে, এসে আমাকে ফলে আমার বড় জাটা বলছে, তুই এক আসতিস কেন, তুই আমাকে নিয়ে আসবি না, আমাকে একটা চর মারছে, এই এটা জিকো নয়, কি বলিস এটা জিকো, এটা জিকো না, মানে বড় ভাবে অনেক আদর করত, জিকো নয় এটা জিকো, কোনোদিন হতে পারে না, না ভাবি এটা জিকোই ওর, এইগুলো এগুলো জিকো। পরে ওর লাশ নিয়ে গেছে আমার বাসায় নিয়ে আসা হয়। আর একটা কি আমি দেখতাম, যখনই আমি কাঁদতাম আমি মার খেতাম, আমার আম্মাই আমাকে ফোন দিত, ভাইয়া এটা কিভাবে হইতো আমি জানি না, গতকালকে আমি জাকির ভাইয়ের সাথে কথা বলতেছি, আমি কাঁদতেছি, আমার আম্মা কিন্তু কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছে, আমার আম্মা বুঝতে পারে যে আমি কাঁদি যখন, তখনই বুঝতে পারে, কিভাবে বুঝতো আমি জানতাম না, উনি বুঝতো ভাইয়া। আমার আম্মা ফোন দিছে, আমি খালি একটা চিৎ করেছি, মা আমার সব শেষ হয়ে গেছে, আমার কিচ্ছু নাই, আমার আম্মার খিলখিল থাকতো, আমি তখন মানিকনগর সারা রাত বলে ওইভাবে 12:30 থেকে রাস্তায় দাঁড়ায় রয়েছে, কখন একটা গাড়ি পাবে ও? সে বলে ভোরবেলা 4টা বাজে একটা গাড়ি পাইছে। ওই লোকের বলে হাত পা ধরা বাকি, আমার মেয়ের কাছে একটু নিয়ে যান ভাই, আপনার আর কিছু চাই না ভাই, আমার মেয়েটা আমার সব শেষ হয়ে গেছে, আমার মেয়েটা দেখি ওই কেস হয়, মামলার কেস টেস হয়। নিজের ভিতর 4 জন আসামি করে, আমার হাজবেন্ডের 4টা ফ্রেন্ড আসামি করে। যেদিন মানে আয়ু বারবার বলতেছে একে আসামি করে দেন, এখন সন্ধ্যা করলে এখনই করে, তখন আমার শাশুড়ি বলে না ও তো আমার সাথে ছিল কিছু করেনি, উনি কিন্তু তখন বার বলছে না না
মানে আপনাকে আসামি করে,
হ্যাঁ করে দেন, মানে পুলিশ পর্যন্ত বারবার বলতেছে আপনার যদি সন্দেহ হয় এখনই আসামি করে দেন। তখন আমার শাশুড়ি বলতেছে না এ তো আসামি হবে কি, এ তো আমার সাথে সারাদিনই খুঁজতেছে, এ আমার আসামি হবে না। এবারে ওর নানান কথা বলতেছে, তো এই দেখেন কিন্তু পরে কিন্তু মেটারে কোন টাইপের ইনভলভ করবেন না, করলে এখনই করবেন না করলে করবেন না, ঠিক আছে?
মানে পুলিশ,
হ্যাঁ পুলিশ, পুলিশকে আয়ু বলা হয়, যারা মামলা তদন্ত করে তাদের আয়ু বলা হয়। এখন ফার্স্টে যে আসামি তার নাম হচ্ছে সুমন, যেহেতু সুমনের বাসা ছিল ওর বাসা আমি নিজে নিয়ে গেলাম, সুমনকে নিজে উনি অ্যারেস্ট করলো, জিগো সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, সে অ্যারেস্ট করলো। করার পরে এখানে শেষ, বাসায় আমি 4 দিনের দিন বলতেছে যে আমার গায়ের বলে ছায়া লাগলে একটা মেয়ে বিধবা হয়ে যাবে, বলতেছে আমার গায়ে ছায়া লাগলে বলে বিধবা হয়ে যাবে, আমার পাথর, আমার অল্প বয়সে আমার হাজবেন্ড আমি খেয়ে ফেলছি, নানান জনে নানান কথা আমার শাশুড়ি প্রতিনিয়ত এগুলো বলা শুরু করে। তখন আমার একটা ফ্রেন্ড ছিল সিমি, আমার সাথে পুরোটা দিনই ছিল, কারণ মামলায় এইসব আমি কিছুই বুঝতাম না, কি হবে না, আমার কোন একটা সাপোর্ট ছিল না, আর এইসব বাজে বাজে কথা বলতো, জিকো ছিল না, আর গায়ের গন্ধ, মানে মানে আমি 4.5 বছর ওরে ছাড়া করে দিতে এক রাত থাকিনি কোথাও, আমি ভয়ে হাত পা কাঁপতো, আমি চিন্তা করতাম জিকোর কোন শত্রু নেই, জিকোর ধরে মেরে ফেলছে, আমার ওপরে মেরে ফেলবে, আমার ওপরে মেরে ফেলবে, আমি সারাদিন বলতাম আমার মানে মেরে ফেলবে। তারপর আমার আমার ভাশুর আমাকে বলতেছে তুমি বলবা তুমি দেখছো সুমন মা মা মেরে ফেলছে, এটা বলবা পুলিশে। আমি বলি কি আমি যেটা জানি ওটাই বলবো, আমি কেন বানাই বানাই বলবো? আর আম্মু আবার বলতেছে কোনোদিনও কোনো কিছু মিথ্যা কিছু বলবা না, যেটা দেখছো ওইটাই বলবা, কারো সম্পর্কে কিছুই বলা দরকার নেই, তোমাকে উপর একটা ক্ষতি করলে কেউ দেখার থাকবে না। এমন বলার পরে
আপনি যদি একটু একটু মনে,
হ্যাঁ
পানির ব্যবস্থা হচ্ছে, আমি এই সুযোগে আমার শ্রোতাদেরকে একটু অ্যাড্রেস করতে চাই। আমরা গল্পের এমন একটা নির্মম জায়গাতে দাঁড়িয়ে আছি যেখান থেকে আসলে রিয়েলিটিটা আসলে কি, এটা আসলে ফেস করাটা কতটা টাফ এবং কতটা ভয়াবহ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি একটু প্লিজ শান্ত হন, কারণটা হচ্ছে যে আপনি শান্ত না হলে আমরা গল্পের শেষ দিকে আসতে পারবো না, একটু শান্ত হতে হবে প্লিজ শান্তা। আর কিছু বলার থাকে না, আমরা এই জন্য বলি বারবার যে হ্যালো 8920 কোনো পরামর্শ দেয় না, আমরা আসলে কি বলবো বলুন। এই গল্পের শেষটা কিন্তু এখনো হয়নি, হ্যাঁ এখনো কিন্তু আপনার শেষটা জানি না, শেষটা কিন্তু আরো কত ভয়াবহ হতে পারে, আপনি একটু অপেক্ষা করুন, শেষটাতে আমরা এখনো আসিনি, আর কিছুক্ষণ বাকি আছে শেষটাতে আসার জন্য। যারা এই মুহূর্তে শান্তার সাথে কথা বলতে চান, যোগাযোগ করতে চান, ফেসবুকে আসতে পারেন, facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে এসে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন। শান্তা শেষ দিকে আসতে চাই আমরা গল্পের একেবারে, কারণ আপনি আসলে খুব বেশি কথা বলতে পারবেন, আপনি এখন যে জায়গাটায় আছেন, শেষমেশ কি হলো?
মানে শ্বশুরবাড়ি থেকে নানান বাজে কথা বলা শুরু করলো, আমার মারতে পর্যন্ত আসলো।
কোথায় থাকতেন আপনি তখন?
আমি আমার হাজবেন্ডের বাসায় থাকতাম। আমাকে জিজ্ঞেস করছে তুমি কি তোমার মার বাসায় চলে যাবো? আমি বলছি না, আমি জিকুকে ছাড়তে পারবো না, আমি এই বাসাও ছাড়বো না, বা আমি এখানেই থাকবো, আমার কেউ নেই, আমার এই জিকুর অস্তিত্ব বলে এখানে আমি আপনার সাথে থাকবো। কিন্তু আমাকে যখন অনেক বেশি বেশি কথাবার্তা বলতো, তো লাস্টে যখন আমাকে মারতে আসে তখন আমি চিন্তা করলাম আমার হাজবেন্ড মারতো, এটার কথা আলাদা, এটা আমার হাজবেন্ড।
কি মারতো আপনাকে? কি মারতো?
মারতে আসে আমার ভাসুর, যে করে ইমিডিয়েটলি ভাই মারতে আসে, মারতে আসে।
আপনি একটু পানিটা খেলেন।
তখন মারতে আসে, যখন বললাম না আমার এইখানে আর থাকাই সম্ভব না, আমার তখন নিজেরই মনে হয়েছে নিজেকে শেষ করে দিই। তারপরও আমার ওই ফ্রেন্ড, আমার আম্মু আর আমার ওই ফ্রেন্ড অনেক বোঝাইছে এগুলো করো না। আমি বাসা থেকে 41 দিন মাথায় আমি পুরো ডিসাইড করে ফেলছি আমি বাসায় চলে আসবো, আমি আর থাকবো না।
আমি একটু জানতে চাই, লাশের তো পোস্টমর্টেম হয়েছিল, পোস্টমর্টেম রিপোর্টে কি পাওয়া গেছে, কিভাবে মেরেছে?
পোস্টমর্টেম রিপোর্ট, ওকে মার্ডার করা হয়েছে, গলা কেটে ফেলছিল আর পেটে ছুরি দিছিল, পেট কেটে নাভি থেকে অনেকখানি নিচে নামানো হয়েছিল।
গলাকে একদম পুরোটা ফেলে দিয়েছিল?
না না, গলা
আচ্ছা জবাই করা, যেটা
জবাই করা যেটা সেটা বলে ওভাবে করা হয়েছিল। তারপরে আমি বাসায় চলে আসবো, এদিন আমার পুলিশ আনলো, ডিবি পুলিশ আনার পরে ওনারা বললো তোমার কি কারোর সাথে অ্যাফেয়ার ছিল, মানে যেগুলো মার্ডারের যে সব কাহিনী সেগুলো বলে, সেগুলো বললো তোমার হাজবেন্ডের কারোর সাথে সম্পর্ক ছিল কিনা, নানান কথা বললো যে না। পরে বলে কি তুমি কেন থাকবা না তাহলে? তখন আমি বলছি আঙ্কেল আমার এইখানে থাকা, এমন সব কথাবার্তা বলে আঙ্কেল আমি আপনাকে ব্যাখ্যা করতে পারবো না, যখন লাগে আমাকে ডাকবেন আমি আসবো, কিন্তু আমি এখানে থাকার কথা বলেন না আঙ্কেল। তখন বলে ঠিক আছে তুমি আমার মেয়ের মতন, তবে তোমাকে আমি বিশ্বাসে ছাড়তেছি, তুমি বিশ্বাসটা রক্ষা করো মা। আমি সেদিন বা ওখান থেকে চলে আসি, চলে আসার পরে বাসায় 3 মাস থাকি আমি। আমি মানে জিকুকে কোনোভাবে ভোলা তো সম্ভবই না, আমার লাইফে দুইটি মানে ভয়ঙ্কর লাশ দেখছি, একটা আমার আব্বার আর একটা দেখছি জিকুর। দেখার পরে আমি খালি বলতাম কি মা আমাকে মনে মেরে ফেলবে ওরা, আমাকে ডিবাফিস থেকে ফোন দেয় জিজ্ঞাসাবাদ করে। আমার লাস্ট যেদিন আমাকে ডাকা হয় সেদিন আমাকে উনি বলতেছে যে মা তোমাকে একটা কথা বলি, তোমার নামে তো একটা কেস হয়েছে। কি কেস, কোথায় কেস হয়েছে, আমার নাম কি হয়, আমি কি করছি যে আমার নামে মামলা হবে, কি কারণে তোমার মা নামে মামলা দেওয়া হয়েছে, তুমি বলে তোমার হাজবেন্ড কে মারার করছো,
কে দিয়েছে মামলাটি?
মামলাটা আমার শাশুড়ি আমার নামে, আমি বলে জিকুকে মেরে ফেলছি, আমি মানতেই পারি নাই, আমি চুপ করে বসে রয়েছি, কি বলেন এটা, আমি জিকুকে কেন মারব? বলে তুমি বলে আরেকটা ছেলের সাথে সম্পর্ক আছে তার হয়ে বলে মেরে ফেলছো।
ওকে, সেই ছেলেটা কোন ছেলেটা?
আমার হাজবেন্ডের ফার্স্ট যে আসামি হিউমন, তার সাথে
হাজবেন্ডের ফ্রেন্ড,
হ্যাঁ ফ্রেন্ডের সাথে বলে আমার অ্যাফেয়ার্স তার সাথে।
এই এই মামলাটা কেন দিল তার পক্ষে তো নিশ্চয়ই একটা ব্যাখ্যা আছে, আপনি আপনি কি মনে করেন যে এই মামলাটা কেন দেওয়া হয়েছে, আপনার শাশুড়ি কেন দিয়েছে?
আমার থাকা অবস্থায় আমি কিছু কিছু শুনতাম যে বলতো ও তো বিয়ে করে ফেলবে, বয়স কম।
আমাকে একটু এক্স্যাক্টলি বলেন তো আপনার হাজবেন্ডের অবর্তমানে তার সম্পত্তির মালিক কে?
এখানে আমার হাজবেন্ড সবসময় বলতো আমার যা কিছু আছে সব সন্তান।
ওকে, না কিন্তু আপনার হাজবেন্ডের অবর্তমানে যেহেতু তার নামে জিনিসগুলো হয়ে গেছে প্রপার্টি, তার মানে অবর্তমানে আপনি সেটার মালিক। ওকে, আপনার নামে 3 মাস পরে মামলা দিল এবং আপনাকে কি মামলা দিয়েছে?
মামলা দিল যে আমি
মার্ডার কেসের আসামি। কত নম্বর ধারাতে?
302
মানে ফাঁসির কেসে, 34 মানে ফাঁসির কেসের আসামি।
হ্যাঁ ফাঁসির কেসের আসামি। আমাকে দেওয়ার পরে আমি আমাকে বলতেছে মা এখন আমি কি করব, তোমাকে বলো তুমি, আমি তোমাকে বাসায় গিয়ে অ্যারেস্ট করবো না এখানে করবো। বলার পরে আমি বলি কি আঙ্কেল আমাকে এখানে রেখে দেন, আমাকে বাসায় কিছু করেন না, কারণ আমার বাসায় বা আমার একটা মান সম্মান আছে, মামাদের একটা আছে, কোথাও গিয়ে দাঁড়াইতে পারবে না। আমি মনে করছি হয়তো 2-3 দিন রাখবে, রাখার পরে জিজ্ঞাসাবাদ করবে, দেখা ই হবে, যখন প্রুফ হবে যে আমি কিছু করি নাই তখন এবার ছেড়ে দিবে। আমি ভাবতে পারি না এর থেকে ভয়ঙ্কর কিছু আমার জন্য ওয়েট করতেছে।
আপনাকে ধরে রেখে তখন কত মাসের আপনার থাকতে হয়েছে?
আমাকে ফার্স্টের দিন আমি ওখানে থাকি, তারপরের দিন ওরা যেটাকে চালান বলে ওখান থেকে ট্রান্সফার করে হলো।
কতদিন থাকতে হয়েছিল চালান?
জেলখানে 3 মাস 27 দিন।
কেমন ছিল জেলখানার পরিবেশ?
ভাইয়া জেলখানার পরিবেশ যদি বলি আপনি রাত শেষ হয়ে গেলে আরেকটা রাত চলে আসবে, কত ভয়ঙ্কর
সেটা একটু অল্প করে বলবেন আমাদেরকে।
আমি ওখান থেকে সে গারদখানা এত নোংরা, আপনাকে বলি দোজকের আমরা সিমটম বলি না, কিছু কিছু সিমটম খুব নোংরা ভাবে থাকা হবে, নাকি কি বলবো, আমরা মেয়ে মানুষ আমাদের কাপড় চোপড় সব থাকবে, সমস্ত শরীরে সমস্ত পোশাকের কোন সুতা থাকতে পারবে না, এমন ভাবে চেক করা হয়, কি ভয়ঙ্কর ওই মুহূর্তটা আপনার বলবো পাইয়া, মানে আমাকে লাঠিতে হিটও করা হয় যে কাপড় খুলতে বলতেছে কাপড় কেন খুলো না।
এটা কি মানে মেল পুলিশটা করে নাকি?
না না, এইখানে সব ফিমেল।
ওকে, তারপর
পরে আমি কাঁদতেছি কাঁদতেছি, পরে একটা মেয়ে সে বলতেছে এই মেয়েটা হচ্ছে কেসে আসবি, আসলে কিছু জানে না, বলে ওকে দেন আমি ওকে চেক করি।
খাবার দাবার কি দেয়?
লাল ভুসি চিনেন যে গরুকে খাওয়ায়, ভুসি আটা মনে হয় অল্প দেয় আর ভুসি মনে হয় সব, এরকম লাল রুটি দেয়, গুড় দেয় সকালে। দশটা বাজে ডাল আসবে, ডাল দিবে, বারোটা বাজে ভাত আসবে আর সবজি আসবে, প্রত্যেকটা খাবারেই মানে এত ইউজ পরিমাণের মেডিসিন থাকে, খাবারের কোনো কমতি নেই, যে যতটুকু নিয়ে খেতে পারো, কিন্তু আপনি খেতে পারবেন না ভাইয়া, মেডিসিনের গন্ধে। আপনি পানি খাবেন যে পানিতেও মেডিসিন। আমাদের শারীরিক যে উত্তেজনা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য,
শারীরিক মানে সেক্সুয়াল যে ব্যাপার,
এটা নিয়ন্ত্রণ করার জন্য, আবার অনেক সময় অনেক বেশি মাথা গরম থাকে, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য
সব ফুডের মধ্যে মেডিসিন দেওয়া থাকে। ওকে, আপনি তারপরে সাড়ে তিন মাস পরে আপনি বের হলেন, কে আপনাকে বের করলো?
আমার আম্মু বের করলো আমাকে, আমার আম্মুর কিছু টাকা ছিল, আমার আন্টিরা দিল, আমার বোন দিল, সবাই মিলে আমারে ওখান থেকে বের করলো।
কি পরিমাণ টাকা লেগেছে?
অনেক টাকা লাগলো ভাইয়া, এর ভিতরে একদিন রিমান্ডও হইলো আমার, জিজ্ঞাসাবাদ প্রচন্ড করা হয়েছে। তবে
রিমান্ডে নিয়ে কি কোনো শারীরিক করতে
না না, কারণ ওই আমার যে আয়ু বলছে এডুকেটেড একটা মেয়ে, এতে এমনি হাত পা নড়ে কাঁপে, এই মেয়ে কিভাবে করবে, কিছু বলেন না। তবে জিজ্ঞাসাবাদ যেটা করার দরকার সেটা আমাকে করতে, যতটুকু আমাদের করার দরকার।
নাও, আপনি এখন এক্সিস্টিং যে অবস্থায় আছেন, আপনার মামলাটা কি এখনো চলছে?
হ্যাঁ ভাইয়া, মামলা তো চলছে এখন। আমার মামলাটা এমন অবস্থা, আমি আমি জেলখানা থেকে তিন মাস সাতাশ দিন থাকার পর বেরোছি, যেদিন ফার্স্ট বেরোছি আমি খুব জোরে চিৎকার করে বলি, মা আমি কোথায় যেদিন ছিলাম আর কোথায় আসলাম, আমি বুঝতেছি না। আমার আম্মাকে বলে মা কিচ্ছু হয়নি তোমার, চলো চলো বাসায় চলো, বাসায় আসছি, দেখা গেছে অনেক প্রতিবন্ধকতা, কিরকম কেসটা চাহারে মেয়েটার সাথে জেলখানা ছিল, এই ছিল মেয়েটার বিয়ে কি দিতে পারবে না, এ না সে না, আবার সে বিয়ের প্রসঙ্গ, আবার সব প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেল। আমাকে দেখলে সবাই ভয় পাইত, কেউ বলতে মনে ও কিছু করে নাই, অবশ্যই কিছু একটা করছে, না করে কি ওই একটা মানের কাছে আসামি হয়নি কি মনে। আমার ব্যাংকে চাকরি হয়েছিল, আমার ব্যাংকের চাকরিটাও চলে গেছে
এই একটা কারণে।
আমি আমার মানে জীবিত থাকা অবস্থায় আমি ব্যাংকে অ্যাপ্লাই করছিলাম, আমার বাংলাদেশ ব্যাংকে আমি অ্যাপ্লাই করার পরে ওখানে ইন্টারভিউ দিছি, ভাইবাতে আমি টিকে গেছিলাম, আমার ওই জয়েনিং যে ইটা থাকে পেপারটা থাকে ওরা আটকায় ফেলছিল, আমি আর জয়েন করতে পারিনি।
আপনার এখন প্রতি কতদিন পর পর আপনার হাজত মানে ইয়ে করতে হবে, অ্যাটেন্ডেন্স দিতে হবে?
14-12-15।
আপনার কি পরিমাণ খরচ যায় সবকিছু মিলে?
700-1000-1200।
এই হাজিরা দিলেই?
হ্যাঁ।
তেমন আপনার প্রতি মাসে কত টাকা খরচ যায়?
প্রতি মাসে কোন মাসে 2000, কোন মাসে 4000।
এই টাকাটা আসে কোথা থেকে?
আমি মাঝখানে যখন জেলখানাতে বের হয়ে আন্টি বাসায় থাকলাম, ওই অবস্থায় আমার বোন আমাকে একটা চাকরি খুঁজে দেয়, আমি এই খালি কেসে সব টাকা দিতাম, কেসে আমার 6 মাস পর পর জামিন করাইতে হয়।
ওকে, আমরা আমরা একটু একটু সামাজিক অবস্থার দিক থেকে আসছি, যে আপনার পরিবার আপনি যাদের সাথে মিশেন তারা এখন আপনাকে কিভাবে দেখে?
ভাইয়া আমার মানে আমার বিপদের সময় যারা ছিল তারাই আমার ভালো চোখে দেখে, আর সামনে ভালো দেখাচ্ছে, পরে আমার এটা নিয়ে অনেক সমালোচনা করে, আমি বুঝতে পারি শুনি খুব কষ্ট লাগে, বোঝানোর চেষ্টা করি কিছু করি নাই, কিন্তু কেউ তো বুঝে না ভাইয়া, কে বুঝবে এটা, কারণ আমি যার সাথে থাকছি তারই বলে আমি মেরে ফেলছি, এটা হয়।
স্টোরিটা গল্পটা যে জায়গাটায় দাঁড়িয়ে আছে এখন, সেখান থেকে মন্তব্য করার সাহস আসলে আমার নেই, আমি আসলে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। প্রথম কথা হচ্ছে যে ও যেটা বলে গেল সেটাকে আপনি বিশ্বাস করবেন? ও যেটা বলে গেল সেটাকে আদৌ অবিশ্বাস করার মতো? এই প্রশ্নগুলোর সমাধান করার দায়িত্ব হচ্ছে আইনি সংস্থা যারা তাদের, এবং তারা সেই অনুযায়ী কাজ করছে। আমরা শুধুমাত্র গল্পটাকে আজকে তুলে ধরেছি এবং এই গল্পটা আমাদেরকে অনেক কিছু শেখাবে। আমরা শুধু এই শুভকামনাটা করতে পারি যারা শুনেছেন তাদের জন্য, যে তাদের কারো জীবন যেন আজকে আমার সামনে যে শান্তা বসে আছে তার মতো না হয়, এবং নিজ জায়গা থেকে যদি কেউ মনে করেন যে মেয়েটির পাশে আপনারা দাঁড়াতে চান, সে দরজা সবসময় হ্যালো 8920 এর জন্য খোলা আছে। শান্তার জীবনের যে প্যারাডাইমটা, শান্তার জীবনে যে ঘটনাগুলো, ছোট ছোট ঘটনাগুলো ঘটে গেছে এবং আজকে সে শান্তা যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, শান্তার পারিবারিক অবস্থা, শান্তার বড় হয়ে ওঠা, শান্তার ফ্রেন্ড সার্কেল, শান্তার জীবনের ইমোশন, সবকিছু মিলিয়ে আজকে শান্তা এই জায়গাটাতে, এরকম কোনো কিছুই যেন কাউকে কোনোদিন শান্তার যে লাইফটা সেটা যেন উপহার না দেয়। আমরা এটা বলে শান্তার গল্পটা শেষ করতে চাই। তবে যে কথাটি আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম, যে আজকে শান্তা যে গল্পটা বলবে তার জীবন সম্পর্কে এবং যাদের বিরুদ্ধে তার অভিযোগগুলো রয়েছে, সেই শাশুড়ি কিংবা শ্বশুর বাড়ির লোক, তাদের সঙ্গে আমরা কথা বলব। শান্তা যখন আমাদেরকে ফোন করে স্টুডিওতে আসতে চাইল, তার জীবনের গল্পর সামারি আমাদেরকে বলল, তখন তার শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করি, তার শাশুড়ির সাথে আমাদের কথা হয়। আমাদের হ্যালো 8920 টিম মেম্বার শাকিল, সে সরাসরি কথা বলেছে তার শাশুড়ির সাথে। সেই রেকর্ডটি এখন আপনাদেরকে আমরা শোনাব। তার শাশুড়িকে আমরা শান্তার পুরো জীবনের গল্পটি শুনিয়েছি, বিভিন্ন প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তরে সে কি বলেছে চলুন আমরা শুনব। ফোনের রেকর্ডের একটি বিশেষ জায়গা আছে, শাশুড়ি যখন প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিল, একটা পর্যায়ে তিনি পরিবারের কোন একটি সদস্যের হাতে ফোনটি দিয়ে দেন। যাকে ফোনটি দিয়েছিলেন তার নামটা আমরা উদ্ধার করতে পারিনি, কিন্তু তিনি এই মামলাটি নিয়ে অনেক কথাবার্তা বলেছেন, আমরা সেখান থেকেও কিছু অংশ আপনাদের জন্য প্রচার করছি। আমরা আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এবিসি রেডিও আজকে শান্তার জীবনের গল্পটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রচার করছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। আমরা আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব, আদালত কি রায় দেয় সেটার জন্য আমরা অপেক্ষা করব। চলুন আমরা ফোন কলটি শুনি।
জি, জাহানারা বেগম বলছেন? আমি এবিসি রেডিও থেকে ফোন করছি, আমার নাম শাকিল, আমরা আপনার এই কথা রেডিওতে প্রচার করব। আমি যেটা জানতে চাই যে আপনার ছেলে ইমতিয়াজ আহমেদ জিকো, ওর খুনের ব্যাপারে আমরা আসলে একটু কথা বলতে চাই। আপনি কি আমার কথা বুঝতেছেন? মানে জিকোর ওয়াইফ যে, তার সাথে আমরা কথা বলেছি, তো ওর সম্পর্কে কিছু জানানোর জন্য আপনাকে ফোন করেছি। আচ্ছা, সে বলছে যে তার হাজবেন্ড হচ্ছে একসময় ইয়ে করত, ড্রাগ নিত, মানে মদ খেত, তাকে মারধরও করত। হ্যাঁ, মানে আমি ওইটাই আপনাকে জানাতে চাচ্ছি যে শান্তার অভিযোগ যে তার নামে হচ্ছে মিথ্যে কেস দেয়া হয়েছে এবং সে এই খুনটা করেই নাই, কারণ সে তার স্বামীকে নাকি অনেক ভালোবাসত এবং আপনি আমরা ওর সাথে যে কথাগুলো বললাম, ও আমাদেরকে যেটা বলল যে ও তো হচ্ছে জানতোই না যে ওর স্বামীকে কে খুন করেছে, ও নিজেও আসলে বিচার চাই। আচ্ছা, আর যেটা হচ্ছে যে তাহলে আপনি আপনি কি বলবেন, ও তো বলল যে না, ও খুন আসলে করে নাই। মানে আপনি কতদূর জানেন যে এই লোকগুলো আপনার ছেলেকে মেরে দিল, কেন, আপনি মানে কি কারণ থাকতে পারে?
আমি নিজে চোখে দেখছি, আমি দাঁড়া করাইছি, পরে আমি জোর করে গেটে ঢুকে তখন আমি সুমনকে দিলে টর্চ দিই, টর্চ দেওয়ার কারণ এই ভিত্তি করে আমার ছেলে মেরে বেড়াইল, কারণ তুমি আমার ছেলে বসা নেই, তুমি সন্তান থাকবে।
আন্টি, আপনার বউয়ের হচ্ছে ব্যবহার সম্পর্কে একটু জানতে?
আমার সাথে তেমন, আমি তো খ্রিস্টান নেই, আমি তো আমার কাছে আছি, আমি ওর সাথে বেশি মিশতাম না, বেশি কথা বলি, ও আমার সাথে কথাবার্তা করত, জিনিস লাগলে, টাকা লাগলে, পয়সা লাগলে চাই নিত, কিন্তু দুটো সাথে এমন দিন নাই, মারামারি ছাড়া তিনবার মারামারি এই সুমন কেন্দ্র আপনি যখন দেখছে বন্ধ করে করছে, মানে এই কথা দিকে মুখ যা আগে এক করতে পারে না, খালি করছে আমার মুখে বলছে এই তো আমার এরপরে আর কিছু বলতে পারবো না বাবা। এমনকি আমি বলছি তুকে, তুই বোন নালা করছি তালাক দিয়ে দে, তুই মারপিট কর, মারপিট যখন দুজনের সহ্য হয় না, আমি রিক্সা বা ঘুমাইতে পারি না, তারা কিরে একাট।
আচ্ছা, আপনার আপনার ছেলের কি কোন রূপ দোষ ছিল, আপনি কি মনে করেন? তাহলে আন্টি, আপনি এখন কি করতে চাচ্ছেন এই কেস নিয়ে, এটার ইয়ে কি হবে, মানে এটার ফয়সালাটা?
আইন কর্তৃপক্ষ আইনি বলবে, আপনি এখন কি করতে চাচ্ছেন? তারাই বুঝবে, আমি জিকুর মা জিকুর দীক্ষা চাই, জিকুর বিচার চাই, দ্বিপত্তার বিচার চাই, এখন কে মারছে কে মারে নাই সেটা তো সরকার কঠিন লেখা আছে। তুমি
হ্যালো,
হ্যাঁ,
আপনার নাম কি?
আমার নাম মোহাম্মদ আলমগীর।
আচ্ছা, আপনি হচ্ছেন জিকোর সেজো ভাই, তাই না?
জি জি ভাই।
আমরা হচ্ছে শান্তার সাথে কথা বলেছি, হ্যাঁ, ও আমাদের এবিসি রেডিওকে বলেছে, শান্তাকে চেনেন তো আপনি?
একটু ভাইয়া, হ্যাঁ, আমার নাম্বার দিচ্ছি, আপনি কথা বলেন,
বলেন নাম্বারটা, বলেন
নাম্বারটা, কোথায়?
হ্যাঁ বলেন।
না আমার নাম হচ্ছে শাকিল, এবিসি রেডিও থেকে বলছি আমি। আপনার নামটা একটু জানতে চাই।
আপনার নামটা শাকিল, রেডিও থেকে বলছেন, কি ব্যাপারে জানতে চাচ্ছেন?
আচ্ছা ঠিক আছে, আমি বোধহয় আপনার আম্মার সাথে কথা বলেছি এবং একটু আগে বোধহয় আলমগীর সাহেবের সাথেও কথা হলো। আমরা শুনেছি যে আপনার ভাই ইমতিয়াজ আহমেদ জিকো, ও মার্ডার হয়েছিল 2010 সালে এপ্রিল মাসে, তাই না?
হ্যাঁ।
আচ্ছা ওই ব্যাপারে একটু কথা বলবো। আর একটু খোলাসা করে বলি যে আপনার আপনি আসলে কি হন সেটা আমার একটু জানবার দরকার।
না না, আপনার খোলাসা করে আগে বলেন, তারপর আমি বলতেছি।
আচ্ছা সেটা হচ্ছে যে শান্তাকে বোধহয় চেনেন আপনারা, শান্তা হচ্ছে জিকোর ওয়াইফ, মৃত যে জিকো তার ওয়াইফ। শান্তার সাথে আমরা কথা বলেছিলাম, তো শান্তা আমাদেরকে যেই জিনিসটা জানালো যে তার হাজবেন্ড খুন হয়েছে, সে এই ব্যাপারে বিশেষ কিছু জানত না, কিন্তু শ্বশুর বাড়ি থেকে মানে ওনার শাশুড়ি আর কি ওনার নামে আর কি কেস দিয়েছেন যে ও নাকি পরকীয়া প্রেম করবার পরে সে হচ্ছে তার হাজবেন্ডকে খুন করাইছে মানুষ দিয়ে। ও বলেছে যে না আমি আসলে এটা করিনি, কিন্তু আমার উপর এটা চাপানো হয়েছে, কিন্তু এর কোনো বিচারও হচ্ছে না। তো ও যে কথাগুলো বললো এটা সত্যি কিনা এটা জানবার জন্য আমরা আসলে আপনাকে ফোন করেছি।
সত্যি জানতে চাইলে আপনি কোর্টে যান, কোর্টে সবকিছু বিস্তারিত দেওয়া।
আচ্ছা
আপনার কেস নাম্বারটা লিখে রাখেন, আমি বলি আপনার কেস নাম্বারটা উঠায় সমস্ত কিছু ওখানে লেখা।
আমি যেটা বলছি সেটা আমাদের কাছে কেস নাম্বার এবং আপনাদের কেসের সকল কাগজপত্র আমার হাতে আছে এই মুহূর্তে,
ওখানে সমস্ত কিছু লেখা।
হ্যাঁ জি, আমি যেটুকু জানতে চাচ্ছি যে এই এই ব্যাপারে আপনাদের মতামত আসলে কি?
না এই ব্যাপারে মতামত কোর্টে যা রায় দিবে তাই।
আচ্ছা আমি একটু জানতে চাই আপনার নামটা কি?
আমার নাম তো আপনার জানার কোন প্রয়োজন নেই, আমি যেটা বলতে চাচ্ছি সেটা বলেন।
হ্যাঁ আপনি বলতেই চাচ্ছেন না?
না না আমি আমার নামটা তো বলবো, আপনি যা জানতে চাচ্ছেন আমি সবকিছু বলতেছি আপনাকে।
আমরা একটা জিনিস নিয়ে রিপোর্ট করব, কিংবা আমরা আপনার এই কথা প্রচার করব, সবাই জানবে যে শান্তা একটা জিনিস বললো, সেই ক্ষেত্রে আপনারা কি বলছেন? আমরা চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক
এবং এটার বিচার হোক। 2010 সালে কথাটা বললেন না, ঠিক আছে আপনি ওখানে সমস্ত আছে আপনি ওটা পড়ে নিন।
তো আমরা আপনার সাথেও কথা বলছি, আমরা আসলে এক পক্ষের কথা তো নিতে পারি না, তাই না? আমরা কোর্টও না, আমরা আমরা একটা মিডিয়া, আমরা এবিসি রেডিও।
মিডিয়া বেশ ভালো কথা, আপনি মিডিয়া জানতে চাচ্ছেন, আমি আপনি যা জানতে চাচ্ছেন আমি কিন্তু সবকিছু বলতে চাই।
জি জি, একটু সুন্দর করে বলবেন কি যে আপনি আসলে কি বলতে চান আমাদের?
ডিস্টার্ব করবেন না, যে মহিলার কাছে ফোন দিচ্ছেন সে অসুস্থ।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে ওর আম্মা অসুস্থ, উনি এই ব্যাপারে কথা বলতে পারবেন না, তাই তো?
আমার নাম্বারটা লিখে রাখেন, আমার সাথে যোগাযোগ করে।
জি বলেন, বলেন আপনার নাম্বার একটু।
011 আচ্ছা, আপনার কিছু জানার দরকার আছে?
আমার জানবার দরকার বলতে কি, যে আপনি বোধহয় একটু রেগে আছেন ভাইজান, আমি আপনাকে একটু খোলাসা করে বলতে চেয়েছিলাম। ও তো একতরফা বলে গেল, ও বলছে যে ওর হাজবেন্ড খুন হয়েছে এবং তাকে আসামি করা হয়েছে, এই ব্যাপারে সত্যতা জানবার জন্য আমরা আসলে আপনাদেরকে বাধ্য হয়ে ফোন করেছি।
আমার কথা কি, আমি আপনাকে সংক্ষেপে কিছু কথা বলি, আপনি নোট করে রাখেন।
আপনি আপনি একটু নামটা যদি বলতেন আমাদেরকে।
আমি নামটা উর্দু রাখছি, আমি আপনাকে সংক্ষেপে কিছু বলে দিই।
আচ্ছা,
ওনার প্রেম করে উনি বিয়ে করছে, তাই না?
রাইট।
এখন প্রেমের মধ্যে যে একটা দ্বন্দ্ব হইতেই পারে, এখন যে বন্ধুটা সাথে তার সম্পর্ক ছিল তার নাম হইল সুমন, এটা আপনার ওনার জামাইয়ের হাজবেন্ডের বন্ধু। এই সুমনের সাথে ওনার সুজাগতার রিলেশন ছিল, দৈহিক রিলেশন ছিল, এই রিলেশন কারণে তার ছেলেকে মারা হয়েছে, লোকজন দিয়ে হোক আর অন্য প্ররোচনাই হোক, কিন্তু সে যে খুন করছে সেটা প্রমাণ পাওয়া গেছে 10-12 দিনের মধ্যেই, কারণ উনি যখন খুন হয়েছেন তখন উনি বাসার থেকে চলে যেতে চান, কারণ একটা হাজবেন্ড যখন মরে তখন 40 দিনের মধ্যে কিন্তু কেউ যেতে চায় না।
আচ্ছা,
কিন্তু উনি 10-12 দিনের মধ্যেই তার সিন্ডমটা দেখা গেল যে ওই যে ছেলে জেলখানায় গেছিল ওই ছেলের সাথে সে আপনার কোর্ট কাছারিতে দেখা করে, এবং যে জেলখানায় হাজতে গেছিল সেখান থেকে আমাদের আসামিরা, ওই আসামিরাই আমাদেরকে বলে গেছে যে শান্ত দেখা করতে যায়, ঠিক আছে?
আচ্ছা হ্যাঁ, তারপরে আপনাদের পক্ষ থেকে ওর নামে হচ্ছে মামলা দেওয়া হয়েছে,
ওখান থেকে তাকে সন্দেহ করা হয়েছিল, ওই দারোগাই তাকে সন্দেহটা করছে, তারপর আমাদের কিন্তু সন্দেহ ছিল না, যখন ওই দারোগা সন্দেহ করছে যে আপনার বৌমা হয়তো বা এই জিনিসটা করছে, আপনারা ভালো করে যাচাই করুন। একে একে প্রত্যেকটা সিস্টেম সে ধরা খাইছে, এবং সুমনও বলছে আমি চর খাওয়াতে আমি জিকোকে হত্যা করছি, ওই থানা মধ্যে বলছে, এখন ওই থানার যে ডিউটি অফিসার ছিল সেই জিনিসগুলো নোট করেনি। হ্যালো,
হ্যাঁ জি শুনতে পাচ্ছি,
কথা বুঝতে পারছেন? এতটুকু জেনে রাখেন যে শান্তাই তার হাজবেন্ডকে খুন করাইছে, এবং এটার প্রমাণ কোর্টে হবে, এবং প্রমাণ সাপেক্ষে তার বিচার হবে, তাই না? আমি এখন এটা মন গড়া বলতে পারি, আইনের কাজ কিন্তু মন গড়া দেওয়া হয় না।
আচ্ছা,
শ্রীপদ তান হইতে পারে,
আমি একটু বলি, আমার এক বড় কলিগ আছেন, উনি আপনার সাথে একটু কথা বলতে চাই এ ব্যাপারে। হ্যাঁ, আপনি একটু
কথা বলতে চাই না, যতগুলা কথা আছে এটা আপনার কথাগুলা, যতগুলা কথা শান্তা বলে গেছে, শান্তার মধ্যেই সীমাবদ্ধ থাকেন, আমরা সীমাবদ্ধ থাকি, ঠিক আছে? আপনার মিডিয়া সেন্টার আপনার কাছে থাক, আমার ভাইয়ের খুনি কে করতে না করতে এটা আমার কাছে থাক, আর কখনো আমাদের এই ব্যাপারটা নিয়ে ডিসকাস
করবেন না। এরপরে আমি ওনার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম এবং উনি ফোনটি কেটে দেন, এরপরে আমরা যোগাযোগ করতে পারিনি ওনাদের নাম্বারে। ওনারা সবাই যে কথাটা বলেছেন আমরাও সে কথাটাই বলতে চাই অনুষ্ঠানের শেষে এসে। বিষয়টি আদালতে বিচারাধীন এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে আজকে এবিসি রেডিও এই ঘটনাটিকে প্রচার করেছে হ্যালো ইট 920 তে। আমরা অপেক্ষায় থাকলাম আদালত কি রায় দেয় সে রায়ের জন্য, এবং অবশ্যই আমরা সে রায়টি শ্রদ্ধাভরে মেনে নেব। শান্ত, আমরা ফোন কলটা শুনেছি এবং এই ফোন কলের ব্যাপারে তারা যেটা বলেছে সে ব্যাপারে আমি আপনাকে কোনো কিছু বলতে দেব না। আমরা আপনাদেরকে মুখোমুখি করতে চাই না, এই মুখোমুখি করার ব্যাপারটি আদালতই করবে, সেটা আদালতের দায়িত্ব। আমি শুধু আপনার কাছ থেকে জানতে চাই যে এই গল্পের একেবারে শেষের দিকে এসে আমাদের শ্রোতাদের আপনার কিছু বলার আছে কিনা।
আমার এখন মানে সবচেয়ে বড় সমস্যা, আমার কোনো কিছু করার নেই, মানে আমি কেসটা চালানো সন্তানের মতন আমি কেসটা পালতেছি, আমার কেসটা চালাইতে হবে, এবং আমার বাসার অবস্থা খুবই খারাপ, অর্থনৈতিক অবস্থা এতই খারাপ অবস্থা আপনাকে আমি বুঝাই বলতে পারবো না।
আপনার আসলে এই মুহূর্তে কি দরকার?
আমার এই মুহূর্তে একটা জব দরকার, এবং আমার হাজবেন্ডকে মার্ডার করছে আমার এটা জানাও দরকার, দুইটাই দরকার।
মানে আপনি যে কেসটা চলতেছে সেই কেসটার পেছনে আপনার যে টাকাটা লাগবে সেটা সংস্থানের জন্য আপনার একটা জব দরকার। আপনার এডুকেশন কোয়ালিশন হচ্ছে কোয়ালিফিকেশন, আপনি মাস্টার্স করেছেন ইডেন থেকে, তাই তো? আমি সবকিছুই আমাদের শ্রোতার কাছে পেশ করলাম এবং সবকিছু তার মর্জির উপরে নির্ভর করছে, আপনি শুধু আবেদন করতে পারেন তাদের কাছে।
আমার একটা জব দরকার ভাইয়া, আমি অনেক জায়গায় ট্রাই করতেছি, করি না বসে আছি এমন না, যেখানে যেভাবে পাচ্ছি সেভাবে ট্রাই করতেছি, আল্লাহই জানে এখন কি হয়, আমি জানি না, সামনে সবকিছু অন্ধকার লাগতেছে, সব অন্ধকার।
লেটস সি, আমরা এই অন্ধকার থেকে তাকে আলোর পথে আনতে চাই, এবং বারবারই বলছি হ্যালো ইট 920 তে লাখো মানুষ আছেন যারা এইসব মানুষের পাশে দাঁড়াতে পারেন, আসুন আমরা পাশে দাঁড়াই। আমরা চাই যে অন্যায় করেছে তার বিচার হোক, সে অন্যায়টা যদি ও করে থাকে ওরও বিচার হোক, কিন্তু ওকে লড়ার সুযোগটা দেই, এবং সে লড়ার সুযোগের জন্য ওর আসলে একটা জব দরকার, নইলে ও তো আসলে এমনি এমনি হেরে যাবে, আর এমনি এমনি হেরে গেলে তো আসলে হলো না, কি অপরাধে আমরা জানতে পারলাম না, ওকে একটু লড়ার সুযোগটা করে দেই, এবং সেই পার্সপেক্টিভ থেকে যদি কারো সাহায্য করবার থাকে প্লিজ সে হাত বাড়িয়ে দেবেন। শান্তার গল্পটা এখানেই শেষ হচ্ছে, তবে শেষবেলা যেটা বলার আছে, শান্তা যদি নিরপরাধী হয় শান্তার সামনের জীবনটা যেন অনেক 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 বেশি সুন্দর হয়, এত বেশি সুন্দর হয় শান্তা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে যত কষ্ট নিয়ে, যত ভুল নিয়ে, যত বেশি পেইন নিয়ে, সামনের জীবনটা যেন এত বেশি আনন্দের হয় যে পেইনগুলোকে সেই আনন্দ যেন একেবারে রিমুভ করে দিতে পারে, সেই শুভকামনা, সেই দোয়া থাকছে উপরওয়ালার কাছে। নিশ্চয়ই উপরওয়ালা শুনবেন, নিশ্চয়ই উপরওয়ালা শুনবেন।
তোমার এমন রায় আপিল করার জায়গা নাই, বিধি তোমার এমন রায় আপিল করার জায়গা নাই, কান্না কাটি সবই মাটি, নিঠুর আদালত পাড়াটাই, বিধি তোমার মনি আপিল করার জায়গা না, বিধি তোমার এমনি আপিল করার জায়গা না, মন বিনে হাজির হবে সব সাক্ষী প্রমাণ, আমল নামা থাক থাকবে লেখা হবে না বামদান সমন বিনে হাজির হবে সব সাক্ষী প্রমাণ আমলনামা থাকবে রে লেখা হবে না বামদান ডাক পড়িবে কাঠ গড়াতে বিধানে বিধি তোমার হে মুনিরায় আপিল করার জায়গা নাই বিধি তোমার হে মুনিরায় আপিল করার জায়গা নাই
বারি সিদ্দিকীর কণ্ঠে ভদ্র মানুষের পূর্ণিমা অ্যালবাম থেকে বিধি এমনই রায়, অদ্ভুত একটা গান, অদ্ভুত গল্প, অদ্ভুত জীবন, সবকিছু মিলিয়ে অদ্ভুত একটা পরিবেশ হ্যালোইন 920-তে। আপনি আমাদের সাথে রয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। এই মুহূর্তে শান্তা রয়েছে আমাদের ফেসবুকে, যদি কথা বলতে চান আপনারা কথা বলতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। গানের পরপরই ফিরে আসছি, সাথেই থাকবেন।
কারো কারাগার রিপোর্ট বেজে আবার হবে কেউ বা সোজা পার আশা নদীর ফুলে কান্দি যদি এক পলকের দেখা পার তোমার এমন রায় আপিল করার জায়গা নাই বিধি তোমার এমন রায় আপিল করার জায়গা নাই কান্নাকাটি সবই মাটি নিঠুর আদালত পাড়ায় বিধি তোমার আপিল করার জায়গা নাই বিধি তোমার হে মুনিরায় আপিল করার জায়গা নাই
হ্যালো 8920-তে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি শুনছেন হ্যালো 8920 এর আজকে 39তম পর্ব, 1:51 হচ্ছে সময়। আমরা ফেসবুকের বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ পর্যন্ত অনুষ্ঠানের একেবারে শুরু থেকে, বিশেষ করে আজকে আমি যখন রেডিও স্ট্যাটাসটা দিয়েছি তখন বোধহয় দুপুরবেলা, সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যারা কমিউনিকেটিভ ছিলেন, ওখানে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করেছেন, বিভিন্ন রকম কমেন্টস করেছেন, শুধুমাত্র আমাদের ফেসবুক হ্যালো 8920 এর ফেসবুক না, আমি বলতে পারি আমাদের এবিসি রেডিওর যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও বিভিন্ন রকমের কমেন্টস করেছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই। আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমাদের এবিসি রেডিওর একজন বন্ধু, আমি সেই কমেন্টসগুলো পড়ব, তবে তার আগে একটু বলে নিই, এবিসি রেডিওর একজন বন্ধু তালাত মাহমুদ এবারের বইমেলাতে অসম্ভব সুন্দর একটি বই বাজারে এনেছে, রুমু হিমঘরে, সম্ভবত বইটার নাম, হ্যাঁ রুমু হিমঘরে, আপনারা চাইলে এটা কালেক্ট করতে পারেন, 145-146 নাম্বার স্টল এটা পাওয়া যাচ্ছে। আমি কমেন্টসগুলো পড়তে চাই। শামস আলম আমাদেরকে লিখেছে, বাবা মার উচিত প্রতিটি সন্তানকে বোঝানো জীবনটা কতটা কঠিন, শান্তা আপার মা ওই সময় যা করেছে আপনার ভালোর জন্য করেছে, অনেক ধন্যবাদ। রাকিবুল হাসান রাকিব লিখেছে, শান্তা আপুর বাবার মৃত্যু ছিল খুবই প্যাথেটিক, এর জন্য শান্তা আপুর কি পরিমাণ চেঞ্জ হয়েছে, রিয়েলি আম শকড। সাদেক হোসেন খোকা লিখেছে, ভাইয়া কিপ্রিয়া ভাইয়া ভাষার মাসের শুভেচ্ছা আজকে হ্যালো 8920, আমরা অনেক বন্ধুরা মিলে এক মাঠের মধ্যে শুনেছি, আসাদ লন্ডন মেডিকেল কলেজ থেকে আমাদেরকে লিখেছেন, অনেক ধন্যবাদ। হৃদয় ইসলাম আমাদেরকে লিখেছেন, যার কথা এত সুন্দর সে কি ভাবে দেখতে খারাপ হয়, কিন্তু শান্তার মন অনেক ভালো, শান্তা তোমার ভয়েস অনেক 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 বেশি সুন্দর এবং কিউট। হৃদয় ইউনাইটেড কিংডম থেকে আপনি লিখেছেন। মোহাম্মদ মোশারফ হোসেন শিবলু লিখেছে যে, না জেনে না শুনে বিয়ে করা ঠিক হয়নি, শান্তা তুমি আবেগকে প্রশ্রয় না দিয়ে বিবেককে সামনে পথ চলতে পারলে তোমার জীবনটা আরো সুন্দর হতো। রায়হান আহমেদ অনন্ত লিখেছে, লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট, জীবনের প্রতিটি ক্ষেত্রেই বুঝে শুনে ডিসিশন নিতে হয়, বড়রাই সঠিক ডিসিশন নেওয়ার উপায় বলে দেন। এরকম আরো খুদে বার্তা পেয়েছি। মোহাম্মদ মোশারফ হোসেন শিবলু লিখেছেন, সত্য কখনো লুকিয়ে থাকে না, সত্য সবসময় বের হয়ে আসবে, মিথ্যা কখনো শান্তি দেয় না, মিথ্যা সকল পাপের মূল।
রোকন লিখেছে, শান্তাপুর জীবনের স্টোরি কোন দিকে মোড় নিচ্ছে কিছু বুঝতে পারছি না, এই এখন পর্যন্ত কোনো কমেন্ট করতে পারছি না। এটা ছিল একেবারে গল্পের শুরুর দিকের অবস্থা। আব্দুল্লাহ আতিকুল্লাহ মাহমুদ লিখেছে যে শান্তাকে অনেক ধন্যবাদ নিজের জীবনের কথা সবার সাথে ভাগ করবার জন্য। আর মুন আমাদেরকে লিখেছে, শান্তাপা তুমি সত্যি অনেক শক্তিশালী মনের দিক থেকে। জিশান খান লিখেছে, তোমার জীবনের গল্প বেস্ট গল্প, আমি আর সহ্য করতে পারছি না। শেষের দিকের কমেন্টসগুলো এরকম এসছে, যখন আমরা শুনলাম যে জিকোকে মেরে ফেলা হয়েছে, সেই সময় ফেসবুকের যে প্রতিক্রিয়াটা পেয়েছে সেটা দেখার মতো ছিল। শকড, ও মাই গড, এটা কি হলো, মানে কেউ বিশ্বাস করতে পারেনি গল্পটা এরকম ভাবে মোড় নেবে। এবং আমিও যখন গল্পটা শুনছিলাম শান্তার কাছ থেকে, আমি এবং শাকিল দুজনই আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে গল্পটা আসলে এদিকে মোড় নেবে। শাহিন হাসান লিখেছে, আপু ডোন্ট ক্রাই, আমরা আছি তোমার সাথে। সীমান্ত আহমেদ লিখেছে, অনেক বেশি খারাপ লাগছে, আর কিছু কিছু জিনিস আসলে কিছু বলার ভাষা রাখে না। আলামিন আরাফাত লিখেছে, এই ফার্স্ট আমি অপরিচিত কারো কষ্টে কাঁদলাম। ফিরোজ হোসেন লিখেছে, কিবরিয়া ভাই এই গল্প শুনে কাঁদে নাই এমন পার্সন নাই, গল্প শুনে যার মনে করেনি এরকম কিছু একটা, আচ্ছা ঠিক আছে। আতিকুল্লাহ মাহমুদ লিখেছে, চোখের পানি ধরে রাখতে পারেনি, আল্লাহ তোমার সহায় হোক। সৈকত হোসেন সবুজ লিখেছে, আপু তুমি এত কষ্ট নিয়ে বেঁচে আসো কিভাবে, তুমি কি গল্প শোনাতে লাগলে আমার অনেক কান্না পাচ্ছে। আবার সোহান শিকদার লিখেছেন, সামি ব্রো আমি শান্তা আপুকে আমি হেল্প করতে চাই যদি শান্তা আপু চায়। আশিক খান লিখেছে, আল্লাহর সঠিক বিচার করবে আপু তোমার জন্য দোয়া করে। আর সোহেল রানা লিখেছে, আপু তুমি যদি সত্যি তোমার হাজবেন্ডকে খুন না করে থাকো তাহলে যেন জেনে রেখো সত্যের মৃত্যু নেই। প্রেমা খান লিখেছে, আপনার জীবন হোক অনেক অনেক সুন্দর, আপু দোষ না করলে থাকলে মুক্তি হবেই হবে হবেই হবে। এই আশার বাণীগুলো আমরাও শান্তাকে শোনাতে চাই এবং আমরা চাই সঠিক বিচারটা আসুক। আমরা আবারও বলছি যে নিরপেক্ষভাবে আজকে আমরা শান্তার জীবনের গল্প তুলে ধরেছি, এটা শান্তার নিজের ভাষা ছিল এবং একই সাথে শান্তাকে নিয়ে যারা অভিযোগ করেছেন আদালতে তাদের নিজের ভাষা আপনাদেরকে আমরা শুনিয়েছি এবং আমরা আদালতের কাছে অধীর আগ্রহে অপেক্ষা করছি কোন রায় আসে সেটা জানার জন্য। জানলে অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একবার যাওয়ার সময় মনে করিয়ে দিচ্ছি, হ্যালো 8920 হচ্ছে আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। পৃথিবীর কোথাও যদি কোনো কিছু বলার না থাকে তাহলে এখানে এসে, কেউ যদি আপনার কথা না শুনে, আপনি এসে আপনার জীবনের গল্প বলতে পারেন। আমরা অধীর আগ্রহ নিয়ে আপনার জীবনের গল্প শুনব এবং হাজারো লাখো মানুষকে আমরা শোনাব এবং আপনার কাছ থেকে আমরা শিখতে চাই। হ্যালো 8920 বৈশিষ্ট্য বা হ্যালো 8920 সবচেয়ে আলাদা জায়গাটা যেটা হচ্ছে যে হ্যালো 8920 কোনো সিলেবাস মেইনটেইন করে না, যে এখানে এসে শুধু ভালোবাসার গল্প বলতে হবে কিংবা এখানে এসে শুধু প্রেমের গল্প বলতে হবে কিংবা এখানে এসে শুধুমাত্র দুঃখের গল্প বলতে হবে। হ্যাঁ, ব্যাপারটা এরকম না, আমরা যে কোনো ধরনের গল্প, মানুষের জীবন যেহেতু অনেক বেশি বৈচিত্র্যময় সুতরাং আমাদের হ্যালো 8920টাও অনেক বেশি বৈচিত্র্যময়। এখানে ভালোবাসার গল্প চলতে পারে, দুঃখের গল্প চলতে পারে, কষ্টের আনন্দের সাফল্যের বিভিন্ন বৈচিত্র্যময় গল্প। আজকে আমরা গর্ব করে বলতে পারি হ্যালো 8920 39তম পর্ব পার করেছে আপনাদের সহযোগিতা নিয়ে। এই 39টি পর্বই আমরা সজাগভাবে একেবারে বলতে পারি যে আপনাদের সহায়তা নিয়ে 39টা পর্ব, 39টা জীবনের গল্প আমরা তুলে ধরেছি একেবারে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং আমরা আপনাদের সহযোগিতা পেলে একসময় 39শ পর্ব আপনাদের সঙ্গে প্রচার করতে পারব। এই এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা শেষ করতে চাই। তবে যাওয়ার আগে যে কথাটা বলতে চাই, আপনি আমাদের সাথে যোগ দিতে পারেন আমাদের ফেসবুকে এবং একই সাথে আপনি যদি আপনার জীবনের গল্প আমাদেরকে বলতে চান সেজন্য আমাদের দরজা সবসময় খোলা আছে। আমাদের ফোন নম্বরটি আপনি সবসময় কাছে রাখবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ফোন করে আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে মাত্র 2 মিনিট আপনার জীবনের গল্পটা খুব সংক্ষিপ্ত করে বলে বলতে হবে আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য। আমাদের হ্যালো 8920 টিমের মেম্বার যারা রয়েছেন তারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার জীবনের গল্প পছন্দ হলে অবশ্যই আপনাকে আমরা হট সিটে বসতে দিব। আর আরেকটি উপায় আছে, আমরা যেটাকে বলে থাকি বেস্ট উপায়, আমাদের ফেসবুক পেজ, যেখান থেকে আপনি পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে আমাদের অতিথির সাথে সরাসরি যোগাযোগ করা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী আপনারা এখান থেকে পেয়ে থাকবেন আমাদের হ্যালো 8920 পেজটি। এবং সবসময় আমরা বলে থাকি পেজটিতে আসুন, আপনার জীবনের গল্প বলুন। পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। আপনি এখানে আসবেন, আসার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। যাবার বেলায় আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব ভাষা শহীদদের যাদের বিনিময়ে আজকের এই মাতৃভাষা বাংলা ভাষা। অনেক অনেক ভালো থাকুন, এবিসি রেডিওর সাথেই থাকুন।
This track was downloaded from FusionBD.com.